আসসালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আজকের একটা এপিসোড শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের গেস্ট হচ্ছেন আবু মাস ভাই। কেমন আছেন আবু মাস ভাই?
আলহামদুলিল্লাহ, তানভীর তুমি কেমন আছো?
হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে আজকে আমার কোহোস্ট হিসেবে আছে হচ্ছে জুবায়ের, আর আছে মাহবুব ভাই। জুবায়ের কি অবস্থা?
সালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো।
আচ্ছা, তো আবুজ ভাইয়ের পরিচয় এবং টপিক বলার আগে আমরা একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা একটা লং গ্যাপ নিছি। একটা কারণ হচ্ছে আসলে দেশের পরিস্থিতি ছিল মাঝখানে বেশ কাইন্ড অফ আনসেটেলড, অনেক আনরেস্ট ছিল। আমাদের যেটা সবচেয়ে আলোচনার বিষয় ছিল, বা আমাদের সত্যি বলতে একটা পডকাস্ট করার ইচ্ছাও ছিল, সেটা হচ্ছে স্টুডেন্ট মুভমেন্টটা নিয়ে, যে নিরাপদ সড়ক চাই। তবে সিচুয়েশন আসলে এত দ্রুত চেঞ্জ হয়েছে, প্লাস সবকিছু মিলে করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যদি সম্ভব হয় পরে হয়তো আমরা এটা নিয়ে আবার একটা কথা বলার আমরা ইচ্ছা রাখি, কারণ এটা একটা বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেট, বা যদি এনভায়রনমেন্ট হোয়াট এভার বলি, যে পলিটিক্যাল সিচুয়েশন, এটা একটা সো মেবি এটা নিয়ে হয়তো আমাদের ফার্দার কোনো একটা সময় আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। আজকের টপিক হচ্ছে কয়েকটা টপিক, মেইনলি হচ্ছে কুরবানি, যেটা আমরা জাস্ট এক সপ্তাহ আগে আমরা পার করলাম। কুরবানি প্লাস দেশের আর একটা ঘটনা যেটা ঘটলো, সেটা হচ্ছে বাংলাদেশের বিজনেস ইয়েতে কি বললো, সেটা হচ্ছে বিজনেসের ইনভেস্টমেন্টের ইয়ে থেকে, যে বাংলাদেশ একদম লাস্টের দিকে একটা ইয়ে পাইছে, যে কোন দেশে কোন দেশের জন্য কোন দেশগুলো বিজনেসের জন্য সবচেয়ে ভালো এ ধরনের। তো বাংলাদেশ ছিল সবচেয়ে মোটামুটি লাস্টের দিকে। তো এটা নিয়ে একটা কথা বলবো আমরা আবুজ ভাইয়ের সাথে, বিকজ আবুজ ভাইয়ের বিজনেসের সাথে একটা, উনি বিজনেসম্যান বেসিক্যালি এক কথায় বললে। আচ্ছা, যাক, আমরা আলোচনা শুরুর আগে আবুজ ভাইকে বলি। আবুজ ভাই, আপনি আমাদেরকে আমাদের সামনে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস করেন।
আমার নিজেকে
আপনাকে
নিজেকে বিজনেস করি আর ইসলাম নিয়ে টুকটাক পড়ালেখা করার চেষ্টা করি। এই ফেসবুকে তোমাদের পোস্ট পড়ে ইসলামের দিকে আগ্রহী হয়েছে,
আচ্ছা
আলহামদুলিল্লাহ।
আচ্ছা, না কারণ আপনি আপনি যখন ইসলামে আগ্রহ হয়েছেন তখন তো ফেসবুক ছিল না, আপনি তো আরো আগের মানুষ।
অবশ্যই ঠিক না, অ্যাকচুয়ালি আগে তো এই ফেসবুক আসার আগে ফোরাম গুলা ছিল। আমি আগে সমস্ত দুনিয়ার যত ফোরাম ছিল সবগুলোতে পড়তাম ইসলাম নিয়ে।
আচ্ছা 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 আচ্ছা
তো এই যে তখন এই ইসলাম ওয়েব অথবা ইসলাম ব্লগ নামে একটা ফোরাম ছিল,
আচ্ছা
ওইখানে আহমদিদাতে, তখন তখন কিন্তু মোটামুটি ইসলামের কথা তো বলতে গেলে কেবল আহমদিদাতে। তো ওনার লেকচার শুনে কিন্তু এই প্রথম টুকটাক এই স্টাডি করা শুরু করলাম।
হ্যাঁ,
তার 2003 সালের দিকে আরেকটু সিরিয়াসলি স্টাডি করা শুরু করলাম। তো ওই তখন থেকে তো এই মানে আমার ইসলামে আসার মানে ইসলামের প্রতি আগ্রহী হওয়ার যে ইন্সপিরেশন, সেটা আসলে অনলাইন থেকে।
অনলাইন থেকে, হ্যাঁ বুঝতে পারছি। না এটা, এই আপনি শুধু না, এই জেনারেশনের একটা বড় অংশ যারা নন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে, তারা আই থিঙ্ক 95% আমার মনে হয় 90% অ্যাটলিস্ট হবে অনলাইন থেকে, বা পিস টিভি বা এই ধরনের মিডিয়া থেকে ইসলামের উপর আগ্রহ হয়েছে উইদাউট ফর্মাল এডুকেশন। আচ্ছা, তো আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে আপনাকে ইনভাইট করাটা কারণ হচ্ছে, এটা নিয়ে আপনার একাধিক লেখা ছিল সম্ভবত।
হ্যাঁ, এটা
একটা
নিয়ে
হচ্ছে,
অনেক লেখা লিখেছি।
হ্যাঁ, একটা চামড়ার বিষয়ে আপনার একটা লেখা ছিল 2016-এর, রাইট? ওটা, এটা কি?
চামড়া না, ওই কোরবানির ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে একটা।
হ্যাঁ হ্যাঁ, কোরবানি
হ্যাঁ
ইকোনমিক ইম্প্যাক্ট, হ্যাঁ। তো ওইটা প্লাস আদার কিছু বিষয় আছে এখানে। আসলে লাস্ট রিসেন্ট কয়েকটা বছরে যেটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে কোরবানি আসলেই সার্টেইন একটা গ্রুপ থেকে বিভিন্ন ফ্রন্টে একটা অ্যাটাক আসতেছে। একটার একটা হচ্ছে পিওরলি মোরাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোরবানি করাটা আসলে ঠিক কিনা, নিরীহ প্রাণী হত্যা করা, হ্যাঁ, এটা একটা ফ্রন্ট। আরেকটা যেটা আরো রিসেন্ট, সেটা যেন ওমর সানি আসার পর, মনে হয় ওমর সানি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল, আই থিঙ্ক এটার পরে খুব ভাইরাল হয়েছে, যে সে কোরবানি দেয় নাই, সে টাকাটা সাদা করে দিছে। কাইন্ড অফ এটা হচ্ছে কোরবানি করে, কোরবানি করাটাকে একটা ওই সেগমেন্টটা বা ওই গ্রুপটা, তারা এটাকে টাকা নষ্ট করা বা এই ধরনের একটা জিনিসের তুলনা করে। তো তারা এটার জন্য অল্টারনেটিভ হিসেবে প্রচার করতেছে, বা একটা জিনিস প্রপোজাল দিচ্ছে, যে এটা আসলে সাদা কেন করা হচ্ছে না, টাকাটা কেন দান করে দিচ্ছি না আমরা। এটা একটা আরেকটা ফ্রন্ট। আরেকটা ফ্রন্ট হচ্ছে যে ইকোনমিক, পিওর ইকোনমিক, যেখানে আসলে টাকা পয়সা নষ্ট হয়, রাদার আমরা এটাকে ইনভেস্ট করি বা সামথিং লাইক দিস, এ ধরনের কথা আমরা শুনতেছি, রাইট? তো আরেকটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার পিওরলি এনভায়রনমেন্টাল, যে রক্ত দূষিত হয়, রক্ত সরি রক্ত দূষিত হয় বলতেছি, যে জবের কারণে মানুষজন প্রপারলি যে স্লটার করার যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, যেটা আসলে যেহেতু রক্ত একটা হাইজিনিক কোনো জিনিস না, এটা এনভায়রনমেন্ট দূষিত করার একটা বিষয় এখানে থাকে। তো এই বিষয়গুলোতে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসতেছে, এবং আমরা অনেকে যারা মুসলিমরা, যেটা বাই ট্রেডিশন বছরের পর বছর, আই থিঙ্ক হাজার বছর ধরে হবে কোরবানি করে আসতেছে, তো আমরা কিছুটা হলেও কিন্তু একটু কনফিউশনে পড়তেছি বা একটা ডাউট কাজ করতেছে যে আসলে আমাদের এই বিষয়গুলোতে স্ট্যান্স কি হবে। যেমন যদি বলি এনভায়রনমেন্টের বিষয়টা, ইসলাম তো আমাদের পক্ষে বলে যে পরিবেশের বিষয়ে সচেতন হতে। তো এখন কেউ যখন বলবে যে কোরবানির কারণে পরিবেশ দূষণ হচ্ছে, তো কেউ কেউ তখন একটা কনফিউশনে পড়ে যায়, আচ্ছা তাহলে কি আমাদের কোরবানি করা ঠিক হচ্ছে? কিংবা যে অনেকে এইভাবে, যেমন ভেগান বা ভেজিটেরিয়ান যে গ্রুপ গুলা, তারা যখন আমাদেরকে বলতেছে যে এই যে নিরীহ প্রাণী হত্যা করাটা কি ঠিক, আমিষ খাওয়া তো ঠিক না, শরীরের জন্য খারাপ, রেড মিট খারাপ, তখন আরেকটা কনফিউশন হচ্ছে, আচ্ছা ইসলাম কি আমাদের নিজেদের শরীরের স্বাস্থ্য ক্ষতি করতে বলে, বা ইসলাম কি ধরনের নিষ্ঠুরতা করতে বলে? তো এই এবং এটা একটা কাইন্ড অফ একটা কনফিউশন তৈরি হচ্ছে, যেটা আগে কখনো আমাদের সামনে হিসেবে আসে নাই। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কিছুটা টাচ করবো। আরেকটা ছিল চামড়া। হ্যাঁ, চামড়া বিষয়ে আমরা ইনশাল্লাহ আসবো। তো প্রথমে এই যে ভেগান বা ভেজিটেরিয়ান যেটা যারা বলে যে একটা নিরীহ প্রাণী হত্যা করা কোরবানি ক্লাক, এটা আসলে মোরালি রাইট না, এটা ঠিক না কাজটা, এই বিষয়ে আমাদের স্ট্যান্সটা আসলে কি হওয়া উচিত বা আমাদের রেসপন্সটা কি হওয়া উচিত?
কোরবানির ব্যাপারটা, মানে ভেগানরা স্পেশালি যে পেটা যে গ্রুপটা আছে, ওরা গ্লোবালি তারা মাংস মাংস ছেড়ে দিয়ে আমাদেরকে পিউরলি ভেজিটেরিয়ান মানে হয়ে যাওয়ার জন্য তারা একটা মুভমেন্ট মত রাখতেছে। এটা তো ওদের তো সত্যি থেকে ওদের ওদের বিপক্ষে নানা রকম আর্গুমেন্ট আছে। আর আমরা যদি বায়োলজিক্যালি মানুষকে দেখি, মানুষের যেরকম দাঁতের যে স্ট্রাকচার, আমাদের কেনাইনটিথ, তারপরে আমাদের শরীরে যে ধরনের আমিষ দরকার, এগুলো আসলে পিউরলি মানে ভেজিটেশন থেকে পাওয়া সম্ভব না। মানে আমরা হচ্ছি মাংসশেষী প্রাণী, তো আমাদের কিছু না কিছু প্রোটিন দরকারই, এবং অ্যানিমেল প্রোটিন দরকার। তো সে আর যদি মনে করেন অ্যানিমেল প্রোটিন, প্রোটিনের সাথে যেরকম মনে করেন অনেক রকম অ্যানিমেল প্রোডাক্ট আছে যেগুলোর উপর মানুষ ডিপেন্ডেন্ট, এখন হয়তো ডিপেন্ডেন্স আস্তে আস্তে কমতে থাকবে, যেহেতু মনে করেন মানুষ এখন নিজেরা ফুড সিনথেসাইজ করা শিখতেছে, অথবা যে চামড়ার উপর আগে যে, কিন্তু তারপরও এই যে অ্যানিমেল ওয়ার্ল্ডে, মানে আমরা যদি আমাদের নিজেদেরকে একটা অ্যানিমেল ওয়ার্ল্ডে একটা পার্ট হিসেবে দেখি, তো এখন তাহলে আমরা আমরা ন্যাচারালি আমরা মাংস খাবোই। আর আমাদেরকে, আমরা যদি মাংস খাওয়া বন্ধ করে দিই, তাহলে কিন্তু এটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যেটা, সেটা কিন্তু আরো বেশি হবে। এটা নিয়ে কিন্তু অনলাইনে অনেক সুন্দর সুন্দর লেখা আছে। মানুষ যদি আজকে যদি টোটালি যদি ফার্মিং বন্ধ করে দেয়, এই যে গরু, মনে করো এই যে কুকুর পালা, অথবা এই যে গরু ছাগল পাশুরা, হ্যাঁ মুরগি, এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে? সেগুলো কিন্তু খুব মজার মজার কিছু স্টাডি আছে, এগুলা ইনশাল্লাহ মানে এই ডিসকাশনে তো মানে এত মানে প্রিপেয়ার্ড বলে ওগুলো বলতে পারছি না। তো কিন্তু এই ভেগানদের যেটা এই মুভমেন্টটা, মানে স্পেশালি ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার যে মুভমেন্টটা, এটা আসলে একটা মানে কি বলবো, মিসগাইডেড একটা মুভমেন্ট। এটা নিয়ে আমার মনে হয় এই ধরনের মুভমেন্ট আসবে যাবে, এগুলা কোনো কোনো সময় ফ্যাড হয়, এগুলা যেরকম প্রত্যেক যুগে কিছু না কিছু এরকম প্রত্যেক এই ধরনের কিছু ফ্যাশন হয়ে যায়। তো এদের এই বিষয় ব্যাপারে আমার মনে হয় যেহেতু এরা আর পেটা স্পেসিফিক্যালি মুসলিমদেরকে টার্গেট করে না, পেটা মানে ইন জেনারেল ফার্মিং কে মানে অ্যানিমেল ফার্মিং এর এগেনস্টে, আমার আমার কাছে যেটা মনে হয় মুসলিমদের এই পেটার ব্যাপারটা ইগনোর করে যাবে ভালো, মানে এটা নিয়ে অ্যান্সার দেওয়ার কোনো দরকার।
এটা নিয়ে আসলে আমার মনে হয় শুধু মুসলিম না, আপনার ওয়েস্টে বায়োলজ যারা কাফের, ওদের ওরাও খুব বেশি মনে হয় এটাকে পাত্তা দেয়। একটা কারণ আছে, ওদের বিজনেস কিন্তু, ওরা তো সবাই মিট খায় ডেফিনেটলি, তো ওরাও এটা নিয়ে আমার খুব একটা এই মুভমেন্ট গুলোকে খুব একটা আসলে এনকারেজ করে না গভর্নমেন্ট লেভেলে, যেগুলো অন্য কিছু বিষয় করে। তো আর যেসব বিষয়টা সম্ভবত ইকোসিস্টেমের সাথে রিলেটেড, আপনি যেটা বললেন যে আসলে ব্যালেন্স নষ্ট হওয়ার বিষয়টা, যদি আমরা মনে হয় এটা ক্লাস 7-8 এ পড়ছিলাম, বাস্তু বাস্তু সংস্থান না এই ধরনের কিছু একটা, আমার মনে আছে।
তারপর
তো পেটা বা ধরনের মনে করেন এই যে এই এই ধরনের যেসব সংস্থা আছে মানে ভেজিটেরিয়ান অথবা ভেগান, এরা সোশ্যালি আসলে খুব একটা অ্যাকসেপ্টেন্স এমনিতেই পাবে না। কারণ মনে করেন তাহলে যদি সব ধরনের মানে সব ধরনের প্রাণী প্রাণী যদি মারাটা ধরে অপরাধ হয়ে থাকে, তাহলে সত্যি কথা কি পোকা মাকড় থেকে শুরু করে ভাইরাস ব্যাকটেরিয়া এটা কোথায় গিয়ে থামবে? এমনকি গাছেরও তো প্রাণ আছে, একটা ঘাসেরও তো প্রাণ আছে, তাহলে তো ঘাসের উপর দিয়ে হাঁটা যাবে না, রাস্তার উপর দিয়ে হাঁটা যাবে না, ঘরের মধ্যে স্প্রে করা যাবে না, ইলেকট্রিসিটি ইউজ করা যাবে না, কারণ তাহলে সবকিছুই বন্ধ করে দিতে হবে। মানে আমাদের হিউম্যান সিভিলাইজেশনটাকে বন্ধ না করলে এই জিনিস সম্ভব না। কারণ আমরা মনে করো আমরা দই খাচ্ছি, এক কাপ দইয়ের সাথে বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া আমরা গিলে ফেলতেছি, এখন একটা মানে ওয়াই ডু ইউ ড্র দ্য লাইন, তাই না? এখন একটা ব্যাকটেরিয়া গরুর লাইফ কি ব্যাকটেরিয়ার লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট? আমি কিছুদিন আগে একটা পোস্ট লিখছিলাম এটা নিয়ে, যে আমি যদি দেখা যায় আমি যদি একটা তিমি মাছকে যদি আমি যদি ইটের টুকরা দিয়ে মানে ইট দিয়ে মেরে ফেলি, সেটা সারা ওয়ার্ল্ডে সবাই বলে খুব নিষ্ঠুর একটা কাজ। কিন্তু আবার যদি আমরা যদি একটা মাগুর মাছকে যদি উঁচা দিয়ে পিষে ফেলি, তাহলে এটা লোকজন খুব একটা ম্যাটার করে না। মানে কে মানে আসলে মানে মানে তুমি কোথায় থামবা, যে কোন প্রাণটা কোন প্রাণ থেকে বেশি? কেন শুধু মনে করো ম্যামালদের লাইফ বেশি, তাহলে কি এই যে আমরা সব এত এত মাছ মারতেছি, মানে কোটি কোটি মানে বিলিয়ন বিলিয়ন মাছ মারা হচ্ছে সমুদ্র থেকে, তাহলে কি আমরা মাছ খাওয়া বন্ধ করে দিব? আচ্ছা ঠিক আছে, এরপর তাহলে কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলে কি তার লাইফের কোনো ইম্পর্টেন্স নাই, খালি গরুর লাইফ ইম্পর্টেন্ট না? এটা আসলে কোনো সত্যি কথা কি এই ধরনের মুভমেন্ট গুলা এই এগুলা একটা সব যুগে দেখা যায় কিছু না কিছু একটা ফ্যাশন হয়। যেরকম মনে করো এই এই যেরকম মনে করো 60s-এ হিপি মুভমেন্ট, যেটা যে লোকজন সবকিছু ছেড়ে সভ্যতা ছেড়ে গিয়ে বন জঙ্গলে গিয়ে থাকবে, জামা কাপড় ছাড়া ঘুরে বেড়াবে, তো হিপি কিছুদিন খুব পপুলার ছিল। লোকজন লোকজন এই যে ওদের যে ফ্রি সেক্স, জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ানো, তারপরে এইসব হাবিজাবি অনেকদিন করছিল তারা, তাই না? তো করোটোর একসময় দেখলো এগুলো আসলে মানুষের ভাবে টিকবে না, একসময় গিয়ে এইসব মুভমেন্ট গুলো মিলা গেছে। তো ভেগানিজম যেসব এগুলাকে আমার যেটা মনে হয় আসতেছে কিছুদিন আসে কিছু লোক ডেভিয়েটেড হবে, তো এটা মানে ইনলার্জ সোশ্যাল তেমন করে ইম্প্যাক্ট হবে না। তো এইসব জিনিস আমার মনে হয় পিওরলি ইগনোর করা, মানে এগুলোর সাথে সাইন্টিফিক ডিসকাশনে যাওয়ার পর মনে হয় না। এই যে আর এই কোরবানির ব্যাপারটা, মানে আমি আমি পার্সোনালি মানে আমি আগে এক সময় এই রিলিজিয়াস ব্যাপারগুলো স্পেশালি রিচুয়ালের যে ব্যাপারগুলো এগুলা সাইন্টিফিক কোনো কিছু দিয়ে আসলে প্রুফ করা অথবা ডিসপ্রুফ করা থেকে আমি এখন এই মেন্টালিটি থেকে বের হয়ে গেছি, কারণ এটা এটা দিস ইজ নট দ্য পারপাস। আর তুমি সত্যি কথা কি যেরকম ধরো মনে করো যে ইনফ্যাক্ট আমি এই লাস্ট কিছুদিন ধরে চিন্তা করছিলাম যে কোরবানির, ইনফ্যাক্ট তোমাদের এই এই কোশ্চেনটা বোধ হয় একটু পরে তোমরা করবো, মানে তোমাদের কোশ্চেন লিস্টে এই কোশ্চেনটা আছে যে কোরবানির ইকোনমিক ইম্প্যাক্ট। এখন ইকোনমিক ইম্প্যাক্ট দিয়ে আসলে কোনো কিছুকে জাস্টিফাই করা অথবা সেটাকে ডিসকারেজ করাটাও ওয়াইজ না। এই কারণে যেরকম ধরো মনে করো তুমি বাংলাদেশে অনেক বড় একটা পতিতালয় খুললা, সেখানে ধরো 1,00,000 পতিতা কাজ করে, এখন 1,00,000 পতিতা যেহেতু কাজ করে ওইটা আশপাশে মার্কেট হবে, এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়া হবে, একটা জমজমাট ব্যাপার হয়ে যাবে, ওই দেখা যাবে ওই পতিতালয়ের মার্কেট ইম্প্যাক্ট অনেক বেশি। এখন এটার মার্কেট ইম্প্যাক্ট বেশি বলে এখন সেটা জাস্টিফাইড হয়ে যায় না। কিন্তু এখন মনে করো কুরবানি, মনে করো কুরবানি ধরো দুর্গাপূজা
আপনি চিন্তা করেন যে আসলে নোংরামি বলেন বা করাপশন বলেন বাংলাদেশ কোন জায়গায় পিছিয়ে আছে, মানে ইকোনমিক করাপশন যদি বলেন এটা এক্সট্রিম লেভেলের করাপশন, বাংলাদেশ এটা পাকিস্তান বলে আই থিঙ্ক দেখে নেই এখন যে ধরনের করাপশন চলতেছে। তো আমি কোনো সমস্যা মনে করি না, আপনি এক্সট্রিম এক্সাম্পল আনলে ব্যাপার না, বলেন
যে কোনো কিছুরই তুমি কিন্তু সত্যি কথা ইকোনমিক ইম্প্যাক্ট দেখায় সে দেখা দিতে পারবা যে কোনো কিছুরই। এই যে মনে করো গান মিউজিক, এটা একটা আসলে বিশাল একটা বহু লোকজন গান গিয়ে তবলা বাজায় রেকর্ড করে খেয়ে পড়ে বাঁচতেছে। এখন এখন মনে করো কেউ যদি জাস্টিফাই করে যে গান মিউজিক ইন্ডাস্ট্রি না থাকলে এত লোক না খেয়ে মরে যাবে, এই জন্য গান অবশ্যই হালাল হইতে হবে, এটা এই কারণে ইসলামের যে রুলিংস আছে গান শোনা যাবে না, যেটা এই যুগে চলবে না, আসলে এই ধরনের ডিসকাশনে বেস্ট হচ্ছে টোটালি অ্যাভয়েড করে যাওয়া। দুনিয়ার যে কোনো কিছুর ইকোনমিক ইম্প্যাক্ট আছে, ভালো আছে খারাপ আছে, তবে এইসব মধ্যে নাটকই ভালো, কারণ এই এই ডিসকাশনে গেলে আলটিমেটলি মানে হেরে যাবা। তো যেটা হচ্ছে মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যে কুরবানির ব্যাপারটা, কুরবানির কুরবানির প্রাইম ফোকাস হওয়া দরকার যে আমরা হজরত ইব্রাহিম, হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসেবে ওনার প্রতি আমাদের যে রাইট, ওনার প্রতি এবং যে ভালোবাসা, এবং আমরাই আমরাই যে হজরত ইব্রাহিমের সত্যিকারের উত্তরসূরি, সেটা হচ্ছে আমাদের কুরবানি দিয়ে আমরা প্রমাণ করতেছি আল্লাহ আমাদের, এটা হচ্ছে মুসলিম জাতির উপরে এটা হচ্ছে আমাদের অনার। এখন বর্তমানে মনোথিস্টিক রিলিজন যেটা অথবা মনে করো ইব্রাহিমিক রিলিজন যেটা, যে জুডাইজম, খ্রিস্টানিটি আর আমরা মুসলিমরা, এই তিনটা মোটামুটি আমরা আছি এখনো, আরো দুই একটা ছোটখাটো গ্রুপ আছে যেরকম জোরোস্ট্রিয়ান, ওরা তো আসলে ডেভিডেড হয়ে গেছে। তো এখন ওরা সবাই ক্লেম করে আমরা হজরত ইব্রাহিমের অনুসারী, আমরা হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা,
কিন্তু ক্লেম করে এটা
জোরোস্ট্রিয়ান অরিজিনালি, তো আসলে জোরোস্ট্রিয়ানকে ওই যে এখন আর ক্লেম করে না, কিন্তু একদম মানে শুরুর দিকে গেলে জোরোস্ট্রিয়ানও এরকম মোস্ট প্রবাবলি কোন একটা নবী থেকে
লিঙ্ক করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নবীর সাথে
লিঙ্ক করে। মানে ওরা জোরোস্ট্রিয়ান মানে মানে জরাথ্রুস যারা, ওরা একসময় মনোথিস্টিক ছিল, পরে চেঞ্জ হয়ে গেছে ওরা অনেক পরে, মানে ডেভিশন অনেক দূরে চলে গেছে ডেভিডেড হতে। তো আমাদের প্রাইম ফোকাস যেটা, যে আমরা হজরত ইব্রাহিমের কে আমরা এখন অনার করে যাচ্ছি, এত বছর আগের একটা ঘটনা, যে মুসলিমদের একটা রিচুয়াল, একটা সোশ্যাল রিচুয়াল, যে এটা হচ্ছে আমাদের মানে কোরবানির মূল মূল যেটা হচ্ছে যে হজরত ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসেবে নিছিলেন, এবং আমরা আমরা সেই জিনিসটাকে উনি যে ওনাকে যে আল্লাহ যে অনার করছেন, ওনার ওনার ইসলামের মানে ওনার আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর দিনের প্রতি কমিটমেন্ট এবং স্যাক্রিফাইস করার যে মনোবৃত্তি, সেই জিনিসটাকে যে আল্লাহ যে অনার করছেন, এই জিনিসটাকে আমরা সেলিব্রেট করি এবং আমরা প্রত্যেক বছর নিজেদেরকে এটা মনে করাই। দেখো কোরবানির ব্যাপারটা না থাকলে অথবা এই হজ করার ব্যাপারটা না থাকলে হজরত ইব্রাহিম কিন্তু ইরিলেভেন্ট হয়ে যেত বর্তমান দিনে, তাই না? এবং আমরা হজরত মুসাকে কিন্তু সেলিব্রেট করছি না, করতেছি একদিন আশুরার দিন কিছুটা কিছু স্কেলে, কিন্তু আসলে সেই হিসেবে হজরত মুসাকে আমরা সেলিব্রেট করছি না, করছি কেউ, এমনকি ইহুদিরাও করতেছে না। এরকম আরো নবী আছে যাদেরকে আমরা নবী হিসেবে মানছি কিন্তু তাদেরকে আমরা অনার করতেছি না, এইভাবে তাদের একটা তাদের লাইফের কোন একটা ঘটনাকে আমরা এভাবে সেলিব্রেট করতেছি না, আমাদের ধর্মের একটা পালন মানে দিন হিসেবে করছি না। কিন্তু যেরকম হজরত আদম, উনি একজন খুব মানে সত্যি কথা কি সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, প্রথম মানুষ, কিন্তু হজরত আদমের কোন ঘটনাকে আমরা কিন্তু সেলিব্রেট করতেছি না। আমরা মনে করো মুসলিম মানে মানুষ হিসেবে যদি দুনিয়াতে মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা কি, মানুষ পৃথিবীতে মানুষ আসা, এটা হজরত আদম হজরত আদম আসছিলেন, এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট হিসেবে ওইটাকেও কিন্তু মানে ওইটাকেও একটা সেলিব্রেশনের জন্য একটা এই দিন ঠিক করা যেতে পারত, আলোক করে দিতে, যে এই দিন হজরত আদম পৃথিবীতে আসছিলেন, এই কারণে আমরা এটা প্রত্যেক বছর আমরা এই কারণে সেলিব্রেট করি, ঠিক ওভাবে আমরা করতেছি না। কিন্তু হজরত ইব্রাহিমকে দেখেন আল্লাহ কি পরিমাণ অনার দিছে, আমাদের 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 হচ্ছে হজরত ইব্রাহিমের প্রতি আমাদের যে ভালোবাসা এবং ওনাদের ওনার প্রতি আমাদের যে ক্লেম, সেটাকে আমরা এস্টাবলিশ করছি প্রত্যেক বছর, এটা হচ্ছে এটাই হচ্ছে কুরবানির মূল ফোকাস। এবং আমরা এটা থেকে আমরা দেখতেছি যে একটা মানুষ দেখো কত কষ্ট করলো, সে আমরা এখন আমরা যদি মনে করো কি আমরা যদি কেউ যদি 3-4 বছর দিন পালন করি, আমরা যদি মনে করো 10 বছর, মনে করো এই যেমন ধরো কেউ ধরো দিনের জন্য খুব স্যাক্রিফাইস করেছে, সে চাকরি ছেড়ে দিল, চাকরি পাচ্ছে না, আধা বেলা খাচ্ছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে, বাবা মা ছেড়ে চলে গেছে, এরকম করলে সে 3-4 বছর পরে সে মনে করো আল্লাহর প্রতি আমার একটা রাইট হয়ে গেছে, কেন আল্লাহ নিশ্চয়ই আমাকে হেল্প করবে, এরকম। এই হজরত ইব্রাহিম অল্প বয়সে সে কত ভালো একটা ফ্যামিলি, মানে সে প্রধান পুরোহিতের ছেলে, আজরের ছেলে, প্রধান পুরোহিতের ছেলে হিসেবে সেখান থেকে তাকে তার সমাজ থেকে বয়কট করছে, তাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, সে সে ঘর বাড়ি ছেড়ে অন্যদিকে চলে গেছে, তাকে ওনাকে ওনাকে এই যে তারপরে এত কিছু মধ্যে ওনার বাচ্চা পর্যন্ত হচ্ছে না, একটা ফ্যামিলি লাইফ কতদিন পর্যন্ত টেনে নেই, কোনো বাচ্চা হচ্ছে না, এত এত কিছু টেস্ট। এরপরে উনাকে বলা হয়েছে যখন ফাইনালি যখন মানে বৃদ্ধ বয়সে বাচ্চা হলো, বললো এই তুমি কুরবানি করে দাও, উনি একটু হেজিটেট করলো না, ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবা আমি সবে এটা দেখছি তুমি কি বলো, ছেলেও কি এরকম ছেলে, মানে এক্সাম্পলটা চিন্তা করো যে ছেলে বলছে বাবা তুমি যেটা ভালো মনে করো সেটা করো, মানে এরকম কে বলবে, মানে
আসলে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো ফ্যামিলি কিন্তু আমাদের জন্য একটা এক্সাম্পল, রাইট? কারণ হজের যে পুরোটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ইয়ে থেকে আসছে, ওনার ফ্যামিলির ইয়ে থেকে, কাবা তৈরি করছে উনি, ওনার ছেলে, তারপর হাওয়া, সরি হাওয়া না, হাজেরা, ওনার যে সাফা মারোয়ার যে এটা একটা হজের একটা ইন্টিগ্রাল পার্ট, এখন রিচুয়াল, একটা ইন্টিগ্রাল রিচুয়াল। তো ডেফিনেটলি হ্যাঁ, পড়ছেন ভাই,
যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে এই ফ্যামিলি, তুমি ভালো 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 পয়েন্ট ধরেছো, যে এই ফ্যামিলিটা ইসলামের জন্য যা করছে এবং আল্লাহ তাদেরকে কিভাবে অনার করছে, এটা আমাদের জন্য একটা এক্সাম্পল। এবং আমরা যখন আমরা জাতিগত ভাবে মানে মুসলিম উম্মাহ হিসেবে যখন আমরা এই রিচুয়াল গুলো পালন করছি, আমরা কিন্তু আসলে এই কোয়ালিটি গুলাকে আল্লাহ যে অনার সেগুলাকে আমরা মনে করতেছি, সেগুলাকে আমাদের উম্মাগত ভাবে আমাদের মধ্যে আসবে। এই কারণে কিন্তু মুসলিম উম্মাহ টিকে থাকবে, যতদিন এই রিচুয়াল গুলো টিকে থাকবে এবং এই রিচুয়াল গুলোতে আমরা প্রত্যেক বছর নিজেদেরকে মনে করাচ্ছি, এবং আমরা নিজেরা আমরা সচেতন ভাবে বুঝি বা না বুঝি আমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে যে এই লোকটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করছে এবং এই লোকটাকে আল্লাহ, এই মানুষটাকে আল্লাহ এই পরিমাণ অনার দিচ্ছে, যে চিনে না জানে না, যে আমরা দেখুন দেখো আমার ছেলে হজরত ইব্রাহিমকে চিনে না, দেখবে না তার, কিন্তু তারপরে সে যখন একটু প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সেই ফ্যামিলিটার সম্বন্ধে জেনে যাবে, কত বড় অনার, তাই না? আমরা তো এখন মনে করো অমুক অমুক অমুকের নাম নেওয়ার জন্য বিলবোর্ড বাড়াতে হচ্ছে, মূর্তি বাড়াতে হচ্ছে, সাইনবোর্ড লাগাতে হচ্ছে, পেপারে লাগাতে হচ্ছে, সিলেবাসে ঢুকাতে হচ্ছে, তারপর লোক নাম নিতে চায় না, কিন্তু এখানে আল্লাহ কিভাবে তাকে অনার করে দিল, এটা হচ্ছে কুরবানির মূল ফোকাস, যে আমরা মুসলিম হিসেবে উই আর এ প্রাউড নেশন, আমাদের জাতির পিতা হচ্ছে এটা, আমাদের উনি নাম দিয়েছেন এবং আমরা এই কারণে ওনাকে অনার করি, এটা হচ্ছে আমাদের কুরবানি।
বলো আমাদের পয়সা নষ্ট হয়, সে পুরোপুরি টাকা পানিতে ঢেলে দিলাম এই রিচুয়ালটা করতে গিয়ে, তবু আমি এটা করবো, কারণ আল্লাহ তাআলা এটা বলছেন, এটা আল্লাহ তাআলার খলিলের একটা সেট করে দেওয়া একটা এক্সাম্পল, যেটা আমাদেরকে আমাদের উপর করাটা অব্লিগেটরি, রাইট? এখন বাট এরপরও কিছু কথা থাকে, ডেফিনেটলি আমরা মুসলিম, আমরা এটা করি কারণ এটা আল্লাহ তাআলা বলছে, একদম মানে এটা হচ্ছে এয়ারটাইট লজিক, রাইট? বাট সেকুলার যখন এই এই সেকুলারদের সাথে কিন্তু এই লজিকটা যে সেকুলারিজম বিশ্বাস করে তার সাথে না যায় না, কারণ সে সবকিছুকে দেখে হচ্ছে আপনার দুনিয়াবী অ্যাঙ্গেল থেকে, তার কাছে বিষয়টা হচ্ছে ইকোনমিক্যাল বা এনভায়রনমেন্টাল বা মোরাল সামথিং, একটা সে একটা স্পেকট্রাম এটাকে ফালায়, এবং ওইটাতে যখন ফালায় বিচার করে তখন আমরা ধরাটা খাই, কারণ আমরা নিজেরা আসলে একদম পিওরলি রিলিজিয়াস ওয়েতে চিন্তা করতে অনেক সময় মুসলিমরা অভ্যস্তই না। আপনি যেটা বললেন হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ ফাইন, এখন সেকুলার যখন আমার সামনে একটা অ্যাটাক নিয়ে আসতেছে যে ইকোনমিক্স, আপনি যেহেতু ইকোনমি একটা ইম্প্যাক্ট নিয়ে লিখছেন, আমি এটা নিয়ে কোশ্চেন করবো ফার্স্টে, মুসলিমরা কনফিউজ হচ্ছে কারণ তাদের কাছে অনেকের ক্ষেত্রে রিচুয়ালটা ইয়ে না, ক্লিয়ার না, রিচুয়ালের বেসিসটা ক্লিয়ার না, যে আমি আসলে কেন কাজটা করি। আমি কাজটা করি কারণ আল্লাহ তালা বলছে, এটাতে যদি কিছু দুনিয়াবি লস হয় হোক, নো ম্যাটার হোয়াট, রাইট? এটা তো আমাদের পারসেপশন হওয়া উচিত। কিন্তু এখন ইকোনমিক বিষয়টা যখন আসে, আমার প্রশ্ন করতে যেটা কোশ্চেনটা করতে যাচ্ছি সেটা হলো, ইজ ইট রাইট তারা যেটাকে, তারা যে এটাকে মনে করেন এটাকে একটা টাকা পয়সা নষ্ট করার হিসেবে দেখাতে চায়, এটাকে আসলে সত্যি কিনা? মানে ধরলাম যে আমি টাকা পয়সা লস হোক লাভ হোক আমি কোরবানি করবো, বাট অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি? তারা যেটা আমাদের সামনে যে পিকচারটা প্রেজেন্ট করতেছে, ইজ ইট ট্রু যে আসলে কোরবানি করলে আমাদের ইকোনমিক্সে আসলে কোনো লস হয় বা আসলে এটা কোনো কোনো কাজের কিছু না, এটা যদি আমরা অন্য কাজে ইনভেস্ট করতাম এটা বেটার হয়তো, হোয়াট ডু ইউ থিংক? এটা কি আসলে একটা ইনভেস্ট, মানে এটাকে ইকোনমিক্যালি এটা ইম্প্যাক্ট আসলে কিরকম, পজিটিভ অর নেগেটিভ?
এটা একটা ভুল 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 চিন্তা, স্পেশালি কোরবানির ক্ষেত্রে। আমি এখন মনে করো বাংলাদেশে অনেক হয়তো, মানে আমাদের যারা শ্রোতা হবে তারা হয়তো ইকোনমিক ব্যাপারগুলো বুঝবে না, তেমনি জিডিপি এর ব্যাপারটা অনেকেই বুঝবে না, কিন্তু ধরো তুমি একটা ফ্যামিলি নিয়ে চিন্তা করো। ধরো মনে করো আমরা 10 জনের একটা ফ্যামিলি, এখন ধরো দুইটা ফ্যামিলি আছে, 10 জনে 10 জন করে দুইটা ফ্যামিলি আছে, তো একটা ফ্যামিলির ওদের রিচুয়াল হচ্ছে ওরা প্রত্যেক বছর ফুল দিয়ে পূজা করে অথবা কোনো একটা বেদিতে তারা ফুল দেয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্যামিলির রিচুয়াল। আরেকটা ফ্যামিলির রিচুয়াল হচ্ছে তারা প্রত্যেক বছর একটা ডেট আসলে তারা মুরগি বড় করে, মুরগি জবাই করে, মুরগি মাংস খায়, ঠিক আছে? দুটো ফ্যামিলি পাশাপাশি। এখন এখন ধরো মনে করো যারা 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 ফুল ফুল লাগাচ্ছে, ধরো মনে করো এটা দুইটা আইসোলেটেড দুইটা ফ্যামিলি, যারা যারা মুরগি মুরগি জবাই করবে তারাও ধরো নিজেরাই মুরগি চাষ করবে, নিজেরাই বড় করবে, নিজেরাই জবাই দেবে, তারপরে নিজেরাই খাবে ওটাকে। আরেকটা হচ্ছে যারা যারা ফুল 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 দিবে বেদিতে, তারাও ফুল নিজেরা চাষ করবে, তারা নিজেরাই ফুলটাকে তুলবে, তারপরে একসময় গিয়ে তারা ফুলটাকে বেদিতে দিবে।
শুধু ফুল না ভাই, ইলিশ পান্তা ওগুলো আছে, যাও খায়।
এখন দেখো এই যে ইকোনমিক, মনে করো ধরো এখন তুমি মনে করো একটা সমাজ অথবা একটা ফ্যামিলি অথবা একটা দেশের সম্পদ অথবা মনে করো সেই দেশের সেই দেশ কতটা ওয়েল অফ, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে সে কি পরিমাণ সম্পদ তৈরি করলো, উৎপন্ন করলো। দেখুন আমেরিকানরা কেন কেন তারা ধনী, কারণ তারা তারা এই তারা বাতাস থেকে, মানে তাদের ব্রেন থেকে তারা সফটওয়্যার বানাচ্ছে। তারা এই মনে করো একটা লোক ধরো একটা লোক সারা বছর 1 লক্ষ টাকা স্যালারি, 1 লক্ষ ডলার স্যালারি পাচ্ছে, কিন্তু সে সে সফটওয়্যার বানাচ্ছে, সেই সফটওয়্যার বিক্রি হচ্ছে কয়েক মিলিয়ন ডলারে, সে সেই সোসাইটিতে প্রচুর ভ্যালু অ্যাড করতেছে। তেমনি জাপানিজরা আর একটু ধনী, কারণ জাপানিরা ধরো এই প্লাস্টিক ধাতু কাঁচ এগুলো দিয়ে একটা গাড়ি বানাচ্ছে, সে হয়তো $1,000 র মেটেরিয়াল ইউজ করে $1,500 একটা গাড়ি বানাতেছে, ফাইনাল আউটপুট দেখো সে তার ভ্যালু সোসাইটিতে তার কি করে তার ভ্যালু অ্যাডিশন হচ্ছে $14,000। সে $1,000 র মেটেরিয়ালকে সে আরো ধরো $1,000 লেবারকে সে $15,000 একটা গাড়িতে কনভার্ট করে ফেলছে, মাঝখানে সে $13,000 অ্যাড করে ফেলল, তার মানে কি জাপান একটা বড় দেশ হয়ে গেল এটা। এখন মনে করো যখন আমরা ধরো আনপ্রোডাক্টিভ কোনো জিনিসে, যেমন দেখো এখন একটা গাড়ি, গাড়ি একটা ইকোনমিক আউটপুট আছে, যেহেতু দেখো এখন মনে করো যে ফুল দিচ্ছে, ফুলটা কি হচ্ছে তুলে ফেলার পরে একদিন পরে জিনিস নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট শেষ, খালি তার যে 1 বছরের যে তার লেবার, 1 বছরের সে যে ফুলের বীজ কিনছিল, ফুলটাকে পানি দিয়েছিল, এই যে সে র মেটেরিয়াল ইউজ করলো সেটা কি হয়ে গেলো, সেটা জিরো হয়ে গেলো যেদিন সে ফুলটা দিল। কিন্তু যে গরু যে গরুটা করলো, মনে করো সে 500 টাকা দিয়ে 2,000 টাকা দিয়ে একটা বাছুর কিনে নিয়ে আসছিল, সেই বাছুরটাকে 1 বছর ধরে সে আরো 5,000 টাকার খাবার খাওয়াইছে, আরো 3,000 টাকা অন্যান্য খরচ হয়েছে, সে ধরো 10,000 টাকা। এখন মনে করো এই 10,000 টাকা খরচ করে তার যে 1 বছর পর যে গরুটা পাওয়া গেলো সেই গরুটার দাম ধরো 50,000 টাকা, সে ধরো 40,000 টাকা সে সম্পদ, নতুন সম্পদ তৈরি করলো যেটা আগে ছিল না, সে 10,000 টাকা ইনভেস্ট করে সে 40,000 টাকা করলো। এরপর কি হলো, সে মাংসটা তো খেলো, সে এটা থেকে একটা তো দেখো এটা থেকে মনে করো এই 40,000 টাকা গরু থেকে ধরো সে সে এই যে ধরো 20,000 টাকার মাংস খেলো, সে 1,000 টাকা চামড়াটা বিক্রি করলো, তো এই চামড়াটা ধরো কোনো একটা লেদার ইন্ডাস্ট্রি কিনে নিয়ে গেলো, এই চামড়াটা দিয়ে ধরো মনে করো একটা গরুর চামড়া দিয়ে ধরো সে 10টা জুতা বানালো, 10টা জুতার দাম 2,000 টাকা করে 20,000 টাকা হয়ে গেলো। দেখো মনে করো কি হচ্ছে যে পুরো ইকোনমিতে এই যে গরুর মতন একটা মানে কোরবানির যে ব্যাপারটা সে খেলো পুরো ইকোনমিতে কিন্তু জিনিসটা স্প্রেড করে যাচ্ছে। এইখান থেকে হাড্ডিগুলো নিয়ে কি বানানো হলো, সার বানানো। দেখো হাড্ডিটা কিন্তু ন্যাচারাল একটা ওয়েস্ট প্রোডাক্ট, বর্তমানে যদি স্টার ইন্ডাস্ট্রি না থাকে এটা আসলে মাটি ঘাটে ফেলে দিতে এটা পচে যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। এটা দিয়ে সে সার বানানো করলো, ধরো মনে এরকম 1000 গরুটা থেকে 1000 গরু হাট দিয়ে সে 1 বস্তা সার বানালো 500 টাকা, ধরো সারের দাম ধরো 500 টাকা। এটা কিন্তু কি হচ্ছে, একদম জিরো থেকে একটা জিনিস উৎপন্ন হয়ে গেলো সমাজে। 1 বছর পর কি দেখা গেলো যে মনে করো দুইটা ফ্যামিলি, মনে করো পাশাপাশি দুইটা ফ্যামিলি, মনে করো ধরো দুইটা ক্লোজ ইকোনমি, প্রত্যেকটা ফ্যামিলি একটা একটা করে ক্লোজ ইকোনমি, তো 1 বছর পরে যে ফুল চাষ করলো, যে ফ্যামিলিটা ফুল চাষ করলো, তাদের তাদের কাছে কি হলো, একটা ডাস্টবিনে ফুল ছাড়া কোনো কিছু নাই। আর মনে করো অন্য যে ফ্যামিলিটা গরু চাষ করলো, সে কি খেলো, সে গরু মাংস খেলো, সে চামড়া দিয়ে নিজের জন্য 10টা জুতা বানালো, সে হাড্ডি দিয়ে সে নিজের জন্য সার বানালো, সে গোবর দিয়ে সে ফুল গোবরটাকে সে সার বানালো, বুঝছো ব্যাপারটা? অর্থে দেখো কি হচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণ ইকোনমিক ইনপুট হয়ে গেলো একটা ইকোনমিতে। তো এই মনে করো দেখো এরপর কি হচ্ছে, ধরো মনে করো সবকিছু সবকিছু দিয়ে ধরো চামড়া বিক্রি করে সে নেক্সট বছরের জন্য একটা বাছুর কিনতে পারলো, কিন্তু যে ফুল ফুল করলো ফুল ফুল দিলো তার জন্য কিন্তু নেক্সট বছর ফুল কিনা আবার তাকে অন্য কোথাও থেকে ক্যাপিটাল আনতে হবে। কিন্তু যে গরু গরু বড় করলো তাকে কিন্তু আনতে হবে না, তাকে অলরেডি নেক্সট বছরের বাছুর কিনা টাকা হয়ে গেল, প্লাস সে মাংস তো খাইলই। তো দেখো মানে যেটা হচ্ছে যে এটা এখন যদি তুমি এটা যদি পুরো ইকোনমিতে চিন্তা করো, এটা দেখো হিউজ একটা ইকোনমিক ইম্প্যাক্ট। তুমি বাংলাদেশের কথা যদি চিন্তা করো, একটু আবদুল্লাহ জুবাইর বলতেছিল যে ডেইলি স্টারে বোধহয় একটা আর্টিকেল আসছে কি পরিমাণ, আসলে এই যে মনে করো এই যে আমরা যে গরু কিনবো, মনে করো গরু গরু ছাগল অথবা যে কোনো ধরনের এই ধরনের যে কোনো ধরনের যে কোনো ধরনের এই যে ইকোনমিক্যালি ভ্যালুয়েবল কোনো কিছু প্রোডাক্ট যদি আমরা যদি সমাজে যদি এটা উৎপন্ন করার জন্য যদি মানসিকতা তৈরি করে দিই, একটা যদি বাজার তৈরি করে দেয়, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার এটা যে কোনো কিছুর জন্য। এখন দেখো মনে করো এই যে বিল গেটস এর একটা স্যার বিল গেটস না কোন একজন কোন একটা এনজিও এর একটা এক্সাম্পল দিই, তারা আফ্রিকাতে তারা একটা একটা গরিব অঞ্চলে তারা টাকা বিলি করতে গেল। তো তারা কি করলো, তারা একটা ওই অঞ্চলের জন্য মানে ওই ওই অঞ্চলের যারা লোক আছে তাদের যত কিছু দরকার সবকিছু তারা ফ্রি দিল, মানে তাদের বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে জামা কাপড় খাদ্য দ্রব্য পানি ট্রান্সপোর্টেশন সবকিছু তারা দিল, এরকম কোন একটা এনজিও থেকে টাকা নিয়ে, সত্যি ঘটনা। এটা হওয়ার পর যেটা হলো, যেটা মানে সমস্যাটা যেটা হলো, দেখো 2 না 3 বছর না 5-6 বছর মতন তারা এরকম দিয়ে গেল যে গরিব অঞ্চল আমরা দিচ্ছি। তো কি হলো, লোকজন সব এই এনজিওর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, লোকজন এখন আর কেউ কাজ করে না, আগে এখানে ছোটখাটো ব্যবসা ছিল, ব্যবসাটা বন্ধ করে এখন তারা এনজিওর উপর চলে, এই বিভিন্ন জায়গাতে তারা ট্রাভেল করতে যেত, রাস্তাঘাট বানাইতো, তারা অনেক রকম ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল, সমস্ত ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেল সবাই, কারণ এনজিও তাদেরকে সবকিছু দিয়ে যাচ্ছে। তাদের কাজ করার যে মানসিকতা, আমি যে কাজ করে যে ইনকাম করে যে এই আমার ফ্যামিলি চালাবো, আমার যে মনে করো বাচ্চাকে বড় করবো, এই এই মেন্টালিটি কিন্তু তোমার সম্পদের থেকে বেশি। দেখো আমার একটা কথা বলতো যে যেসব ফ্যামিলিরা যেসব লোক মানে ঘর ভাড়া মানে বাচ্চার জন্য ঘর ভাড়া রেখে যাচ্ছে, এদের ছেলে মেয়েদের কাজ করার স্পৃহা চলে যায়, কারণ সে জানে যে এই আমি ভবিষ্যতে আমি বড় হলে বাবা আমাকে এই বিল্ডিংটা দিয়ে যাবে, এই বিল্ডিং থেকে ঘর ভাড়া দিয়ে আমি আমার ফ্যামিলি চালাতে পারবো। তো তার কোনো কিছু পড়ালেখা করার ইচ্ছা চলে যায়, তারপর তার কোনো কাজ করার ইচ্ছা চলে যায়, ফলে যেটা হয় আমাদের মনে করো ইকোনমিক গ্রোথের কারণে, ধরো আজকে এক মনে করো ধরো ওল্টন এক সময় ধরো বক্সিমেলা ছিল পশ এরিয়া, ওইখানে সমস্ত বড় লোকরা থাকতো, এখন একটা গুলশান হয়ে গেছে পশ এরিয়া, তো সেই ক্ষেত্রে সে কিন্তু গরিব হয়ে গেল আসলে, সেই যেহেতু কিন্তু সে যে একটা ইকোনমিক ইনিশিয়েটিভ নেবে সেই মেন্টালিটি তার মধ্যে নাই, তার বাবা দেওয়া সম্পত্তির ভ্যালু এখন কোনো ভ্যালু নাই, এইটা থেকে তার সারা মাসে হয়তো 10 টাকা ভাড়া উঠে না, বিল্ডিং উপরে গেছে, সে কিন্তু গরিব হয়ে গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই যে ইকোনমিক এন্টারপ্রেনারশিপ, যেটা যে আমি এন্টারপ্রেনারশিপটা দিয়ে গেলাম, তুমি তোমার ছেলে মেয়ে দিয়ে যাও না দিয়ে যাও সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার ছেলে মেয়েকে যদি তুমি যদি তোমার ছেলে মেয়েদেরকে যদি তুমি যদি এন্টারপ্রেনারশিপ শিখাই দাও, তাকে যদি নলেজ দাও, তাকে যদি মার্কেট শিখাই দাও, তাকে কিভাবে বানাই দাও, তুমি যদি তাকে শিখাই দিতে পারো যে এই জাপানে চেয়ারের একটা বিশাল মার্কেট আছে, তুমি যদি তোমার ছেলেকে চেয়ার বানানো শিখাই দাও, চেয়ার বানাতে সে যদি ভালো যায় সে বড় হয়ে যাবে, হবে না, তাকে ক্যাপিটাল দেওয়ার কোনো সমস্যা না, লোকের ক্যাপিটাল দেবে।
এটা কি
যদি কারো কাছে যদি যায় যে আমাকে আপনি আমাকে 1000টা চেয়ার বানানোর জন্য 2 লক্ষ টাকা দেন, আমি আপনাকে জাপানে 1 লক্ষ চেয়ার বিক্রি করে আমার 5 লক্ষ টাকা লাভ হবে, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবো, সে কিন্তু কয়েক বছর মধ্যে বড় হয়ে যাবে, তাকে যদিও তুমি তাকে কোনো সম্পদ না দাও। এটা দিস ইজ হাউ দ্য সোসাইটি ওয়ার্কস। এখন দেখো এই কোরবানির ফলে যেটা হচ্ছে, আমরা আমাদের ডোমেস্টিক একটা মার্কেট তৈরি করতেছি, হ্যাঁ আমাদের ডোমেস্টিক একটা বিশাল একটা মার্কেট তৈরি করতেছি, এবং এখানে দেখো যেটা হচ্ছে যে লোকজন গরু পালন, যেটা আমাদের দেশে ন্যাচারালি আমাদের যেহেতু অ্যাগ্রারিয়ান সোসাইটি, আমাদের যেহেতু চাষাবাস করে আমাদের এই আমাদের দেশের মানুষ অভ্যস্ত, এবং গরুকে খাওয়ানোর জন্য যে মনে করো আমাদের চাষাবাদের যে বাই প্রোডাক্ট এই যে ধানের কুড়া, তারপরে থেকে শুরু করে আমাদের ধরো ন্যাচারালি ঘাস টাস যেসব আছে, তারপরে ধানের খড় আছে, এগুলো গরু ন্যাচারালি খায়। আমাদের দেশ এটা ন্যাচারালি স্পেশালাইজড গরু পালন করার জন্য, যেহেতু অ্যাগ্রারিয়ান সোসাইটি। তো দেখো এখানে যখন আমরা আমাদের লোকাল লোকালি লোকালি যখন আমরা একটা বড় একটা মার্কেট তৈরি করতেছি, তখন কি হচ্ছে গ্রামের একটা কৃষক দেখতে সারে এই মার্কেট আছে, আমি তো এই জিনিস ইজিলি করতে পারি, আমার কাছে একটা বাছুর কিনে নিয়ে আসলে আমি যে ধান ধান ফলাচ্ছি, আমি যে ভাত খাওয়ার পর যে ধানের পুরা রয়ে যাচ্ছে সেগুলো আমি অনুসারে ফেলে দিতাম, অথবা এইসব জ্বালায় আমি রান্নাবান্না করতাম, আগুন জ্বালাতাম, শীতের সময় হাত পোহাইতাম, গরম পোহাইতাম, এখন এটা আমি গরুকে খাওয়াইলে আমার ওয়েস্ট প্রোডাক্ট থেকে আমি আর একটা 1,000 টাকার বাছুর 5 বছর পরে সেটা দাম হয়ে যাচ্ছে 1,00,000 টাকা, 99,00,000 টাকা, আমার এটা কোনো কোনো খরচ হচ্ছে না, এবং এটার জন্য আমাকে বাড়তি কোনো শ্রম তেমন কোনো শ্রম দিতে হচ্ছে না। তো এই এই কারণে যেটা একটা কিন্তু বিশাল একটা এন্টারপ্রিনারশিপ মানসিকতা গড়ে উঠতেছে সারা দেশে। আমি যেটা বলতে আমাদের দেশে সম্পদ আছে, আমাদের দেশ কিন্তু গরিব দেশ না, আমরা দেখো মোগল আমলে কিন্তু খালি বেঙ্গলের জিডিপি পুরা দুনিয়ার 25% ছিল, দেখো মোগল আমলে, খালি মোগল সম্রাটের যত রকম ট্রেড হইতো মোগল সম্রাটের জিডিপি 50% জিডিপি আসতো বেঙ্গল থেকে, কারণ কি এখানে আমরা ন্যাচারালি অনেক কিছু পাচ্ছি। এখন দেখো মনে করো আমেরিকাতে তুমি যদি একটা গরু পালন করতে চাও, তাকে তোমার 6 মাস বছরে 5-6 মাস তাকে তোমাকে হিটার দিয়ে রুমের মধ্যে রাখতে হবে, একটা অনেক বড় একটা খরচের ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? বাংলাদেশ গুলা মানে এখানে ন্যাচারালি তুমি রিসোর্স ক্রিয়েট হচ্ছে, তুমি একটা গরুকে তুমি যদি রাস্তার মধ্যে ছেড়ে দাও সে খেতে বড় হয়ে যাবে, কিন্তু আফ্রিকাতে তুমি একটা গরুকে রাস্তার মধ্যে ছেড়ে দিলে সে মরুভূমির মধ্যে ঘুরবে, ন্যাচারালি সে হচ্ছে না। তো আমাদের দেশে এই যে মনে করো আমি যেটা যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম, যে তোমার ছেলের এক্সাম্পল দিলাম, জাপানের চেয়ারের এক্সাম্পল দিলাম, এন্টারপ্রিনারশিপ, যে এন্টারপ্রিনারশিপ মানে মানে উদ্যোগ নেওয়ার মানসিকতা তৈরি করতেছে, এবং দেখো এই যারা গরু বিক্রি করে গরু ছাগল বিক্রি করে কেউ যদি ভালো করতে পারে, এই দেখবে ভবিষ্যতে গোল্ড বড় ফার্ম চিন্তা করবে, আর সে যদি শিক্ষিত তার ছেলেকে যদি পড়ালেখা করা করানো হয় সে চিন্তা করবে কাউ ফিট পোল্ট্রি ফিট বহুত কিছু নিয়ে চিন্তা করা হবে, এটা ফ্যাক্ট, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন মনে করো আজকে যারা বড় লোক তারা হয়তো কোন এক জেনারেশন আগে কেউ একজন একটা উদ্যোগ নিয়েছিল, এবং এই জেনারেশন এই নলেজটা কিন্তু ট্রান্সফার হয়েছে, তারা একসঙ্গে একটা বড় লোক ফ্যামিলি হয়ে গেছে। তো এই এটা হচ্ছে যে ইকোনমিক ইনপুট যেটাই হোক, একটা গরু বিক্রি করে ডেফিনেটলি হচ্ছে প্রচুর, মনে করো ধরো আজকে যদি বাংলাদেশে 2,00,000 লোক যদি 10,00,000 গরু করে থাকে, এবং 10,00,000 গরু দাম যদি 1,00,000 টাকাও করে ধরো 10,000 টাকা করে ধরো 10,000,000 টাকা, মানে একটা বিশাল একটা এই 10,000,000 টাকা এই
31,200 কোটি টাকা, মানে এখানে আসলে দেখাইছে শুধু গরু ছাগল না, এটার সাথে রিলেটেড আছে আপনার ট্রান্সপোর্ট, ফ্রিজ এর ব্যবসা, তারপর আপনার স্কিন এর, তারপর আপনার চুরির ব্যবসা, মানে বিশাল একটা ইকোনমিক ইম্প্যাক্ট, মানে এটা আসলে যে কেউ যদি এটা স্ট্যাটিস্টিক মানে এটা দেখে আর কি পরিসংখ্যানটা, তাহলে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আর কি। মানে এখানে ওনারা দেখাইছে 35,00,000 গরু আপনার কুরবানি হয়েছে আর 55,00,000 ছাগল কুরবানি হয়েছে।
এই যে দেখো বাংলাদেশে যে জুতা লেদার শিল্প গড়ে উঠছে, এটা এটা পিছনে টোটালি অবদানটাই হচ্ছে আমাদের কুরবানির কারণে। তো এইটাই মানে ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে কথা বলতে গেলে সবচেয়ে কথা ধরে ধরে তুমি সুপার যেটা বলে যে গরু ছাগল ট্রান্সপোর্ট থেকে গাড়ির টায়ার থেকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, এটা এটা কোনো শেষ নেই।
ট্যুরিজম ট্যুরিজমও যে একটা বিশাল মানে একটা ইয়াস, এটা মানে এটাও এখানে ওনারা আনসার কি, তো হিউজ বিষয়টা আসলে
যে ইসলামের প্রত্যেকটা রিচুয়ালকে যদি তুমি ব্রেকডাউন করো, যে দেখবা যে প্রত্যেকটা রিচুয়ালকে আল্লাহ এমন ভাবে ডিজাইন করছে যেটা হচ্ছে সমাজে ওয়েলথ সার্কুলেট করে এবং সমাজকে দিনে দিনে আগায় নিয়ে যায়। এখানে আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, একটা মানে জাস্ট একটা তুমি দেখো আমি নামাজ হজ জাকাত থেকে শুরু করে পায়জামা পাঞ্জাবি আতর, আমাদের ফেসবুকে দেখো কত ব্রাদার আতরের ব্যবসা হয়ে যাচ্ছে, এটা কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বলছে যুবাবারে তোমরা গায়ে আতর, তো দেখো এই ছেলে পেলের আতর ব্যবসা করতেছে। দেখো প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা জিনিসকে যদি দেখো এটা সমাজকে বড়লোক করে ফেলে, ফ্যাক্ট। এটা দিয়ে আমি একটা একটা ঘটনা বলি, হজরত উমার মানে আমাদের দ্বিতীয় খলিফা, ওনার শাসন আমলে পুরো আরবে তখন এই যে একটা দুর্ভিক্ষ হয়, দুর্ভিক্ষ হওয়ার পরে যেটা করলো হজরত উমার সাথে সাথে যে মনে করো জাকাত, এবং তখন অলরেডি সিরিয়া এবং এই যে ইরাক মুসলিমদের কন্ট্রোলে চলে আসছে, যে জাকাতের অর্থ সাদাকার অর্থ সবকিছু উনি খালি মদিনাতে না আরবের প্রত্যেকটা অঞ্চলে ছড়ায় দিলেন। ছড়া দেওয়ার পরে যেটা হলো যে আরবের তার কিছুদিন আগে কিন্তু রিদ্দার যুদ্ধগুলো শেষ করলো হযরত আবু বকর, যে মানে মুসলিম যে আরব গোত্ররা যারা ইসলামে আসছিল তারা কিন্তু দল দল বের হয়ে যাচ্ছিল আবার, তাই না? তো যেটা হলো এই ঘটনার পর থেকে, এই দুর্ভিক্ষর পর থেকে প্রত্যেকটা আরব দেখলো যে ইসলামের বেনিফিটটা কি, ইসলামের এই ইসলামের খিলাফা বলো, সোশ্যাল জাস্টিস বলো, জাকাত বলো, সাদাকার কারণে নিজেদের মাঝে বলা বলে শুরু করলো। যখন আমরা অমুসলিম ছিলাম তখন আমরা এই দুর্ভিক্ষ, যখন দুর্ভিক্ষ আসতো আমরা কি করতাম, একে এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করতো, তাদের সম্পত্তি কেড়ে নিত, দিয়ে যেতে পারতো, মানে একটা বিশৃঙ্খল অবস্থায় তো, এ ওকে আক্রমণ করছে, ওকে আক্রমণ করছে, এর বাচ্চা মেরে ফেলছে, মানে একটা মানে পুরো আরব জুড়ে বিশৃঙ্খলা দেখা দিত যখন, এই কারণ কেউ কাউকে সাহায্য করতো না বলছে। আর এখন এখন যখন এই এত বড় দুর্ভিক্ষ হলো, কি হলো, কারো কোনো অভাব নাই, প্রত্যেকটা মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে এবং এবং যেখান থেকে সম্পত্তি প্রপারলি চ্যানেলাইজ করে ফেলতেছে। তো এই দেখো মনে করো ইসলামের যে রিচুয়াল গুলা আমরা হয়তো তুমি কাগজে কলমে আমরা তো দেখাতে পারবো, কিন্তু সাধারণ মানুষ যারা তারা কিন্তু জিনিসটা ফিল করে। যে দেখো আমার একটা গরিব মানুষ, যেমন কোনো ফকির, যেমন আমি আমি একটা এক্সাম্পল বলি, আমি উনি আমি 1993-94 আমাদের আমার নানার বাড়ির দিকে একটা ওয়াজ মাহফিল হচ্ছিল। এই ওয়াজ মাহফিলের জন্য 10-15 কিলোমিটার দূর থেকে মহিলারা হেঁটে হেঁটে আসতেছে। তখন আমি চিন্তা করলাম যে মানে ঘটনা কি, মানে কি জন্য এত কষ্ট করে আসতেছে। তখন ওরা বললো যে এরা বছরে যে শীতকালে যেদিন ওয়াজ হয় তাহলে সেদিন মাংস খাইতে পারে এরা, এই কারণে তারা এই মাংস খাওয়ার লোভে এখানে আসে। তো দেখো আমরা যখন কোরবানি করতেছি, আমরা যখন গরিবদেরকে দিচ্ছি, আমরা মনে করো সাদাকার টাকা মাদ্রাসা দিচ্ছি, কি হচ্ছে যে লোকজন কিন্তু জিনিসটা ফিল করছে, ইসলামের যে বেনিফিট সেটা কিন্তু লোকজন রিয়েলাইজ করতেছে। এটা এটা তাকে কাগজে কলম হিসাবে বোঝা দরকার, সে নিজে ফিল করছে যে আমি একটা একটা অন্য দেশে হলে আজকে যেটা যেটা বুদ্ধিস্ট কান্ট্রি হতো, এটা যেটা আজকে হিন্দু কান্ট্রি হতো, আমি এই মাংস খাওয়ার সুযোগটা পাইতাম না।
হিন্দু স্টেট ছিল একটা সময়ে, এবং এখানে গরু জবাইয়ের একটা ইস্যু থেকে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, আই থিঙ্ক আমরা আমার ঠিক মনে নেই, তখন থেকে হয়েছে। প্লাস অ্যাকচুয়ালি এখানে মুসলিমরা কিন্তু খুবই ইয়ে ছিল, এবং এটা কাইন্ড অফ ফাইট করে কিন্তু রাইটটা অর্জন করতে হয়েছে। এখন সেম জিনিসটা কাইন্ড অফ আমার কাছে মনে হয় ব্যাক করতেছে, যদিও এটা বাংলাদেশে এখন আমরা ভাবে ফিল করতেছি না, কারণ বাংলাদেশে সরাসরি আসলে এই কথা বলার কোনো ক্ষমতা কারো এখন হয় নাই যে কোরবানি করা যাবে না, কিন্তু আমাদের ঠিক কাছেই হচ্ছে এটা ইন্ডিয়াতে। সো ইট গেটস পলিটিক্যাল বিষয়টা, যে আসলে এবং এটা কাইন্ড অফ তারা একটা তাদের একটা রিলিজিয়াস একটা ডগমা বা ওই ওই পয়েন্ট অফ ভিউ থেকে তারা এটাকে আনতেছে যে আসলে গরু জবাই করা যাবে না, বিকজ গরু তাদের মা। এখন এইখানে সেকুলাররা সরাসরি যদিও কথাটা বলতে পারতেছে না, কোরবানি করতে পারবে না, কিন্তু তারা নানাভাবে এটাকে নেগেটিভলি পোর্ট্রে করতেছে এবং এটার প্রতি একটা নেগেটিভ একটা জিনিস তারা করতে চাচ্ছে, রাইট? এখন গিভেন দিস কনটেক্সট, এটা কি নেক্সট এখন আমাদের মুসলিমদের মধ্যে অনেকেই মনে করছে ঠিক আছে ফাইন, কিছুটা ডিফেন্সিভিলিটি কাজ করতেছে না, তাহলে আসলে কোরবানিটা মনে হয় প্রকাশ্যে করা উচিত না, কিংবা মনে করেন ফেসবুকে আসলে দেওয়ার কি দরকার? একটা রিসেন্ট ঘটনা ঘটছে, আই থিঙ্ক 2 বছর আগে, যে ক্রিকেটার বাংলাদেশের ক্যাপ্টেন ছিল না, তাদের যেসব টিপিক্যাল ডায়লগ গুলো আছে, এরপর সে ফোর্সড হয়েছে এটাকে রিমুভ করে দেওয়ার জন্য। এখন তার মানে আমরা আসলে বুঝতেছি এখানে একটা সার্টেন একটা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট কাজ করতেছে। একটা সাইডে হচ্ছে মুসলিমরা চাচ্ছে তাদের এই রিচুয়ালটাকে ওপেনলি পাবলিকলি করবে, নো ওয়ান উইল বদার এবং নো ওয়ান শুড হ্যাভ এনি সে অফ দিস, আর একটা সাইড বলতেছেন না এটা করা যাবে না। তাদের মধ্যে একটা সাইড হচ্ছে সেকুলার, একটা হচ্ছে হিন্দু, ডেফিনেটলি হিন্দুরাই এখানে মেইন জিনিসটাকে পছন্দ করে না, স্বাভাবিক যেহেতু তাদের একটা ইস্যু আছে, আর সাথে সেকুলার একটা গ্রুপ যারা নামে মুসলিম, কেন মুসলিম আল্লাহ আল্লাহ তারা এটা বিরোধিতা করে, রাইট? এই সো আইডিওলজিক্যাল এবং পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট এটা আসতেছে এখন। তো এই জায়গাটাতে আসলে আমাদের মুসলিমদের এই বিষয়টা কিভাবে ডিল করা উচিত, যেমন প্রকাশ্যে কোরবানি করার বিষয়টা, এটার ব্যাপারে যেমন রিসেন্টলি যে সর্বশেষ অনেকেই যে কথাটা বলছে যে ভাইরা অনেক মানুষ মুসলিমরা মুসলিমদের পক্ষ থেকে রেসপন্সটা এমন ছিল যে এটা হচ্ছে ইসলামের একটা সাইন, ইটস নট জাস্ট একটা রিচুয়াল, একটা হচ্ছে রিচুয়াল ফাইন, আমরা গরু খাবো, ফুড হালাল খাবো, সমস্যা নেই, আরেকটা হচ্ছে এটার অ্যাসপেক্ট যে এটা এটা আছে মানে এই ল্যান্ডে এখন ইসলাম আছে, যেভাবে করে ইসলামের সাইন হিসেবে আমরা দেখি কোরবানিটা সেম। তো এটা কিন্তু একটা মুসলিমের কাইন্ড অফ একটা আইডিওলজিক্যাল একটা ব্যাটল ফিল্ডের মধ্যে কিন্তু সামনে পড়তে যাচ্ছে, যদিও বাংলাদেশে হয়তো এখনো সেভাবে আসে নাই। এই ব্যাপারে আপনার কাছে কি মনে হয়, এটা কি ফিউচারের অবস্থা আরো খারাপ হতে পারে, বা যদি হয়ও সে আমাদের কি কি করা উচিত গিভেন ইন স্কুল?
এখানে এখানে যেটা এই ব্যাপারটা আসলে একদম মানে সিম্পলি বলা যায় না, এখানে এখানে কয়েকটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে দেখো, মনে করো মানে ঐতিহ্যগত ভাবে বাংলাদেশে যেটা ছিল যে মানে গরু, মানে খালি বাংলাদেশ না, ধরো মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে গরিব ছিল কিন্তু মানে ঐতিহ্যগত প্রথাগত ভাবে গরিব লোকের খাবার। তুমি দেখো এই আমাদের আজকাল অবশ্য বিয়ে বাড়িতে গরু মাংস দেওয়া হয়, কিন্তু ধরো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু দেওয়া হতো না। দেখুন আমার আব্বু বলছিল যে মানে ফেনী মানে নোয়াখালী অঞ্চলে গরিব লোকেরা বিয়েতে গরু গরু মাংস খাওয়ায়, মানে বিয়েতে গরু মাংস সার্ভ করা হচ্ছে গরিব লোকের কাজ, আর বড় লোকরা খাসি খাওয়ায়, মুরগি খাওয়ায়। তো মানে যেটা ছিল মানে গরু তো আসলে সত্যি থেকেই দেখো মানে আমাদের অঞ্চলে আমরা যারা মুসলমান হয়েছি আমরা বেশিরভাগই আসছি যে এই নিম্ন বর্ণের হিন্দু যারা ছিল, যারা মূলত চাষাবাদ অথবা অন্যান্য কাজ করতো, সেখান থেকে আমরা মুসলিমরা আসছি। এবং এদের মাঝখানে গরু মহিষ এসব খাওয়ার প্রচলন ছিল, এবং যারা যারা সম্পদ ছিল, যেমন দেখো পাকিস্তানে ওখানে দেখবো যে তেমন কোনো গরু জবাই হয় না, মানে কারণ ওদের কালচারালি জিনিসটা ওদের মধ্যে নাই। যেরকম আরব দেশেও, গরু জবাই গরুর চাইতে তুমি ভেড়া অথবা এই দুম্বা বা এসব বেশি জবাই হয়, কারণ ওইটা ওদের ওখানে ওই জিনিসগুলোর প্রচলন বেশি। গরু দিয়ে ওরা এখন চাষাবাদ ওভাবে করে না, সেই হিসাবে অত গরুও নেয়। তো এখন এটা একটা হচ্ছে কালচারাল ব্যাপার, তারপরে হিন্দুদের মধ্যে যে ধর্মীয় ব্যাপার, যদিও যদিও এই এই মানে নিম্ন বর্ণে হিন্দুদের হিন্দুদের কিন্তু গরু খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ব্রাহ্মণদের। আবার তো এখন এখানে ধরো ফেসবুকে যে মনে করো আমাদের সমাজে গরু খাওয়া নিয়ে যে বিরোধটা, এটা তো আসলে নতুন কিছু না। এটা তুমি যেটা বললে যে হযরত শাহজালাল মানে যে কি রাজা গোবিন্দ আমল থেকে শুরু করে এমনকি 50-এর দশকে গরু 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 কাটা নিয়ে মামলা হয়েছে। যেসব অঞ্চলে হিন্দু জমিদাররা ছিল তারা তাদের প্রজাদেরকে গরু কাটতে দিত না, গরু কাটলে অপমান করতো, টর্চার করতো, অনেক কিছুই করতো। তো গরু গরু খাওয়া নিয়ে একটা ইস্যু আমাদের একটা সমাজ, এটা এখন থেকে না, এটা মানে মানে যখন থেকে ইসলাম আসছে তখন থেকে এই এই ব্যাপারটা রয়ে গেছে। এটা কিন্তু দেখো গরু নিয়ে, এটা কিন্তু আসলে তুমি যদি মুসলমান যদি এখানে যদি এই ভেড়া অথবা যদি এই যেন বলে উট কোরবানি দিত তাহলে জিনিসটা আসতো না। তা এখন আর মনে করো গরু ব্যাপারটা দেখো আসলে আল্লাহ মানে গরু বোধহয় আল্লাহ একটা স্পেশাল প্রাণী। দেখো ইহুদদের মধ্যে যখন নিফাক আল্লাহ বের করতে চাইলো, আল্লাহ কি বললো যে তার কোনো গরু গরু
এভাবে চিন্তা করে নাই কোনোদিন, যাও
তাদের নিফাকটা কিন্তু
গরুর একটা বিষয় আছে যেমনি যেভাবে আমরা ধরি আরকি, ইকোনমিক্যাল ডেফিনেটলি সন্দেহ নেই।
এটা গরুর ব্যাপারটা এখন এরপর আরেকটা ব্যাপার যেটা বললো যে ফেসবুকে দেওয়া, এটা আসলে আমি এই পার্সোনালি আমি কোনো সময় এটা দিব না। আমি নিজে আমি গরু কোরবানির ছবি আমি নিজে পার্সোনালি দিব না, কারণ এটা আমার কারণ অফ রিলিজিয়াস যে মানে তুমি একটা ইবাদতকে কেন তুমি প্রকাশ করবা এভাবে। আচ্ছা এরপর এত কিছু বলার পরে আমি যেটা বলতে চাচ্ছি মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে দেখো যে কোনো প্রাণীকে আমরা যদি বড় করি, আমার বাসায় যদি ধরো একটা একটা বিড়ালকে যদি আমি পালি, একটা কুকুরকে যদি আমি পালি, অথবা একটা ছাগলকে যদি আমি ধরো আমার বাসার নিচে থাকে সেটার পাতা খাওয়াচ্ছে, এটা ছোট ছিল বড় হয়েছে, এটার প্রতি আমাদের একটা মায়া জন্ম যায়। এই যে কোনো একটা প্রাণী স্পেশালি গরুর মতন খুব সুন্দর, গরুর চোখগুলো খুব সুন্দর, ভালো লাগে কিছুদিন দেখলে মায়া জন্ম যায়। এবং গরুরা যেভাবে তোমাকে দেখলে দৌড়াদৌড়ে তোমাকে তোমার থেকে খাওয়ার জন্য আসবে, তোমার বোঝা যায় একটা রিলেশনশিপ হয়েছে, একটা মায়া জন্মায়। তখন আমাদের সমাজ বর্তমানে যে অবস্থায় আসছে আগে কিন্তু সেরকম ছিল, এখন আমরা সবাই অ্যাপার্টমেন্টের মধ্যে থাকি। আমাদের আমরা কিন্তু একটা প্রাণীর প্রতি যেই মোহাম্মদ মোহাব্বত মানে একটা ভালোবাসার জন্মানো দিয়ে সুযোগ সেটা আমরা আমরা পাচ্ছি না। আমরা জাস্ট সরাসরি কোরবানির আগের দিন একটা গরু কিনে এনে পরদিন জবাই করে দিচ্ছি। তো আমার আমার ছেলে মুয়াজ, মুয়াজের কথা বলছি, তো মুয়াজকে সেদিন মুয়াজের সাথে আমার ডিসকাশন হচ্ছিল, তো মুয়াজকে দেখলাম যে মুয়াজের কাছে মানে হচ্ছে গরু, মানে হচ্ছে গরু আনলে গরুটাকে কট করে কেটে ফেলতে হবে। এটা যে একটা প্রাণী এবং এটার প্রতি যে আমাদের একটা ভালোবাসা আছে, আমরা আমরা ছোটবেলায় যেটা দেখছি যে আব্বুরা আমরা এক মাস আগে ছাগল কিনে ফেলতাম, আমরা এক মাস আগে ছাগলটাকে বড় করতাম, পাতা খাওয়াতাম, এটা এটার জন্য কাঁঠাল পাতা মানে কাঁঠাল পাতা জোগাড় করার জন্য যেবার পুরো এরিয়াতে ঘুরতাম, যেদিন কোরবানি দিতাম আমি আমি কান্দে কান্দে শেষ হয়ে যেতাম যে ছাগল কেন কেটে ফেললো। তো এখন দেখো আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই বোধটা পাচ্ছে না, এই প্রাণীর প্রতি মহব্বতে যেটা ছিল সেটা পাচ্ছে না। তাদের কাছে এটা জাস্ট একটা, অনেকে এটাকে ফান, একটা প্রাণীকে কষ্ট দিচ্ছে, অনেকে যেমন ছোট বাচ্চারা যেরকম পিঁপড়াদের মধ্যে আগুন ধরা দিয়ে তেলাপোকাকে চ্যাপটা করে মেরে ফেলার মতন যেরকম একটা ব্যাপার, ব্যাপারটা কিন্তু এই একটা জেনারেশনের কাছে, এই জেনারেশনের কাছে কিন্তু হচ্ছে না জিনিসটা। তো সেই কারণে আমি যেটা মনে করি যে এই প্রকাশ্যে মানে একটা প্রাণীকে হত্যা করা এবং আলসা করার না, কারণ আমাদেরকে আসলে জবাই করতে হবে। কিন্তু এই যারা ধরো তুমি মনে করো কোরবানি, এই যে প্রাণীর প্রতি ভালোবাসা জন্মানোর সুযোগটা দিলে না, কিন্তু তাকে জবাই করার জিনিসটা দেখতে দিচ্ছে, এক্সপোজ করতেছে, বুঝছো? তুমি জানি তোমাকে আমার পয়েন্টটা বুঝতে পারছো?
হ্যাঁ আপনি বলেন, শুনতেছি।
এখানে দুইটা দুইটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে যে প্রাণীটার প্রতি ভালোবাসা, এই কারণে কিন্তু কোরবানিটা, যে আমি মনে করি আমার একটা প্রাণীর প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে, এটাকে এখন আমি কোরবানি করেছি, আমার বুকে থেকে কষ্ট হচ্ছে, এটার এটা রিচুয়ালিস্টিক অথবা এটার স্পিরিচুয়াল ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা ছোটখাটো প্রত্যেক বছর এই যে স্যাক্রিফাইস একটা প্র্যাকটিস করছি, যেটা আমরা অন্য সময় করতে পারবো না, যে আমরা অ্যাকচুয়ালি আমরা যে মনে করো যারা কুকুর পালে, যারা কুকুর পালে যে কোনো ধরনের প্রাণী, তারা দেখো লাইফের তারা তো প্রত্যেক বছর তার প্রিয় প্রাণীটাকে দিয়ে দিচ্ছে না, কিন্তু আমরা মুসলিম এটা প্র্যাকটিস করতে করতে আমাদের মধ্যে স্যাক্রিফাইস করা মানে প্রিয় জিনিস স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি আমরা নিজের মধ্যে প্র্যাকটিস করি। এখন দেখো এই মনে করো প্রাণীটার সাথে কিছুদিন সময় কাটানো, তাকে খাওয়া দাওয়া করানো, তার প্রতি একটা আগ্রহ জন্মানো, এই সুযোগটা আমাদের বাচ্চারা এই জেনারেশনটা পাচ্ছে না শহরে যারা, কিন্তু তারা এক্সপোজ হচ্ছে যেদিন কেটে ফেলা হচ্ছে, তো তারা তারা এই এর মধ্যে আমার যেটা মনে হচ্ছে তারা তাদের কাছে এই যেহেতু তারা আগের এক্সপিরিয়েন্সটা পাচ্ছে না শুধু পরের এক্সপিরিয়েন্স এক্সপোজ হয়ে, তারা গরুকে একটা মানে একটা কি বলবো একটা মানে খেলাধুলার মতো একটা জিনিস বানা ফেলতেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তত শহর শহর শ্রেণীগুলোতে শহর শ্রেণীগুলোতে এই কোরবানির ব্যাপারটা মানে জবাই করার ব্যাপারটা এত বেশি এক্সপোজ না করাই ভালো, স্পেশালি আমাদের ছোট বাচ্চাদের প্রতি, কারণ তারা তারা এটার মধ্যে যে যে কোনো একটা প্রাণীকে নিয়ে ফেলা, যেরকম আল্লাহ রাসূল তো বলছে যে তাদের প্রতি সহনশীল হওয়া, তাদের প্রতি তাদেরকে মানে মানে কষ্ট না দেওয়া, এমন করে প্রাণী এই প্রাণীটার এই মিট মানে মানে জবাই করা তো আসলে প্রাণীটার জন্য একটা মানে ভয়াবহ ব্যাপার, তাই এমন করে আমরা তাদেরকে জবাই প্রতি এক্সপোজ করছি এর আগের আগের পার্টটা করতেছি না। তো এই আমার যেটা মানে এটা একটা মানে এটা একটা নেগেটিভ মেন্টালিটি তৈরি করতে অন্তত শহর অঞ্চল গুলোতে এই পাবলিকলি কোরবানিটা মানে না করাই ভালো, যেমন ধরো আমার আমি যে বিভিন্ন ধরো আমি এই আমার ফ্রেন্ড আছে কিছু ইজিপ্টে, তাদেরকে আমি একদিন মানে আমার কিছু ইজিপশিয়ান ফ্রেন্ড মানে আমার ইউনিভার্সিটি লেভেলের ফ্রেন্ড, তো ওদেরকে আমি আমাদের গরু কোরবানির রাস্তা ঢাকা রাস্তা ছবি দেখালাম, দেখে ওরা পুরো শক হয়ে গেছে, ওরা ওইভাবে দেখে নাই। আমি জিজ্ঞেস কেন তোমাদের দেশে তোমরা কোরবানি করো না, বলছে আমাদের দেশে কোরবানি করার নির্দিষ্ট কিছু জায়গা আছে,
আমরা ওখানে দেশের কথা বললাম একটা কনফারেন্স।
তো ওরাই খুব শক হয়ে গেছে, মানে রাস্তায় এত গরু এত বডি রক্তের রক্তের এরকম বয়ে যাচ্ছে, এটা দেখে তারা বুঝতে পারছে তোমরা এর মধ্যে থাকো কেমনে, মানে তোমরা কিভাবে গরু কোরবানি করো, বলছে যে আমাদের এখানে তিনটা সিস্টেম আছে, একটা হচ্ছে যে এই সরকারি ভাবে অ্যারেঞ্জ করা হয়, নির্দিষ্ট জায়গা আছে আমরা ওইখানে সরকারি ওদেরকে টাকা দিয়ে ওরা করে, আরেকটা হচ্ছে যে আমরা ওই এরকম কষাই তারপরে মাংস কাটা সবকিছু সিস্টেম কিছু নির্দিষ্ট এরিয়া আছে, নির্দিষ্ট এরিয়াতে গরু থাকে ওইখানে সবকিছু করা হয়, যদি ছোট প্রাণী হয় অনেক সময় যাদের নিজস্ব ঘর বাড়ি আছে মাঠ আছে তারা প্রাণী কিনে এনে নিজেরা করে, এরকম রাস্তার মধ্যে এটা দেখে সে কিন্তু দেখা একজন আরব সে নিজে কোরবানি করে সেও সব হয়ে গেছে। দেখো মানে আমার যেটা মনে হয় এই এই কোরবানির ব্যাপারটা শহর অঞ্চলে স্পেশালি ঢাকার মধ্যে একটা ঘিঞ্জি শহর যেখানে মানুষের গ্যারেজের মধ্যে মানে ভিতরে অন্তত রাস্তার মধ্যে কোরবানি না দিয়ে ভিতরে কোরবানি দিব সেটা করার পর্যন্ত সুযোগ নেই, এইসব জায়গায় আমার যেটা মনে হয় এটা একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা দরকার, এবং বাচ্চাদেরকে মানে অন্তত মনে করো ধরো এই ছোট বাচ্চাদেরকে এই পরিমাণ রক্ত এবং এই পরিমাণ মৃতদেহ, এটা আমি তুমি দেখো দেখো গাধিমাই ফেস্টিভ্যাল গুলো ছবিগুলো নিশ্চয়ই দেখছো নেপালে, যে ধরো হাজার হাজার মহিষের ডেড বডি পড়ে আছে কোপ দিয়ে ফালানো হচ্ছে, মানে এই জিনিসটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কিন্তু মানে বিভৎস জিনিসটা, তার মানে এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত। এটা ছাড়া আমার মানে এটা 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 হচ্ছে আমাদের ঢাকার একটা ইউনিক ব্যাপার, দুনিয়ার কোথাও এরকম কিন্তু করা হয় না। ইনফ্যাক্ট আমি জানি আমেরিকাতে ছিলাম তখন ওখানে কিন্তু মুসলিমরা কোরবানি করতে যেত, আমরা ওখানে একটা ফার্ম হাউসে চলে যেতাম, ওখানে কোরবানি করাতো খুব সুন্দর করে কোরবানি করা যেত, মিস মানে এই ধরো রক্ত প্রবাহ করার জায়গা আছে, চামড়া চামড়া খালাই করার জায়গা আছে, একটা প্রপার একটা ওয়েতে জিনিসটা করা হতো, জিনিসটা কিন্তু এরকম ভয়াবহ লাগতো না। কিন্তু ঢাকার ক্ষেত্রে জিনিসটা আসলে একটু আমার কাছে যেটা মানে একটা বিভৎস হয়ে যাচ্ছে একটা, এই এই ব্যাপারটা আমার মানে মুসলিমদেরও এরকম দেখো আমাদের ঢাকা গুলশানে গুলশানে কিন্তু এই এবার সিটি কর্পোরেশন থেকে অনেক রকম প্রচার প্রচারণা চালানো হয়েছিল, যেন আমরা ওই যে অন্তত গরুর বর্জ্যগুলো যেন যেখানে সেখানে না ফেলা দেয়, স্পেশালি লেকের মধ্যে যেন না ফেলা দেয়, কিন্তু লোকজন শুনলো না, ঠিকই লোকজন গরুর ভুড়ি নাড়ি ভুড়ি পায়খানা টাকানো গিয়ে গুলশান লেকের মধ্যে ফেলা দিল, এই দেখো মানে আমি আমার বাসাটা লেকের পাশে এখন পর্যন্ত লেকের থেকে গন্ধটা আসে, মানে কি জানো এখন দেখো আমাদের দেশে সিটি কর্পোরেশনের কাছে তার মানে নদী পরিষ্কার করার ড্রেজার নাই যেগুলো ক্লিন করবে, তো এখন দেখো আমাদের তো কি হচ্ছে এগুলো ক্লিন রাস্তাটা ক্লিন করছে কিন্তু লেগ আর ক্লিন করতে পারতেছে না, এন্ড লেগের থেকে ভয়াবহ গন্ধ আসতেছে, থাকা যাচ্ছে না। তো এখন দেখো মানে এটা হচ্ছে, এটা আমাদের বাংলাদেশিদের এই এই জিনিসটা অ্যাড্রেস করা দরকার। এটা আমাদের একটা মানে এই, এবং এই জিনিসটা অনেক হয়তো নাস্তিকরা হয়তো এই জিনিসটা সুযোগ নিচ্ছে যে তারা আমাদের বাঙালিদের খারাপ মানে মানে খারাপ একটা জিনিসকে তারা কোরবানি এগেনস্টে দিয়ে দিচ্ছে। ব্যাপারটা আমার মানে সেরকম না। যাই হোক, তোমাদের তোমাদের ওপিনিয়ন গুলো বলো।
আচ্ছা মাহবুব ভাই, হ্যাঁ
আচ্ছা, ফার্স্টে যে বিষয়টা হালকা ডিসএগ্রিমেন্ট আছে এটা হলো এই, আপনি বললেন যে বাচ্চারা এখন মোটামুটি ফানের পর্যায়ে নিয়ে গেছে, দু একদিন পরে শুধু কাটাটাই দেখে বাকিগুলো দেখে না। ব্যাপারটা আসলে এরকম না, কারণ আমাদের মিরপুর তো একটা অর্থোডক্স টাইপের এরিয়া, মিরপুর মোহাম্মদপুর, এখানে কিন্তু বাচ্চারা যে গরু কিনতে যায়, গরু নিয়ে আসে বাসায় খাওয়ায়, পাতা টাতা খাওয়ায়, এই এই অ্যাক্টিভিটি কিন্তু এখনো আছে এবং এর মধ্যে ক্রিয়েট হয়। আমার ছেলে দেখছি, আমরা ছোটবেলায় দেখছি বা অন্যান্য এলাকায় যাদের দেখি, এরা এই কয়েকদিন বেশ এঙ্গেজ থাকে এই পশুটা নিয়ে। সো এদের মধ্যে ওই জিনিসটা হয়। আর অ্যাজ ফর যে এই কাটার বিষয়টা, কাটার বিষয়টা আমি শুধু হাইজিন ফ্যাক্টর ছাড়া বাকি কোনোটা খুব একটা প্রবলেম দেখি না আসলে ওপেনলি করা, কারণ এই এরকম নগরায়ন বা ভালো সিটির যে এটিকেটস, এগুলি তো হয়তো লাস্ট 200-300 বছর হয়েছে, এর আগে নিশ্চয়ই ওপেনলি কাটা হয়েছে, মানে হয়তো বা রাস্তায় কারো বাসার সামনে। এটা মানে ইন ইটসেলফ খুব একটা প্রবলেম এটা কিছু না। ইনফ্যাক্ট আমি এটা এনকারেজ করি যাতে এই রক্ত দেখা, হ্যাঁ রক্ত দেখা ইটসেলফ যে একটা মানে রক্ত মানে যে হালাল রক্ত অফকোর্স, সেটা মানুষের রক্ত না, পশুর রক্ত দেখলেই যে আজকে উঠতে হবে, এই টাইপের একটা মেন্টাল সেট আপ এখনকার কারেন্ট জেনারেশন মানে মানে কি জেকে বসছে। আমার ফ্যামিলির কোর মেম্বার আছে যারা আসলে মুরগি জবাই করতেও ভয় পায়। এটা তো হওয়া উচিত না আসলে অ্যাজ এ মুসলিম, হ্যাঁ এই পরিমাণ লো সাহস নিয়ে আসে মানে গ্রো আপ করা উচিত না। তো ওই জন্য গরু নিজের হাতে জবাই দেবে বা এখানে ওপেন হোক, এটা এটা আমার মনে হয় আরো এনকারেজ করা উচিত। হাইজিন ফ্যাক্টর বাদে, হাইজিন ফ্যাক্টর অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেখানে সেখানে কি ফেলে যে আপনার গন্ধ আসতে, সব করে আসতে প্রবলেম।
আচ্ছা আমি একটা বিষয়
লাস্ট পয়েন্ট হলো এই গরু জবাই নিয়ে যে ইদানিং নাম কি সব মানে গাজালা যে আছে একটা নাস্তিক কমিউনিটি বা ইন্ডিয়ার ওরা সেকুলার, এই গাজালার জন্য আরো বেশি করে দেখানো দরকার ব্যাপারটা। কারণ আপনি দেখেন ইন্ডিয়া যে এত মানুষকে পার্সিকিউট করতেছে মুসলিমদের, ওরা কিন্তু মোবাইলে ইচ্ছা করে ভিডিও গুলো ভাইরাল করতেছে।
ঠিক ভাই, মুসলিম বাদ দেন, ওরা যে নিজেদের মধ্যে রেপ করতেছে, এটা একটা ইন্ডাস্ট্রি এখন, রেপের ভিডিওটা ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রি আছে, মানুষ কিনে পয়সা দিয়ে কিনে ওটা।
তো যেগুলি দেখে আমাদের খারাপ লাগে, আমরা স্ক্রল করে উপরে চলে যাই, পেজে দেখতেও পাই না। হ্যাঁ, সো সিমিলারলি ফর দ্য টাইম বিং মানে এই এখনকার এই সময়ে আমার মনে হয় এই পাবলিক ডিসপ্লে ইজ পার্ট অফ আওয়ার মানে দায়িত্ব হওয়া উচিত। এই ব্যাপারে
বাচ্চারা কিন্তু দেখেও নাই এই জবাইটা, এবং একসময় এটা ভুলেও যায়, ঠিক আছে, যে আসলে গরু জবাই করা বা হোয়াট এভার উঠ বা যাই আসে ধারণাটাকে যে মুসলিমরা কোরবানি সরাসরি করতে পারবে না, যখন এই এই জিনিসটা যখন আসে সেই এই কনটেক্সটে বিষয়টাকে আমার কাছে মনে হয় যে এটা করা উচিত। আরেকটা বিষয় আমি একটু বলি, একটু ডিসএগ্রি করি আপনার ভাইয়ের সাথে, হচ্ছে যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিনা সাইকোলজির উপরে। আমি সাধারণভাবে দেখি, আমি আমি সাইকোলজির স্টুডেন্ট না, বাট আমার কাছে মনে হয় যে আমেরিকা বা ইউরোপ এসব বাচ্চার এসব দেশের বাচ্চারা গরু জবাই দূরে থাক, মুরগি জবাই দূরে থাক, ওরা রাস্তাঘাটে ভায়োলেন্সও দেখে না, তাদের দেশটা তো ওরকম ল অ্যান্ড অর্ডারটা তারা মেনটেন করে যেভাবে হোক সেভাবে তারা করে, ব্লাড তারা দেখে দেখে অভ্যস্ত না, রাইট, মানুষের মারামারি চর্থাপড়ে কিন্তু রাস্তায় খুব বেশি হয় না, ওই ওই পর্যায়ে তারা এটা মোটামুটি মেনটেন করে। অথচ এই লোকগুলাই কিন্তু সবচেয়ে বেশি ব্রুটালিটি দেখায় ওয়েন দে কাম অ্যাজ আর্ম me in muslim land and whatever ei brutality kothike ashe
ei zimar bhai amar point amar ektu ami mane bujhate parini seta hocche ami bolchhilam je mane ami bachader ke oi jobai korate expose korar bipokkhe na ami bolchhilam je mane ei duta part eta ekta hocche je praner proti bhalobasha jeta dekha sei part ta tara pache jemon mahobhai onar area er example ta dilo je oikhane bachchara mane গরু কেনা থেকে শুরু করে পাতা খাওয়ানো, এই এই প্র্যাকটিসটা এখনো আছে। তো ওইখানে বাচ্চারা আবার, আমি আমি ওইটাই বলেছিলাম যে যারা যেসব বাচ্চারা ওই জিনিসটা পাচ্ছে না, তারা তারা যে প্রাণী জবাই যে স্যাক্রিফাইসের যে ব্যাপারটা, সেই জিনিসটা তারা রিয়েলাইজ করছে না। আমি এটা বলতেছিলাম যে মানে বরং আমিও চাই যে আমিও সত্যি থেকে আমি নিজেও এক সময় জবাই করতে হবে, এবং আমার বাচ্চারা বড় হয়ে গেলে আমি ওদেরকে বলবো, ওদেরকে শিখিয়ে দেবো নিজেরা কোরবানি করতে। যে মানে আমার সমস্যা কিন্তু ওইটাতে না, আমার সমস্যাটা হচ্ছে যে মানে শুধু একটা ডিমেনশন পাচ্ছে, আরেকটা আরেকটা ডিমেনশন পাচ্ছে না বাচ্চারা। যারা ওইটা পাচ্ছে না তারা মনে করো শুধু শুধু হাতটা,
আই থিঙ্ক আপনি যেটা বলেন ওটা ওটা আসলে যে ঢাকার মধ্যে হয়তো একটা সার্টেন ক্লাসের মধ্যে মেবি এটা হয়, মেবি গুলশানে থাকে না আপনি, কারণ ওই ওই এলাকায় একটু বেশি গ্রাম যায় না, যেহেতু সবই অ্যাপার্টমেন্ট বাচ্চারা মনে হয় দেখে না। বাট এটা আসলে আমার কাছে মনে হয় বায়োলজ এই যে মায়া লাগে যে বিষয়টা, আমি যখন ছোট ছিলাম বা এখন লাস্ট যখন কিনছি আমারও হয়েছে বা বাচ্চাদেরও মনে হয় এটা কম বেশি হয়, এটা মনে হয় এখনো চলে যায় না। বাট ডেফিনেটলি যদি এটা আরো এক মাস এক সপ্তাহে কেউ কিনে গরুটা, ওই বন্ডেজটা থাকা ভালো, ছুটি থাকবে।
মানে আমি আমার পয়েন্টটা তো বুঝছি, আমি বললাম যে মানে কোরবানিতে এক্সপোজ করলে মানে লেট আস এক্সপোজ দেম টু দা হোল থিং, মানে শুধু কোরবানি মানে গলা কেটে দেওয়াটা না, দা হোল প্যাকেজ
আদর করলাম এবং এটাকে পছন্দের জিনিসকে কোরবানি করলাম। আমরা ইন্টারনাল অনেক জিনিস আসলে আজকাল রিয়েলাইজ করি না মুসলিমরা, লাইক স্যাক্রিফাইস রিয়েলাইজ করতেছে না, তাকওয়া রমজানের সময় বা ঈদ উল ফিতর এটাকে রিয়েলাইজ করে না। ডিফারেন্ট অ্যাসপেক্ট যে এই কেন আমরা একটা কাজ করতেছি, এটার ইন্টারনাল এটার মূল যে এই আপনার স্পিরিটটা কি, সেটা সেটা রিয়েলাইজেশন তো আসলে সব দিক দিয়ে চলে গেছে। সালাতের ক্ষেত্রে আমাদের থাকে না, ওইটা অবশ্যই আমাদের চর্চা করার একটা জায়গা আছে ডেফিনেটলি, এটা তো অবশ্যই এটা তো মাস্ট। হ্যাঁ আপনি কনক্লুশন থাকতে অবশ্যই দিতে পারেন এই টপিকের।
হ্যাঁ আমি নিজেই মানে যেহেতু আমার আমার নিজের ছেলে যেহেতু সে মনে করছে গরু আনলে কাট করে কেটে ফেলতে হবে, গরু যে একটা প্রাণী মানে তার যে একটা মানে তার ধারণা যেখানে যায় যত গরু দেখে সব লোকে সে কেটে ফেলবে। এখন এটা হয়েছে কারণ আমাদের মানে আমাদের নিজস্ব ফার্মে মানে আমার শ্বশুর গরু পালে, ঈদের আগের দিন ট্রাকে করে গরু নামাতে সকালবেলা জবাই হয়ে যায়, সে গরু গরুর প্রতি তার মায়ের জন্মানোটা সবাইটাই বা দিচ্ছি না। তো এই জিনিসটা ঠিক হতে হবে।
আচ্ছা আচ্ছা তোমাস ভাই, তাহলে আমরা আমাদের নেক্সট যে টপিকটা ছিল চামড়া, হ্যাঁ চামড়ার বিজনেস নিয়ে, যে চামড়ার বিষয়টা নিয়ে রিসেন্টলি অনেক কথা আসছে যে এটাতে আসলে যেটা আমাদের প্রাইমারিলি যারা লাভবান হওয়ার কথা, যারা যাদের আসলে গরিব অর্থ নাই যাদের নিডি, তারা হচ্ছে না, তারা খুবই কম দামে একটা চামড়া পাচ্ছে বা নাম মাত্র কিছুই না। এবার সেম টাইম লাভটা যাচ্ছে হচ্ছে ইয়েদের পকেটে, যারা লেদার টেকনোলজি লেদার বিজনেস যারা করে ওদের ফ্যাক্টরি, এবং গভর্নমেন্ট বলে চামড়ার দাম সেট করে দিছে এবার, রাইট? এখন এই যে চামড়ার বিজনেসটা আসলে জাস্ট আমাদের একটা ওভারভিউ দেন, আসলে বিজনেসটা কিভাবে রান করে, কাদের হাতে বিজনেসটার কন্ট্রোল থাকে, কারা এটার মধ্যস্বত্বভোগী বা দালাল, বা কারা এই মেজর পোর্শনটা পায়, কেন পায়, দেন আমরা আলোচনা করবো যে এটার আসলে আমাদের হাতে কোনো কিছু মেকানিজম আছে কিনা যেটা দিয়ে আমরা আসলে একটু ব্যালেন্স আউট করতে পারবো এই যে বৈষম্য। তো আমাদেরকে একটু ফার্স্ট
আমাদের এই বছর প্রায় এটা নেমে আসছে আপনার 40-45 টাকা স্কোয়ার ফিট, ইভেন কিছু কিছু জায়গায় 40-45 টাকা স্কোয়ার ফিট রাখা হয় নাই, মানে এজ মানে কম দামে এটা আসলে বিক্রি করতে বাধ্য হয়েছে আর কি। তো বেসিক্যালি এখানে আপনার কি মনে হয় যে সেগুলাতে
রূপসা চপ্পল এক কথা বলে যেটা বুঝলাম যে ওই চায়না এবং আমেরিকার যে যুদ্ধ চলতেছে মানে ট্রেড ওয়ার চলতেছে, সেটার কারণে চায়না থেকে আর জুতা স্যান্ডেল বানানো ছাড়াও যেরকম গার্মেন্টস আইটেম যেগুলা, তারপর আরো কিছু অ্যাক্সেসরিজ বানানোর জন্য প্রচুর এক্সপোর্ট হয়, তো যারা এইসব এক্সপোর্ট করে, তো এই বিজনেস গুলা আচ্ছা এই বিজনেস গুলা সাধারণত যেগুলো সিজনাল আইটেম, যেরকম ধরো অর্ডার প্লেসমেন্ট গুলো হয়ে যায় 5-6 মাস আগে। এবং এই তো এখন বাংলাদেশের ট্যানারিজ গুলো একে তো হচ্ছে অনেকে মুভ করতে হচ্ছে ওইদিকে সাবের দিকে নিতে হচ্ছে, যে হাজারীবাগে তো এই ট্যানারিজ গুলো বন্ধ করে দিল, এখন তো নাই এখানে। তো এই কারণে অনেকেই বিজনেসে একটু স্লো যাচ্ছে, অনেকে হয়তো মানে সেটা রেডি করে শেষ করতে পারে না, এই জন্য এখনো অর্ডার নেয়নি। এর মধ্যে এর সাথে যোগ হয়েছে যে চায়না থেকে অর্ডার গুলো কনফার্ম করেনি। ইনফ্যাক্ট আগের অনেকের কাছে শুনলাম যে পুরানো কন্টেনার লোড করা আছে, কিন্তু এখনো যে শিপমেন্ট অর্ডার গুলো আসে না, এই জন্য মাল পাঠাতে পারছে না। তো এখন বাংলাদেশে চামড়া মানে চামড়া যেহেতু বাংলাদেশে আসলে মূলত এই মানে চামড়া কালেক্ট করার মৌসুমটাই হচ্ছে এই কোরবানির সময়, সারা বছর টুকটাক কালেকশন হয়, এই সময় কালেকশন হয়। এবং আগের থেকে যেহেতু মানে জব যে পরিমাণ এক্সপোর্ট অর্ডার থাকে সাধারণত সব বছর, এই সেই এই সেই এবারে এই সময় যেহেতু মানে সস্তায় কালেক্ট করা যায়, এই জন্য ব্যবসায়ীরা অনেকটা মানে ওয়েট করে, এই সময় যে যত পারে কালেক্ট করে নেবে। এবং ব্যাংক গুলো প্রচুর টাকা টাকা নিয়ে রেডি থাকে, যে মার্কেট থেকে যে যত পারে কালেক্ট করবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে রেডি থাকে। এই কারণে চাপটা আসলে ওরকম ওভাবে পড়ে না, কারণ দেখা যায় ডিমান্ড থেকে সাপ্লাই কম, তো ন্যাচারালি ওইটাই হয়। তো এই বছর যেটা হয়েছে সবচেয়ে বড় সমস্যা, যে চায়না থেকে অর্ডার আসেনি, এর সাথে যোগ হয়েছে এই হাজারীবাগের অনেক ফ্যাক্টরি এখনো প্রোডাকশনের জন্য ওই পরিমাণ ভলিউমে যেতে পারেনি। থার্ড যোগ হয়েছে যে ব্যাংক গুলো এখন অনেক ফাইন্যান্স করতেছে না, কারণ প্রত্যেকটা ব্যাংকেরই এখন লিকুইডিটি ক্রাইসিস চলতেছে। যে বাংলাদেশে যেহেতু এখন ইলেকশনের আগের বছর, বা সাধারণত বাংলাদেশে যেটা হয় যে ওই সারা বছর মানে গভর্নমেন্ট চেঞ্জ, অনেকে তো লোকজন তো ভয় পায় যে গভর্নমেন্ট চেঞ্জ হলে আমার বিল পাবো না। তো যেটা করে যে কেউ প্রজেক্ট প্রজেক্ট ওই মনে ধর প্রজেক্ট 90% শেষ হয়েছে, কিন্তু সেক্রেটারি চিন্তা করতেছে অথবা মন্ত্রী চিন্তা করতেছে আমি আগামী বছর এমপি না হইতে পারি, তো কি করে ওই ইলেকশন হওয়ার আগেই ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে প্রজেক্ট গুলো রিলিজ করে দেয়। বুঝছো ব্যাপারটা? ধরো রাস্তা বানাতে ছিল, রাস্তা 70% আছে, কিন্তু ঠিকাদারকে টাকা দিয়ে দেয়, কারণ এটা মধ্যে তার ভাগাভাগির ব্যাপার আছে, এমপিরও টাকা আছে, 1 কোটি টাকা রাস্তা বানাতে 30 লাখ টাকা এমপি পাবে। তো এই জন্য যেটা হচ্ছে ব্যাংক গুলো একবারে খালি করে ফেলছে, ব্যাংক গুলো এবার নাকি মানে ব্যাংকে যে দেখা যাচ্ছে আগে যে বছর ট্যানার দিতে দেখা যাচ্ছে 10 কোটি টাকা 10-12 কোটি টাকা মানে মানে চামড়া কেনার জন্য কোনো ব্যাপার ছিল না, তারা এখন তারা এখন টাকা দিতে পারতেছে না, এই অবস্থা। তো এটার একটা বড় একটা এফেক্ট হয়েছে, এটা এটা তো একটা জিনিস আছে। তবে এটা এটা হচ্ছে এই বছরের জন্য স্পেশাল ব্যাপার, ওই যেরকম আগামী বছর সেটা ঠিক হয়ে যাওয়ার কথা। তো ইন ভবিষ্যতে ভবিষ্যতে আমার কাছে যেটা মনে হয় যে চামড়াতে যে এবছর যে দাম যেটা কমছে সেটা ভবিষ্যতে হবে না, এই কারণে হবে না।
কারণ আমরা যেটা দেখি, আমরা যেটা দেখি আসলে এটা কিন্তু আসলে এই বছরই না, গ্রাজুয়ালি কিন্তু কমতেছে। মানে বিষয়টা এরকম হয় নাই যে আসলে চামড়ার দামটা খুব করে ড্রপ করছে, মানে আপনারা যে ইস্যু গুলা বলছেন এটার কারণে, এটা কিন্তু মানে গ্রাজুয়ালি কিন্তু ড্রপ করছে বিষয়টা।
এখানে আমার কিছু গ্রাজুয়ালি ড্রপ করলো মানে ধরো মার্কেটে কত টাকা দিয়ে কিনবে, দেখো এখনো কিন্তু মানে আমাদের ট্যানারিজ গুলো যে পরিমাণ চামড়া দরকার তার থেকে মানে সেই পরিমাণ চামড়া পায় না। তো সেই হিসাবে একদম একদম ড্রপ করার কথা না, মানে যতদিন যতদিন ডিমান্ড সাপ্লাই থেকে সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে তো ডেফিনেটলি মানে এটা তো আসলে মার্কেট ইকুইলিব্রিয়াম তো নষ্ট করতে পারে না, ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এর সাথে এরপর এই পয়েন্টটা আসতেছিলাম যে সিন্ডিকেট হয়ে যাওয়ার ব্যাপার যেটা। তো এখন যেখানে দেখো মনে করো যেহেতু চামড়া পচনশীল ব্যাপার, তুমি যে কোনো বিজনেস মনে করো, তুমি ধরো এটা তুমি আইসক্রিম চিন্তা করো, তুমি চিন্তা করলে যে এই যে পোলার ইগলো আইসক্রিম বছরে একদিন ফ্রি আইসক্রিম দেয়, ঠিক আছে, তখন চিন্তা করলে যে গ্রামের মধ্যে তুমি ইগলো থেকে ফ্রি আইসক্রিম নিয়ে বিক্রি করবা। এখন মনে করো আইসক্রিম তোমার কাছে ফ্রিজ নাই, এখন তুমি আইসক্রিম নেওয়ার সাথে সাথে তোমাকে বিক্রি করতে হবে, তুমি 15-20 মিনিট ওয়েট করে তুমি বিক্রি করতে পারবে না, গলে যাবে, তাই না? এখন তুমি তোমার যদি ফ্রিজ যদি না থাকে, তুমি যদি মাঝখানে মানে মাঝখানে বসে ব্যবসা করতে চাই যে ফ্রি চামড়া কালেক্ট করে তুমি এটা বিক্রি করো, তাহলে তোমাকে ডেফিনেটলি তোমাকে একটা কিছু সময় মানে ধৈর্য ধরার একটা ক্যাপাসিটি তোমাকে রাখতেই হবে যে কোনো ব্যবসা, এটা যে শুধু চামড়া ব্যবসা না, তুমি গার্মেন্টস এ কাপড় বানাচ্ছ, তুমি ধান ফলাচ্ছ, তুমি গাড়ি বানাচ্ছ, তুমি যেটাই করো তোমাকে মার্কেটে সবসময় ডিমান্ড ইকুয়াল থাকবে না। এটা যদি এই ক্যাপ যারা এটা নিয়ে ট্রেড করতে চায় তাদের এই ক্যাপাসিটি যদি ডেভেলপ না করে, তাহলে এটাতে তুমি মনে করো সত্যি কথা কি যারা চামড়া কিনতেছে তারা তারা যদি নিজেরা সিন্ডিকেট করে ফেলে, ওরা সিন্ডিকেট করবে, কারণ যারা ধরো যারা চামড়া ব্যবসা আছে তাদের ডেফিনেটলি তাদের অ্যাসোসিয়েশন আছে, মানে কোনো না কোনো রকম অ্যাসোসিয়েশন থাকবে, বাজারের অ্যাসোসিয়েশন হোক, ন্যাশনাল অ্যাসোসিয়েশন হোক, জেলা ভিত্তিক অ্যাসোসিয়েশন হোক, থাকবে তারা। তো তারা যদি নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে ফেলে, ঠিক আছে এই বছর আমরা ট্যানারি গুলো থেকে অথবা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি গুলো থেকে অর্ডার এখন কেউ কনফার্ম করে না, আমরা এই দামের বেশি দেখি মনে না কিনলে কি হয়েছে যে পচে গেলে মানে তাদের তো কোনো লস নাই, মানে মানে কিন্তু মনে করো যারা যারা ধরো কিনে ফেলতেছে এখন মনে করো তারা যদি কিছু সময় যদি ধৈর্য ধরার মতন ক্যাপাসিটি বিল্ড না তারপরে যদি এই বিজনেস নামে এতদিন এতদিন পর্যন্ত সমস্যা হয়নি, যে কারণ মনে করো গ্লোবালি আমাদের ডিমান্ড থেকে সাপ্লাই কম ছিল, এই জন্য তারা কেনার পর পরে যেহেতু বিক্রি করে ফেলতে পারছে। কিন্তু ধরো এই বছর একটা আনইউজুয়াল সার্কামস্ট্যান্স হয়েছে, এখন কিন্তু ধরাটা খেলো। এটা আসলে সত্যি কি এই এই এখন মনে করো মাদ্রাসার, আমি আমার পোস্টে লিখছিলাম যে মাদ্রাসারা যদি বিজনেস করতে চায় এই ক্ষেত্রে বেস্ট হচ্ছে যে চামড়া আসলে করা খুব একটা কঠিন কিছু না। আমি হাজারবাগে দেখছি তারা বেসিক্যালি মাঠের মধ্যে কিছু কেমিক্যাল আছে, মূলত বোধহয় লবণ, আরো কিছু জিনিসপত্র আছে, তো এগুলোর মধ্যে দিয়ে চামড়াটাকে মোটামুটি জাস্ট মানে ডিকেটাকে ডিলে করা, এটাই এত আর কিছু না। এখন যদি মনে করো যদি মাদ্রাসারা ধরো মনে করো যেহেতু আমাদের মাদ্রাসাদের ইনকাম একটা বড় ইনকাম সেখান থেকে আসতেছে, তো মনে করো ধরো বাংলাদেশে তো জায়গার অভাব নেই এবং যারা চামড়া স্টোর করতে চায় এই ধরনের লোকজনের অভাব নেই, তারা ইচ্ছা করলে ওই বাঁশের মাচা বানায় এরকম। তোমরা তোমরা যদি হাজারীবাগে গিয়ে দেখো দেখছো, তোমরা দেখছো না এখানকার ট্যারাইফ গুলা
বুঝছো,
ট্যারাইফ মধ্যে আসলে মানে ইনভেস্টমেন্ট লাগতেছে না, জাস্ট তোমার লবণ টবণ এসব কিছু কেমিক্যাল কিনতে হবে। এখন মনে করো এরকম তারা যদি মনে করে যে তারা এই বিজনেস থাকবে এবং যেহেতু তাদের একটা মানে আমাদের দেশে এই মানে মাদ্রাসা থেকে মাদ্রাসাকে ফ্রি চামড়া দিয়ে দেওয়া এবং তারা যেহেতু এটা তাদের একটা সোর্স অফ ইনকাম হিসেবে তারা এটাকে ধরে নিছে, তাদেরকে তাহলে এখানেও এই এই পার্টটাকে তারা একটু আগে আগে আসতে হবে যে চামড়া কিনে আমরা আমাদের নিজেদের মতন করে প্রসেস করে ফেলবো, রেখে দিব নষ্ট না হয়, এরপর আমরা মনে করো যারা কিনবে তাদের সাথে আমরা বসে এই এগ্রিমেন্ট করে এই তাদের সাথে বসে আমরা আমাদের একটা ফেয়ার প্রাইস নেগোসিয়েট করে তারপর আমরা সেল করবো। এটা করতে হলে যে মাদ্রাসারা ইচ্ছা করলে অথবা মনে করো এতিমখানা অথবা যে কোনো ধর্মের প্রতিষ্ঠান যারা তাদের নামবে তারা তাদেরকে তাদেরকে এই তাদেরকে জেলা ভিত্তিক অথবা এরিয়া ভিত্তিক তাদেরকে অথবা ন্যাশনালি বাংলাদেশে ন্যাশনালি করা একটু ডিফিকাল্ট, কারণ মাদ্রাসা নিজেদের মধ্যে তো অনেক রকম ডিভিশন, তো মনে করো অন্তত জেলা ভিত্তিক মানে কিছু নির্দিষ্ট এরিয়া ভিত্তিক তাদেরকে অ্যাসোসিয়েশনটা করে নিতে হবে, করিয়ে তারা তারা হয়তো একটা মাঠের মধ্যে কিছু এক দুই সপ্তাহ তারা চামড়া রাখানোর মতন তাদেরকে ব্যবস্থা করতে হবে। এটা না করলে ধরো মার্কেট ফ্লাকচুয়েশনে যেহেতু অনেক ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে মার্কেট ফ্লাকচুয়েশনে তারা কোনো এক তিন বছর লাভ করলে এক বছর ধরা খাবে, এভাবে চলতে থাকবে জিনিসটা। আর গ্র্যাজুয়ালি দাম কমে যাওয়া
ওনার ভাষ্য হচ্ছে গত বছর যে অর্ডার বা সাপ্লাই ছিল চামড়া ওগুলো এখনো অ্যাবান্ডেন্স, ওনাদের এই বছরের যে পরিমাণ মানে কোরবানি হয়েছে চামড়া প্রসেস করতে একটা শর্ট টাইম থাকে 8-10 দিন বাই হবে আর কিছু কেমিক্যাল লাগে। এখন এই সময়টাতে যেহেতু একটা লিকুইডিটি ক্রাইসিস, মাদ্রাসার মানে চামড়ার প্রাইসটা যদি আসলে একটা আপনার প্রসেস করে আমাদের এই দামটা দিবে, এটা একটা ভায়াবল সলিউশন, কারণ সবাই স্পেন্ড করতে রাজি না। আর আপনিও জানেন যে বাংলাদেশে ফিনিশড লেদার গুডস এর বদলে ফিনিশড চামড়াই বেশি আসলে এক্সপোর্ট হয় এখন, কারণ 5-6 কোম্পানি আছে যারা মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এই জুতা টুতা বিক্রি করে, বাকিরা সবাই ফিনিশড লেদারই বিক্রি করে। তো সবাই ইন্টারেস্টেড আসলে লেদার বানানোর জন্য, ফিনিশড গুডের জন্য না। এই জন্য ওরা বলল এই এই বছরের মানে যে পরিমাণ আপনার বললেন যে ডিমান্ডের পক্ষে সাপ্লাই কম, আসলে সাপ্লাই অ্যাবান্ডেন্স এই বছরের টা সাপ্লাই
ডিমান্ড কম বলতেছে। এই যে ট্যানারিগুলো যে কন্টেনার ভর্তি মাল নিয়ে বসে আছে এখন এক্সপোর্টের অর্ডার কনফার্ম করেন মানে, হ্যাঁ এটা বলছি আমি, আপনি আমাকে ফলো করেন ঠিক মতন, তো এখন এটাই এখন সত্যি হচ্ছে কি মানে মামু যে পয়েন্ট বলে আমি অ্যাকচুয়ালি এই কথাটা আমি বলছি মানে মাদ্রাসারা যদি এই বিজনেস করতে চায় এই 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 অ্যাক্টিভিটি থাকতে তাদেরকে নিজস্ব কিছু না কিছু একটা এই ধরনের মাহু ভাইয়ের ওই রিলেটিভ যেভাবে বললো অথবা নিজস্ব ট্যানারি সেট করা অথবা কোনো ট্যানারির সাথে অ্যাগ্রিমেন্ট করা এরকম কিছু না কিছু করতেই হবে, নয়তো এই মার্কেটের ভোলাটিলিটি তারা এই কিছু সময় অ্যাবজর্ব না করতে পারে তারা সাফার করবে, এটা হচ্ছে পয়েন্ট।
আর এই ট্যানারি মালিকদের প্রতি বছরই একটা অভিযোগ থাকে যে যারা র চামড়া কালেক্ট করে ওরা বেশি প্রায় মানে প্রফিট করতে গিয়ে এদের সাথে ইকুইলিব্রিয়াম ট্রেডিং প্রাইসটা আনতে পারে না, সো ওদের সবসময় অভিযোগ যে সরকার যদি ওদের চান্স দেয় যে ওরা সরাসরি চামড়াগুলো কালেক্ট করবে ইনস্টেড এই মিডল ম্যান, তাইলে হয়তো চামড়ার প্রাইস একটু আর একটু ভালো দিতে পারতো। এটা ডেইলি স্টার আপনি দেখবেন প্রতি বছর সেম লেখাই লেখে আর কি ওরা।
এটা এটা
নাই এটা এটা একটা মানে জেনারেল অ্যাকুইজিশন হতে পারে, কিন্তু ওদের বক্তব্য প্রায় এটা থাকে যে আমরা চামড়াতে শুধু শুধু বেশি প্রাইস দিই নেই আর কি।
মানে এটা যদি হয় তাহলে মাদ্রাসারা আউট হয়ে যাবে বিজনেস থেকে।
না না ওরা মাদ্রাসা থেকে কিনবে।
আচ্ছা মাদ্রাসা থেকে কিনবে।
আমরা যে একটা মাস্তান গ্রুপ থাকে না প্রত্যেকটা এলাকায়, আমরা কিন্তু
হ্যাঁ ওইটা
মনে করেন যে কিনে, কিন্তু ওরাই যারা ডিশের বিজনেস করে, হ্যাঁ যারা ইন্টারনেটের বিজনেস করে, এদের একটা গ্রুপ অলওয়েজ দেখবেন যে সবসময় সোসাইটিতে ছিল আগে বিজনেস করতে।
হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আপনার এখানে উত্তরাতে এক এক লোক আসছে, ভদ্রলোক, প্রিমিয়ার গাড়ি আমার বাসায়, যে সে তার গাড়ি থেকেও নামে নাই, জাস্ট আমরা খুঁজবে আর কি, এটা একটা ইশারা দিছে আমাকে। তো আমি স্ট্রেট বলে দিছি না পারবো না, আমি একটা দিনখানে কথা বলে ফেলছি। বিষয়টা মানে ভাইয়া যেটা বলতেছিলেন এটাই, মানে এই যে এই বিজনেস গুলো আসলে মিডলম্যান যারা, এরা মানে সমাজে একটু ওই ক্লাসটাই হয় আর কি বেসিক্যালি। তবে এখানে একটা বিষয়, ভাইয়ারা তো লজিক দিলেন যে আসলে বিভিন্ন ভাবে এটা আসলে বিষয়টা তো ওইদিকেই যাচ্ছে যেটা। তবে আগে কিন্তু বাংলাদেশে যেটা আমি কিছু অনলাইন পোর্টালে পড়লাম, তারপর কিছু স্ট্যাটিস্টিক্স দেখলাম, যে এই যে চামড়ার যে দামটা নির্ধারণ করার বিষয়টা ফিক্সড, এটা খুব সম্ভবত 7-8 বছর আগে মোস্টলি ছিল না, একটা স্ট্যাটিস্টিক্স পাইলাম আর কি এরকম। এটা খুব বেশি দিন আগে হয় না, এবং এক সময় নাকি আপনার কৌমি মাদ্রাসার যে মুরব্বী ছিলেন, যিনি একজন ইন্টারন্যাশনাল লোক, মুফতি আমি সম্ভবত সম্ভবত উনি এটা নিয়ে খুব প্রেস করছিলেন, এবং ওই বছর এই দাম নির্ধারণের বিষয়টা উঠাই দিতে উনি সক্ষম হয়েছিলেন, এরকম একটা লেখা আসে একটা অনলাইন পোর্টালে, যাই না এটা সত্যতা। তো এইখানে আসলে কোনো সিন্ডিকেটের বিষয়টা কি এই জন্য হয় যে কারণ এটা সরাসরি এটার উপকারিতাটা আপনার মাদ্রাসা গুলা ভোগ করে, এবং মাদ্রাসা গুলার ব্যাপারে তো বাংলাদেশের মানুষের একটা হালকা হলো একটু এলার্জি অনেকের আছে, এই জায়গা নিয়ে হয়তো অনেকে ওইভাবে সিরিয়াসলি চিন্তাও করে না, এটা হইতে পারে নাকি জাস্ট বিষয়টা বললাম।
কিন্তু আমার কাছে মনে হয় এটা গ্লোবাল ডিমান্ড সাপ্লাই একটা প্লেনলি রোল প্লে করতেছে, কারণ কোথায় জানি লেখা দেখলাম যে 4% গ্লোবাল প্রাইস ফল করছে চামড়ার। হ্যাঁ গ্লোবাল, এখন আমাদের এখানে ধরো এবার 90 লাখ না কত, 90 লাখ পশু ই হলো, স্লটার হলো, চামড়ার ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু ওই হিসেবে ওভাবে কিন্তু প্রোগ্রেস করে নাই, মানে যেটা 45 ডিগ্রিতে গ্রোয়িং একটা ই থাকা উচিত ছিল, তাই না, মানে প্রোগ্রেস থাকা উচিত ছিল, ওই এই ট্রান্সফার এটা ওইটা বিভিন্ন রেগুলেশনে, মানে যে পরিমাণ প্রতি বছর অ্যাডেড পশু কোরবানি হয় সেই অনুসারে আসলে ট্যানারি এইগুলা গজায় ওঠে নাই বা ওদের ক্যাপাসিটি নেই। সো আলটিমেটলি ওই ডিমান্ড সাপ্লাই ব্যাপারটা চলে আসে, সাপ্লাই বেশি ডিমান্ড কম, প্রাইস এমনি কমবে।
আচ্ছা এই যে এই একটা জিনিস খেয়াল করেন আপনারা, যে আমাকে আমি অন্যভাবে দেখি আর কি সার্কুলারদের পয়েন্ট অফ ভিউ থেকে, যে বাংলাদেশ তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিছিয়ে আছে, টেকনোলজি বা আইটি খুব একটা আগায় নাই, দেশে যা কাজের কাজ হয় আপনার একটা হচ্ছে এগ্রিকালচার, একটা হচ্ছে ফার্মিং, আমার হয় ট্যানারি বা এই সেকশনটা এখনো সচল আছে,
হ্যাঁ
আরএমজি। আচ্ছা তো এর মধ্যে এই দুইটাই যদি তারা নষ্ট করে ফেলে, এই চামড়াটা ধরে রাখতে না পারে, এই কোরবানি টোরবানি কি হবে যাবে বলতেছে, কোরবানি বন্ধ কোরবানি বন্ধ করে দাও বা যাই করে, আমি জানি না, এটা কি আসলে চিন্তা করার বিষয়গুলো নিয়ে যে দেশটা চালাইতে হবে, এখানে দুইটা গ্রোয়িং দুইটা ইন্ডাস্ট্রি আছে, আর দেখা যায় আসলে ইসলামের বিরোধিতা করতে তো সরাসরি পারে না, বাট যেসব ইস্যু পয়েন্ট করে কোরবানির বিষয়টা বা এই এইগুলো যদি আসলে তারা ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে বড় বড় দুইটা ইন্ডাস্ট্রি আসলে এমন ভাবে ধরা খাবে বাংলাদেশে যা আছে ছাল চামড়া কিছুই থাকবে না।
এই প্রসঙ্গে আমি একটা হযরত উমরের একটা ঘটনা বলি। হযরত উমরকে একজন, হযরত উমর তো খুব মানে চালাক মানুষ ছিল, উনি কিন্তু প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে অ্যানালাইজ করে এটা রিয়েলিটি নিয়ে চিন্তা করতো, মানে এটা উনি কিন্তু ইসলামে আসার আগে থেকে, এবং মক্কাতে ওনার সুখ্যাতি ছিল এই কারণে যে উনি একজন এই অনেক মানে বুঝদার একটা সমঝদার একজন। তো ওনাকে একজন মধ্যে কোন একজন সাহাবি নাম মনে আসছে জিজ্ঞেস করলেন যে আপনি এমন সমঝদার লোক কিন্তু আপনি ইসলামে আসতে এত দেরি করলেন কেন, আপনি আবু বকর অথবা প্রথম যখন ভালো ভালো লোকরা আসলো তখন তখন কেন আপনি আসলেন না, তখন কারণ তখন বুঝলে আপনি বুঝলেন না, অথচ তাদের তো এরকম সুখ্যাতি ছিল না সমঝদার হিসেবে, আপনি মক্কার কুরাইশ নেতাদের সাথে আপনি উঠা বসা করতেন। তখন হযরত উমর বললো যে এই মানে হেদায়েত ছাড়া বুদ্ধি, একটা বুদ্ধি হচ্ছে তোমাকে ভুল দিকে নিয়ে যাবে, যার তোমার বুদ্ধি আছে তোমার হেদায়েত নাই, এই বুদ্ধি তোমার এগেনস্টে যাবে, তোমার পক্ষে যাবে না অ্যাকচুয়ালি। এখন তুমি যে বলে যে সেগুলো কেন বুঝে না, তাদের বুদ্ধি আছে ঠিক আছে, তাদের বুদ্ধি আসলে তাদের তাদের বুদ্ধিটাই তাদের পানিশমেন্ট। এই হেদায়েত না থাকলে আসলে মানে তাদের পিতাকে যে কোন দিকে নিয়ে যাবে সে নিজেও জানে না, তার মাথার মধ্যে যেটা আসবে সে সেটাই বলবে। তবে যেটা হচ্ছে যে আলটিমেটলি এইসবের এদের কোনো ভ্যালু নাই। আমাদের মুসলিমরা যদি দেখো, আমাদের মুসলিমরা কিন্তু ধ্বংস হয়ে আমরা কি জন্য, আমাদের মানে মুসলিমদের এই তুমি যদি ইতিহাস দেখো, এই যে ধরো উমাইয়াদের পতন ধরো, আব্বাসীদের পতন ধরো, উসমানীয়দের পতন ধরো, এই এখানে মোগলদের পতন ধরো, দিল্লি মানে বাংলাদেশে যে সুলতানাত গুলো ছিল এগুলো পতন ধরো, কি জন্য? একটাই কারণ, এরা আমোদ প্রমোদ শেষের দিকে মানে এই সময় মদ খাওয়া বাইজি টাইজি এই সময় এমন ভাবে ঢুকে যায় মানে প্রত্যেকটা প্রত্যেকটা সাম্রাজ্যই দেখা যায় তিন চার জেনারেশন যাওয়ার পরে আমোদ প্রমোদের মধ্যে ঢুকে গিয়ে তারা একটা মানে মানে বাজে অবস্থা মধ্যে চলে যেত, তারপরে
কোনো একটা করে ফেলে।
এটাই মানে হিসাব তো এটাই তাই না, এটাই তো ইতিহাস তাই না। মুসলিমদের আসলে সত্যি ওদের কি এই যে ধরো এই ধরনের এরা হচ্ছে মানে কোরআনে আছে না লা ইয়াদুরুকুম ইল্লা আযা, যে দেখো আলবাসে তোমাদেরকে বিরক্ত করা ছাড়া কাফেরা তোমাদেরকে কিছু করতে পারবে না। ফ্যাক্ট, তা মুসলিমদেরকে মুসলিমদের আসলে কাফেরা এসে বলবে আল্লাহ রসুলের জমানায় বলছিল, খুলাফা রাশিদের সময় বলছিল, সব জমানাতে এরকম লোকজন থাকবে, এরা এসব আবি জাবি কথাবার্তা বলবে। এইসব দিয়ে আসলে মুসলিমদের গতিপথ চেঞ্জ হয় না, মুসলিমদের গতিপথ চেঞ্জ হয় যখন মুসলিমরা লাক্সারিয়াস হয়, দিন দিনকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে মুসলিমদের একমাত্র। এখন যেটা হচ্ছে আমরা আমরা আমাদের কাজের সামনে করতে থাকবো, এটাই তো। এখন আমি আমার পার্সোনালি এখন আমি যেটা বুঝলাম যে দেখে তুমি আসলে এই তুমি আমরা মনে করি যে সেকুলারদের উত্তর দিতে হবে, ওদেরকে কথা দিয়ে হারা দিতে হবে, এটা তো থাকবে। তবে মানে যে কোনো ডিসকাশনের আমার যেটা মানে ওদেরকে ইম্পর্টেন্সটা যত না ইম্পর্টেন্স দেওয়া উচিত তার চাইতে বেশি দেওয়া উচিত না।
যে মানে আপনার এখানে একটা বিষয় হচ্ছে আমরা যে এই আর্গুমেন্ট গুলো যখন ডিসকাস করি এর একটা উদ্দেশ্য, এর উদ্দেশ্য আসলে কিন্তু এটা কখনোই না যে সেকুলারদেরকে অ্যানসার দেওয়া, রাদার হ্যাঁ বুঝতে পারছেন তো, যারা কনফিউজ হয়ে যায় এদের আর্গুমেন্টে ওদেরকে একটা বুস্ট আপ দেওয়া বা ওদেরকে অ্যাকচুয়ালি রিয়েলিটি তুলে ধরা যে ওরা যেটা বলে এটা আসলে ফলস ফলস পিকচার। হ্যাঁ
এটাই, তার মানে আমি এটা বলতেছিলাম যে ওরা কি বললো না বললো এটা আমরা ওয়ারিড না, তবে যারা আছে যারা একটু কনফিউজড তাদের জন্য আমরা অ্যানসার গুলো দিচ্ছি। এটাই আমরা কি বলছি যে আমরা দাম বেশি কেন না, আসলে যে কোনো প্রোডাক্টের দামের মধ্যে র মেটেরিয়াল কস্ট আসলে অনেক ফুড একটা ফ্যাক্টর প্লে করে, এটা মেইন ফ্যাক্টর প্লে করে না। তো ইন্ডাস্ট্রিয়াল যে কোনো একটা প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট কস্ট, মার্কেটিং কস্ট, অনেক ব্যাংকের ইন্টারেস্ট শুরু করে অনেক কিছু চলে আসে। তো এটা দিয়ে আসলে আর বাংলাদেশে অ্যাকচুয়ালি প্রোডাক্টের দাম আসলে অত বেশি না। তুমি দেখো যে দামে বাংলাদেশে লেদার হ্যান্ডব্যাগ, তারপর এই যে মানি ব্যাগ, বেল্ট, তারপরে জুতোর দেখলে পাওয়া যায়, এগুলো দুনিয়ার অন্য কোথায় এত সস্তায় আসলে পাওয়া যায় না। বাংলাদেশে মানে ম্যানুফ্যাকচারিং মানে ক্যাপাবিলিটি কম, আমাদের মানে ম্যানুফ্যাকচার গুডস এর কোয়ালিটি কম, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু ওই যে আর যারা বেশি দামে সেল করছে তারা ধরো ওই কিছু প্রোডাক্টকে তো যে কোনো যারাই বিজনেস করে ধরো বাটা বলো অথবা ওরিয়ন বলো, কেউ যদি 500 টাকা দিয়ে জুতা কিনে জুতা বিক্রি করে তারা আসলে সব জুতা 500 টাকা দিয়ে সেল করবে না, দুই একটা মডেলকে সেল করবে, যে একটু ধরো হয়তো নতুন একটা মডেল আনছে যেটা হয়তো এই এবার ফ্যাশন চলতেছে এই জন্য হয়তো তারা একটু বেশি টাকা প্রফিট করবে এই কারণে। তো ওইটা ওগুলাকে স্ট্যান্ডার্ড ধরে তুমি কিছু করতে পারবে না। ইন জেনারেল দাম আর তো বেশি না বাংলাদেশে লেদার প্রোডাক্টসে, এটা আমি যেটা দেখছি।
আচ্ছা তাহলে এই বিষয়টা লাস্ট একটা কোশ্চেন করে শেষ করি, সেটা হচ্ছে এটা তো বিজনেস তো সাধারণ মানুষ করে না, সাধারণ মানুষ তো জাস্ট এটা তুলে দিচ্ছে মাদ্রাসা হাতে বা সিন্ডিকেটের হাতে, আমাদের কি কিছু করার আছে এই জায়গাটাতে? জাস্ট একদম যারা প্লেনলি কিছুই করে না, বিজনেস সাথে রিলেটেড না, মাদ্রাসাও না বা কিছুই না, আমাদের কি যেমন কেউ কেউ প্রপোজ করলো যে আমাদের কিছুদিন এটাকে স্টোর করে রাখতে পারলে হয়তো ভালো, যেহেতু এটা একসাথে অনেকগুলো ডিমান্ড আসলে দাম কমে যায় বা সামথিং লাইক দিস, একদম জেনারেল জেনারেল পিপল, আমাদের কি কোনোভাবে এই সেফ নেক্সট টাইমের জন্য আমরা যদি একটু প্রিপেয়ার থাকার চেষ্টা করি যে দাম যেন এমন এমন যেন না হয়। মেনে এখানে স্বার্থের একটা বিষয় আছে যে মাদ্রাসা গুলোকে চালু রাখা, যেটা সেগুলোর আপনার কনসার্ন না যেটা নিয়ে, বা ওভারঅল মার্কেট ইকুইলিব্রিয়াম একটা বিষয় আছে, আমরা জাস্ট এটা ফর দ্য গুডনেস অফ দ্য কমিউনিটি, যে আমরা আসলে কি করতে আমাদের কিছু করার আছে কিনা সাধারণ মানুষদের এই চামড়ার বিষয়টা নিয়ে।
হ্যাঁ এক্ষেত্রে মানুষ সাধারণ মানুষকে কয়েকটা ব্যাপার একটু মানে আমার মনে হয় আমাদের ধর্মীয় নেতা যারা আছে তারা যেন মাদ্রাসাতে মানে বিক্রি করে অনেক জায়গায় এখন বোধহয় একটু ট্রেন্ড হয়েছে যে বিক্রি করে টাকাটা মাদ্রাসায় দান করে এমন অনেকেই করে তাই না। আবার তো এখন এখানে যারা যারা কোরবানি দিচ্ছে এদের বিভিন্ন ধর্মীয় মূল্যবোধ আছে বলে তারা কোরবানি দিচ্ছে, তো তাদেরকে আমার মনে হয় খুতবা এবং বিভিন্ন রকম ওয়াজ মাহফিল যেসব হচ্ছে সেগুলোতে তাদেরকে সাধারণ মানুষকে এনকারেজ করা যায় চামড়া গুলো যেন সরাসরি মাদ্রাসাগুলো দিয়ে দেয় এবং অন্যান্য কাউকে যেন না দেওয়া হয়, যে এবং তাদের মধ্যে তাদের এই কন্ট্রিবিউশন চামড়া দিয়ে যে মাদ্রাস বাংলাদেশের ইসলামাইজেশন এবং মসজিদ মাদ্রাসা এসব চালু রাখার যে তারা যে জড়িত হয়ে যাচ্ছে এবং তাদের জন্য যেটা একটা চামড়া 1000 টাকা 2000 টাকা বড় ফ্যাক্টর না, কিন্তু তাদের জন্য একটা সৎকার জারি হয়ে যাচ্ছে, এটা হয়তো যতদিন এই মাদ্রাসা চলবে ততদিন তারা একটা সওয়াব পেতে থাকবে। এইসব জিনিস যদি তাদের মধ্যে হাইলাইট করা যায় এবং তারা যেন মাদ্রাসা বাদে অন্য কাউকে চামড়া না দেয়, চামড়া দিলে কি হবে, 1,000 টাকা দিয়ে 2টা বার্গার খেতে পারবে, এর বেশি করতে পারবে না। কিন্তু এটা যখন এবং সবসময় তো এরকম মাদ্রাসাকে টাকা দেওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য সবসময় আসে না, কারণ মাদ্রাসা লোক কিন্তু ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতেছে না। তো যেটা হচ্ছে আমাদের কিন্তু মাদ্রাসাকে টাকা দেওয়ার সুযোগ দেখা যায় বছরে একবার দুইবার এই একটা অকেশন আসতেছে, এই অকেশনে যেন তারা হাতছাড়া না করে, এই জন্য তাদের মধ্যে এনকারেজ করা উচিত, তাদেরকে জিনিসটা বুঝাই বলা। অনেকে রিয়েলাইজ করছে না জিনিসটা, তাদেরকে বুঝে বলা যে তাদের কন্ট্রিবিউশনটা আসলে অনেক বড়। 1,000 টাকা, 1,000 টাকা অ্যামাউন্ট কম কিন্তু কন্ট্রিবিউশনটা আসলে অনেক হিউজ, তাই না? এই হাজার হাজার কোটি টাকা হচ্ছে মাদ্রাসা থেকে। তো এই জিনিসটা তাদেরকে বোঝানো উচিত বেসিসে খুতবা দিকে, স্পেশালি যখনই এই কোরবানির সময়গুলো আসবে তাদের খুতবা খুতবা গুলোতে এইসব জিনিসগুলো হাইলাইট করা দরকার। আর আরেকটা জিনিস এই চামড়ার ব্যাপারে যেটা এনকারেজ করা দরকার সেটা হচ্ছে যেন কষাই, কষাইটা যেন চামড়া গুলো নষ্ট না করে ফেলে, সেই জিনিসগুলো যেন তারা তারা এই ব্যাপারে যেন তারা মানে একটু লুক আফটার করে এবং
কেয়ারফুল থাকে। হ্যাঁ
হ্যাঁ, এই জিনিসটা একটু খুতবাতে বলা উচিত এটাই।
আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের নেক্সট টপিকে চলে যাই, যেটা একদম রিসেন্ট আমাদের একটা নিউজ আসছে যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট বা বিজনেস এর ইয়ে থেকে একদম লো লেভেলে আছে, এটার মধ্যে যারা ইনভেস্টর তারা আসলে সিকিউর ফিল করতেছে না বা ইন্টারেস্ট পাচ্ছে না, হোয়াটএভার। আসলে সিনারিওটা আসলে কেমন এখন, আপনি যেহেতু আপনি লং টাইম ধরে দুইটা ইন্ডাস্ট্রির সাথে আসছেন, একটা হচ্ছে আপনার সফটওয়্যার লাইনের সাথে, এটা একটা বিজনেস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর একটা সার্ট হচ্ছে টেক্সটাইল, রাইট? ওভারঅল আপনার তো আদার সেক্টর গুলো সম্পর্কে একটা আইডিয়া হয়তো আছে, সিনারিটা আসলে কেমন বাংলাদেশে বিজনেসের জন্য, কতটুকু ফার্টাইল বা আসলে নষ্ট হচ্ছে কেন, বা সিনারিটা আসলে কোন দিকে যেতে পারে, একটা ওভারঅল একটা পিকচার যদি আমার সামনে করেন।
বাংলাদেশের আমি যদি বারবার ধরো গ্লোবালি, যদি এই গ্লোবালি বর্তমানে যেভাবে বিজনেস হচ্ছে, যে আমরা ডলারকে ডলার অথবা যে 6টা কারেন্সি আছে সেগুলাকে যে ডলার পাউন্ড মিলে, তো গ্লোবাল যে বিজনেস এর যে অর্ডারটা আছে সেটাতে অতি শীঘ্রই বড় ধরনের একটা চেঞ্জ আসবে, এটা নিয়ে দেয়ার ইজ নো ডাউট। ডলারের পতন হবে, ধরো চায়নার চায়না উঠবে, তারপরে হয়তো রাশিয়া রাশিয়ার শেষ মিলে ধরো মানে একটা মেজর একটা চেঞ্জ আসবে। তো এটা ধরো আগামী তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে, নাও হোক পারে, দাজ্জাল আসতে পারে, অনেক কিছু হতে পারে, তবে ওই দিকে না গিয়ে বোঝা যাচ্ছে যে চেঞ্জ একটা আসতেছে। যেরকম গতকালকে ট্রাম্প বললো যে সে ডাব্লিউটি থেকে বের হয়ে যাবে, তারপরে দেখলাম ইউনাইটেড নেশনস এর UNRWA যেটা সেটা ফান্ডিং টোটালি বন্ধ করে দিচ্ছে, সেরকম অনেকগুলো অনেকগুলো। তারপরে এদিকে আবার চায়না, যেরকম বাংলাদেশ বাংলাদেশ চায়না এখন বোধহয় সরাসরি পেমেন্ট করার একটা ব্যবস্থা করতে যাচ্ছে, মানে বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্ট চায়নার মানে চায়নার ইউএন এর একটা রিজার্ভ রাখবে, এবং সেই রিজার্ভ থেকে আমরা যে চায়নাতে চায়না থেকে যে গুডস কিনা হবে সেগুলো দিয়ে তারা সরাসরি পেমেন্ট করবে। এখন এটাতে আমেরিকানরা অথবা মানে পরার শক্তিটা বাগড়া না দিলে এটা যদি হয়ে যায়, এখন এখন তো জানো যে মানে সমস্ত ক্লিয়ারিং নিউ ইয়র্কে হয়, এটা তো জানো বোধ হয় না, ডলারে আমরা চায়না থেকে
ডলারে হয়। হ্যাঁ,
তো ওইটা তো আসলে ঘুরে এবং তার ডলার এখান থেকে কমিশন খেয়ে ফেলে, মানে ওরা আমাদের থেকে জিজিয়া নেয় আর কি।
আচ্ছা,
তো এখন এইসব যদি এখন এই মানে বড়
অলরেডি বলে চায় না মানে করতেছে, ওরা মনে হয় বলতেছে ওদেরকে RMB তে পে করতে হবে, ডলারে নিবে না, বা এটা নিয়ে একটা গরিমসি মনে হয় চলতেছে।
হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংক অলরেডি আমি নিউজে দেখলাম, এই যদি হয় তো একটা মেজর একটা চেঞ্জ আসবে। তো এটা হচ্ছে এই জিনিসটা একটা ফ্যাক্টর মাথাতে রাখা উচিত যে চেঞ্জ আসবে, এটা দেয়ার ইজ নো ডাউট। যে বর্তমানে যেভাবে চলছে আমেরিকানরাও এভাবে বেশি দিন সাস্টেন করতে পারবে না। আচ্ছা, এরপর বাংলাদেশের ব্যাপারটা আসি, বাংলাদেশে তোমরা যদি ব্যবসা করার জন্য বাংলাদেশ এখন ওয়ার্ল্ড এর বেস্ট প্লেস, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে বিজনেসের বিজনেস চালু করা ম্যানেজ করা এগুলো খুব কঠিন ব্যাপার, মানে এনভায়রনমেন্ট অফ ডুইং বিজনেস হচ্ছে বাংলাদেশে ওয়ার্স্ট, কিন্তু বাংলাদেশে বড় লোক হওয়ার জন্য যদি ব্যবসা করতে চায় বাংলাদেশ হচ্ছে বেস্ট। তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছো?
হ্যাঁ বলেন, একটা এক্সপ্লেইন করলে আমার হয় বুঝতে পারবো, আমার আমি টিউবলাইট বলেন।
বিষয়টা হলো এরকম যে আপনার মানে বিজনেস ডিফিকাল্টিটা বেশি, বিভিন্ন স্তরে প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ বেশি, মানে বিভিন্ন ইয়াটা বেশি, বাট মার্কেট সাইজটা অনেক বড়।
আমি কনজিউমার কনজিউমার নিয়ে কোনো ইয়ে নেই,
কনজিউমার বড়
লোক আছে আর কি। হ্যাঁ, ওকে,
এটাই বলতে আসলাম যে দেখো প্রত্যেকটা দেশে, যে দেখো আমেরিকাতে যারা বড় লোক হওয়ার হয়েছিল, যখন দেখো ইকোনমি একটা মেজর চেঞ্জ আসে তখন লোকজন মানে বিজনেস করে বড় লোক হয়। যেরকম ধরো আমেরিকাতে যেরকম এক সময় লোকজন বড় লোক হয়েছিল, মানে বিলিয়নিয়ার মানে অনেক বড় লোক হয়েছিল, কি রেল রোড বানায় তাই না, যে সারা দেশে রেল রোড বানাচ্ছিল, রেল রোড টাইকুন ছিল, যে বোধহয় গেমও আছে। তারপর হলো এরপরে নেক্সট লেভেলে আসলো যখন রেল রোড বানানো হয়েছে, রাস্তাঘাট হলো, এরপর কারো বড় লোক হলো, যে রিয়েল এস্টেট যারা বানাইছে, যারা শহর গুলাকে বানাইছে, যে ট্রাম্পের দাদারা ধরো। এরপর কি হলো, এরপর আসলো যে টার্সিয়ারি লেভেলে, যে সার্ভিস ইন্ডাস্ট্রি গুলোতে, যে সার্ভিস ইন্ডাস্ট্রি গুলোতে তারা ধরো যে যেরকম সার্ভিস দিচ্ছে, ম্যানুফ্যাকচারিং করতেছে, তারা তারা বড় হলো। তারপর ধরো ফাইনালি গিয়ে এই সফটওয়্যার, আইফোন টাইফোন এগুলোর দিকে, এখন এইসব দিকে, এখন আইটি দিকে কিছু লোকজন বড় লোক হচ্ছে। ধরো আমেরিকাতে তুমি এখন রিয়েল এস্টেট করতে গেলে, আনলেস তোমার কাছে যদি অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের ফাইন্যান্স না থাকে, রিয়েল এস্টেট করে তুমি আর বড় লোক হতে পারবে না। হ্যাঁ, ধরো মার্কেটের উঠানামার কারণে কিছু হয়তো এক্সিস্টিং প্লেয়ার হলে কিছু টাকা বাড়াতে পারবে, কিন্তু ধরো নতুন করে শুরু করতে পারবে না। এরকম দেখো ঢাকাতেও, ঢাকাতেও তুমি এখন ধরো রিয়েল এস্টেট করে তোমার বড় লোক হওয়ার চান্স পাও। এরকম ধরো তুমি এখন গার্মেন্টস, গার্মেন্টস তুমি এখন ঢুকে গার্মেন্টস এর টাকা বানাতে মানে চলতে পারবা, হয়তো কিছু টাকা, কিছু টাকা হয়তো দু একটা সুযোগ পেলে, দু একটা কন্টেনারে তুমি এই ধরো কোনো কারণে, স্পেশাল কারণে কিছু লাভ করে ফেলতে পারবা। কিন্তু ধরো মার্কেটে মোটামুটি প্রাইস তো সবাই জানে, কোন জিনিস বানাতে কত টাকা খরচ হয়, কোনটা ইম্পোর্ট করতে কি লাগে, সবাই তো জানে, বায়ার জানে, সেলার জানে, ম্যানুফ্যাকচারার জানে, সবাই জানে,
এস্টাবলিশ এবং স্যাচুরেটেড দুটাই আর কি।
এই মানে এখনো এখানে প্রফিটটা চলে গেছে, তোমার অপারেশন কস্ট, অপারেটিং কস্ট যত কমাতে পারবা ওইখান থেকে তুমি চিপায় চাপায় যদি সেভ করতে পারো, সেগুলো তোমার লাভ, লাভগুলো ওইদিকে চলে গেছে। কিন্তু বাংলাদেশ যেহেতু এখনো ডেভেলপ হয়নি, মানে বাংলাদেশে দেখো এই মানে আমাদের 15-16 কোটি, মানে 16 কোটির মতো মানুষ, কিন্তু সেই হিসাবে কোনো রাস্তাঘাট বানানো হয় নাই, হাসপাতাল বানানো হয় নাই, এডুকেশনাল ইনস্টিটিউশন নাই। দেখো বাংলাদেশ গভর্নমেন্ট যদি পারমিশন দিত যে আমি খালি বাংলাদেশে কত লক্ষ জানি এই লাইসেন্স বিহীন ড্রাইভার আছে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি পারমিশন দিত ঠিক আছে, ড্রাইভারদেরকে খালি ট্রেনিং দেওয়ার জন্য ইনস্টিটিউশন খুলো, যে এইসব ইনস্টিটিউশনের লাইসেন্স গুলো অথবা এদের সার্টিফিকেট গুলো ড্রাইভিং লাইসেন্স হিসেবে ট্রিট করা যাবে, তাহলেও দেখবে যে খালি ড্রাইভিং লাইসেন্স ইনস্টিটিউট করা অনেক লোক অনেক টাকা কামানোর ব্যাপার আছে, তাই না? এখন প্রত্যেকটা, এখন বাংলাদেশে যদি রাস্তাঘাট ঠিক করে দিত, যদি সোশ্যাল মানে ইলেকট্রিসিটি তো গভর্নমেন্ট বাংলাদেশে তো লক্ষ লক্ষ লোক বিদেশে গিয়ে কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা খরচ করছে ট্রিটমেন্টের জন্য, এটা করা লাগতো, এটা দেশের ভিতরে করতো, তখন মনে করো যে মেডিকেল যারা এসব করে ফেলবে তারা বড় লোক হইতো। এখন মনে করো দেখো প্রত্যেকটা সেক্টরে, আমাদের যে কোনো সেক্টরে দেখো আমাদেরকে আইদার বিদেশে চলে যেতে হচ্ছে সার্ভিস নেওয়ার জন্য, দেখো মানে ভালো এডুকেশনের জন্য আমাদের দেশের ছেলেদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, দেশের ভিতরে ভালো এডুকেশন নাই। অথচ যদি তো এমন না যে বাংলাদেশের লোকের টাকা নেই, বাংলাদেশের রিসোর্স নাই, তা কিন্তু না। এখন ধরো বাংলাদেশে যদি, বাংলাদেশের তো এখনো ধরো এই ধরো মান করো যদি 16 কোটি লোকের মধ্যে যদি 4 কোটি লোক যদি পড়াশোনা, 4 কোটি লোক যদি মানে মাসে যদি 500 টাকা করে খরচ হয় তাহলে কত, 500,000 কোটি টাকা, তাই না? মানে বিশাল ব্যাপার একটা। এখন দেখো মানে এই বড় বড় সেক্টর গুলা কিন্তু রয়ে গেছে, মানে আনট্যাপ সেক্টর। দেখো মান করো ধরো যে কেউ যদি ভালো একটা কোচিং সেন্টার খুলে সে বড় লোক হয়ে যাবে, তার কোচিং সেন্টার যদি নাম হয়, কারণ হচ্ছে অলরেডি, যারা কোচিং সেন্টার করছে তারা তো বড় লোক হয়েছে, তাই না? যারা টাকা কামাচ্ছে, মানে লোকালি ধরো যেসব মানে মার্কেট গুলা, মার্কেট ক্রিয়েট হয়ে গেছে আমাদের দেশটা এখন, হয়েছে মানে কি একটা কাদামাটি দলার মতন হয়ে আছে। এখান থেকে এখন যারা যারা জিনিসটাকে দাঁড় করবে, যারা রিস্ক নিয়ে নামবে, তারা তারা ধনী হবে। যেমন আমাদের আব্বাদের জেনারেশন চিন্তা করো, আমাদের আব্বাদের জেনারেশন, যেমন আমার আব্বা, আমার আব্বার এক্সাম্পল দিই অথবা আমার অনেক রিলেটিভ এক্সাম্পল দিই, যেমন ধরো এই যে এই কি জানি বলে, যেমন আমার আব্বার কথা বলি, আমার আব্বা স্কুলের টিচার ছিল, বিএড কলেজ ছিল, তো আব্বা আমার আবার মাঝে মধ্যে ঢুকলো যে সে বিজনেস করবে, কি করবে, গার্মেন্টস করবে, তো গার্মেন্টস করলো, ওই 20-30 জনকে হায়ার করলো, তারা অর্ডারের জন্য দৌড়াদৌড়ি করলো, একটা ছোট একটা অর্ডার পাইলো, এসব করলো, তারপরে এই আস্তে আস্তে বড় বাড়লো, 20 জন জায়গায় 200 জন হলো, 200 জন জায়গায় 2000 জন হলো, এগুলো আস্তে আস্তে বাড়ছে, তাই না? যে যারা ইনিশিয়েটিভ নিছে, একসময় কি হয়েছে বাংলাদেশের মানুষ তখন মহিলারা পাচার হয়ে যেত, যখন গার্মেন্টস 80 দশকে যখন না খায় থাকতো, যে রাস্তার মধ্যে লোকজন মানে এত দরিদ্র, মানে মানে বুঝছো তো, মানে যুদ্ধ শেষ হওয়ার পর মানে পরবর্তী যে সিচুয়েশনটা, লোকজনের কোনো মানে অপরচুনিটি নাই, লোকজন মানে এদিকে আবার চাষাবাদ করে নিজেদেরকে সাস্টেন করতে পারতেছে না, মানুষ বেড়ে গেছে কিন্তু সেই পরিমাণ জমি বাড়ে নাই, মানে তখন জমি ছিল কিন্তু প্রোডাক্টিভিটি নাই, খাবার নাই, কি হয়েছে এদেরকে, এটা এটা একটা আনট্যাপড রিসোর্স ছিল যে মানুষ, তো 80 দশকে যারা বিজনেসে নামছে, যারা গার্মেন্টস নামছে, তারা এখন সবাই বড় বড়, তারা সবার এখন শত হাজার হাজার কোটি টাকার মানে তাদের বিজনেস গুলোর ভ্যালু। যেরকম দেখো এর পরবর্তীতে যারা ধরো ইম্পোর্টে আসছে, যে দেশের মধ্যে কোনো কিছু নাই, কোনো ম্যানুফ্যাকচারিং নেই, ইলেকট্রনিক্স, চাল, ডাল, লবণ, মশলা, মানে কোনো কিছু, ফিলিপসের কথা চিন্তা করো, যে টিউবলাইট, লাইট, 20 ওয়াটের বাল্ব লাইট ইম্পোর্ট করে, তারা এখন হাজার মানে বিলিয়ন, তারা তো শুধু থেকে বিলিয়ন ডলার ইনভেস্ট, তাই না, ফিলিপস বাংলাদেশে। তারপরে ওই যে ট্রান্সকম যেটা আর কি, তারপর ধরো এর পরবর্তীতে দেখো যে দেশের মধ্যে ওষুধ, আমরা একটা কি একটা মানে বিজনেস অপরচুনিটি কি আমাদের দেশের এই মানে কেউ যদি ওষুধ বানাতে চায় বিদেশে যে প্যাটেন্ট যে কষ্ট সেটা দিতে হচ্ছে না, তো কি হলো অনেক মেডিকেলের যারা মেডিকেল যারা সাহস নিয়ে, ধরো ওরিয়ন, ওরিয়নের সামনদেরকে আমি চিনি, তো ওর 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 কাজিন একবার আমাকে বলতেছিল যে ওরা একসময় ধরো 80 দশকে মানে 85-86 দিকে বোধ হয় তারা ওই যে ছোট ঘর ভাড়া নিয়ে ছোটখাটো মেশিন দিয়ে নিজেরা বটলিং করতো ওষুধ, বিভিন্ন রকম ওষুধ ইম্পোর্ট করে এনে তারা বটলিং করতো, সেখান থেকে এখন ওরিয়ন ইন্ডাস্ট্রি অনেক কিছু হয়ে গেছে। তো যেটা আমার অপরচুনিটি হচ্ছে যে লোকাল মার্কেট অনেক বড়, এবং আমাদের দেশে এখনো অনেকগুলো রিসোর্স আছে যেগুলো এখনো ট্যাপিং ট্যাপ হয় নাই। এবং আমাদের দেশে সত্যি কথা সবচেয়ে বড় রিসোর্স যেটা সেটা হচ্ছে আমাদের ল্যান্ড। যেটা যেমন দেখো ডেনিম, ডেনিমের কথা চিন্তা করো, ইন্ডিয়াতে সেদিন আমার একজন ইন্ডিয়ান সাথে কথা ছিল, সে বলছিল যে এক এক মিটার ডেনিম ডাই করতে 12 লিটার খরচ হয়। এখন ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগ অঞ্চলে মানে টেক্সটাইল বেল্ট যেটা মানে মুম্বাই ওষুধ দিকে মহারাষ্ট্রতে ওইসব দেশে কিন্তু আমাদের দেশ মতন মানে একটা পানি মাটির নিচে একটা পাম্প ঢুকে দিলে পানি বের হয়ে যাবে এরকম না, কিন্তু ওদের কিন্তু পানি কিনতে হয়, আয়দের নদী থেকে পানি নিয়ে আসতে অথবা মানে এই ওয়াসা থেকে কিনতে হয়, কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হয়। বলছে যে তোমাদের এখানে যে ডেনিম যে না বাড়ার কোনো কারণে, কারণ আমাদের দেশে পুরো দেশটাই পানির উপরে, আমরা 12 লিটার পানি যদি কিনলে যদি প্রসেস করতে হয় আমাদের দেশে ডেনিম কোনো সময় এই বাড়াগুলো হতো না, না হয়ে যাবে, কারণ আমাদের এখানে পানি 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 ফ্রি ইউজ করতেছে, নদী থেকে ইউজ করছে, মাটির তলা থেকে ইউজ করছে, বৃষ্টি পড়তেছে, বহু জায়গাতে পানি আছে। এরকম দেখো এই আমাদের ল্যান্ড যেটা, দেখো যে কোনো জায়গাতে যাও কেউ যদি আমাদের দেখেন যদি ধরো মনে করো এগ্রি বিজনেস যদি ঢুকে, ধরো মনে করো এখন যেরকম সারা গ্লোবালি অর্গানিক অর্গানিক্যালি ম্যানুফ্যাকচার্ড এই ভেজিটেবলস এর ডিমান্ড বাড়তেছে, আমাদের দেশে এটা কোনো ব্যাপারই না। আমাদের দেশে তুমি গাজীপুরে মানে এই গাজীপুরে তুমি যদি মাটি কিনে জাস্ট মাটির মধ্যে যদি এসব ফালাই দাও, মানে বীজ ফালাই দিলে নিজের থেকে গাছে যায়, মানে পরিচর্যা লাগে না, মানে আমাদের দেশে মাটিটাই তো এরকম। এখন মনে করো ধরো যারা এইসব যেই যারা রিসোর্স ডিমান্ড এই জিনিসটা যারা অ্যানালাইজ করবে এবং যারা বুঝবে যে কোন কোন জিনিসের ডিমান্ড বাড়বে গ্লোবালি আছে, এবং মার্কেটিং করার জন্য লোকজন কি চাই, ম্যানুফ্যাকচারিং স্কিলস গুলো যদি অর্জন করতে পারে কেউ, তাহলে ডেফিনেটলি এখানে বাংলাদেশে বাংলাদেশে বিজনেস করে অনেক লোকজন বড় করে। 16 কোটি দেখো ওয়ালটনের কথা চিন্তা করো, ওয়ালটন ওয়ালটন কত বড় এখন তাই না? ওয়ালটনের যে বসুন্ধরার যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে মানে ওটাতে নাকি কত 20-30 হাজার লোকজন কাজ করে। দেখো মানে আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের দেশ পুরাটা পুরাটা একটা ফ্ল্যাট ল্যান্ড। যেরকম দেখো যেরকম মিশরের কথা বলছিলাম, তখন আমার মিশরের
একটা
কারণ কি জানো, ওদের ওদের দেশটা তো আসলে মরুভূমি, ওদের দেশে মানে সিটি গুলো গ্রো করছে নীল নদের দুই পাশ দিয়ে, বুঝছো না? এখন দেখো এই পাশে শহর ওই পাশে শহর, তো নীল নদের উপরে অলরেডি 64টা ব্রিজ আছে ওদের দেশে, মনে কথা নদীর একটা শহর বানালো, মরুভূমির মধ্যে গিয়ে তো শহর বানাতে হবে না, নদীর পারে বানাতে হবে। তো দেখা যাচ্ছে লম্বা লম্বা শহর গুলো হচ্ছে তুমি নীল নদের মিশনের ম্যাপ গুলো দেখো, সব আইদার নদীর পারে অথবা সমুদ্রের পারে এই শহর গুলা। এবং দেখো ইচ্ছা করলে তারা রাস্তাঘাট বানায়, তারা ল্যান্ড গুলো ইউজ করে ফেলতে পারছে না। যেমন পাকিস্তানে দেখো অথবা মনে করো ভারতে দেখো, মনে করো ভারতে যদি ভারতে যদি কেউ যদি কোনো একটা প্রোডাক্ট যদি বানায়, মনে করো তুমি ধরো তুমি কলকাতায় বসে সাবান মেলায় সেটা যদি তুমি আসামে বিক্রি করতে চাও, তোমার 20-30 হাজার টাকা খরচ দিয়ে তোমাকে এটা ট্রাক ভাড়া খরচ করে তোমাকে আসামে পাঠাতে হবে, কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ফয়সালাবাদে, তো এই ফয়সালাবাদ থেকে করাচি পোর্টে পাঠানো খরচ 15,000 রুপির উপরে, যেখানে আমাদের এই চিটাংপুর থেকে এই চিটাংপুর যারা চিটাং যেসব ফ্যাক্টরি মিশরাতে যেসব ফ্যাক্টরি এখানে পোর্টে পাঠানোর কোনো খরচই নেই। দেখো এক কন্টেনারে এমনিতে তোমার $500 ডিফারেন্স যাচ্ছে, অন্যান্য খরচ বাদ দাও, যে আমাদের দেশে অনেক মানে সত্যি থেকে এই কস্ট অফ এই হ্যাসেল অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, কারণ আমাদের দেশের লোকজন নাম আমাদের সত্যি আমরা তো মানে আমাদের কয়েকজনের সাথে তো আমরা তো চাষা বসে ছিলাম তাই না? এটা তো ফ্যাক্ট, এটা তো ডিনাই করার কিছু নাই। আমাদের দাদা দাদা এরা কি ছিল, সবাই চাষা আইদার মাছ ধরতো না তো হাল চাষ করতো, এটাই তো করতো একটা বেশি দিন বেশি দিন আগের তো কথা না। এখন মনে করো আর প্লাস আমাদের এই দেশে তো শিক্ষা তো নতুন, আমরা তো ধরো মানে ধরো আমাদের বেশিরভাগ আমরা হয়তো সেকেন্ড জেনারেশন শিক্ষিত, কেউ হয়তো থার্ড জেনারেশন, কেউ হয়তো ফোর্থ জেনারেশন, এর বেশি তো না। এখন এই সমস্যা দেখলে এগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। যেমন এক সময় আমাদের TNT একটা ফোন নিতে গেলে তোমাকে বছরের পর বছর ওয়েট করতে হবে একটা ফোন নেওয়ার জন্য, টেলিফোন কানেকশন হওয়ার জন্য। এখন তো এই জিনিসটা নেই, এগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে। তো যেহেতু আমরা আস্তে আস্তে একটা এগ্রিকালচার সোসাইটি থেকে একটা মানে মডার্ন সোসাইটিতে কনভার্ট করছি, তো এই জিনিসটা তোমাকে ফেস করতে হবে। এখন তোমাকে বুকে সাহস নিয়ে এই মারামারি কাটাকাটি এইভাবে করে যুদ্ধ করে তোমাকে যে টিকবে সে ভালো করবে। দেখো চায়নাতে জাপানে দেখো 1900 যেকোনো দেশ যখন মনে করো ধরো ডেভেলপ হয় মানে করো একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন কনভার্টেড হয় তখন তোমাকে এই ফেজটা তোমাকে যেতেই হবে। এখন তোমাকে কিন্তু আমাদের এখানে তুমি এখন জাপানে নতুন করে বিজনেস করে তুমি যদি নতুন করে বিজনেসম্যান হতে চাও তুমি টাকা কমাতে পারো, কারণ ওখানে ক্যাপিটালিস্ট রেডি হয়ে গেছে। মনে করো ধরো কোনো বিজনেস যদি টাকা থাকে ক্যাপিটালিস্ট রেডি, কারণ ওখানে ক্যাপিটাল ম্যানেজমেন্ট দাঁড়ায় গেছে, সিস্টেম দাঁড়ায় গেছে, যে কেউ যদি আবিষ্কার করতে পারে ওইখানে চায়ের কাপ বিক্রি করে $1 billion করার সময় নতুন একটা লোককে করতে পারবে না, কারণ অলরেডি ওইখানকার এস্টাবলিশড বিজনেসম্যানরা খুঁজতেছে, স্কোপ খুঁজতেছে, তারা মার্কেট অ্যানালাইজ করছে, তাদের রিসার্চ টিম আছে যে কোনটা ডিমান্ড বাড়ছে কোনটা ডিমান্ড কমছে, তারা কোথাও একটু স্কোপ থাকলে সাথে সাথে ওই বিজনেসে ঢুকে যাবে। একজন নতুন আউটসাইডার ওইখানে আর বিজনেসে ঢুকতে পারবে না, চা ভালো চাকরি করতে পারবে, অনেক কিছু করতে পারবে, ছোটখাটো মুদি দোকান দিতে পারবে, কিন্তু গাড়ির শোরুম দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করে অথবা বড় ধরনের ট্রেডিং করে মানে কিছু একটা হয়ে যাবে সেটা, সেই স্কোপ শেষ যেসব দেশে বড় লোক হয়ে গেছে, এমনকি ইন্ডিয়া তো মোটামুটি শেষ, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো জিনিসটা হয় না, মানে ক্যাপিটালিস্টিক ফ্যামিলি যেগুলো সেগুলো এখন ওভাবে ডেভেলপ করে নাই, এটা হয়ে যাবে, এটা ধরো আমাদের জেনারেশন অথবা আমাদের ছেলেদের জেনারেশনে এই জিনিসটা হয়ে যাবে।
আচ্ছা, এখন হওয়ার আসলে হয়ে যাবে কিনা আমি সেটার প্রশ্নে যদি আসি, যে আপনার মনে করেন ইন্ডিয়া বা চায়নার এক্সাম্পল গুলো আসছে বা তাইওয়ান, এরা কাইন্ড অফ একটা সেন্সে রিভাইভড নেশন, বা তারা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট একটা সার্টেন একটা আইডিওলজি বা একটা তারা পজিটিভ একটা জিনিস একটা প্ল্যান তারা হোল্ড করে, তাদের একটা ভিশন আছে, বাংলাদেশের আছে 2030 একটা ভিশন মনে আছে এনিওয়ে। তো আসলে এখানে আপনার আমি যদি বলতে চাচ্ছি যে স্কোপ ওয়াইজ চিন্তা করলে বাংলাদেশে কনজিউমার লেভেলে বা অনেক ভালো স্কোপ আছে, আমি বুঝলাম এখানে ল্যান্ড ফার্টাইল, কমিউনিকেশন, ট্রান্সপোর্টের জন্য ইজিয়ার ইন কম্পেয়ার টু পাকিস্তান বা ইন্ডিয়া, ঠিক আছে, বাট অ্যামিডস্ট দ্য এই যে করাপশন যেটা আমাদের এখন, যে ব্যাংক থেকে মনে করেন যে টাকা নাই হয়ে যাচ্ছে, সে কিংবা আপনার বাংলাদেশের মতো জায়গায় যেটা উঠে দাঁড়ানোর আগে এখানে টপ লেভেলে ইন্ডিয়া প্রচুর লোক বসে আছে এবং তারা অ্যাকচুয়ালি খুব তারাই মেইন রোল প্লে করতেছে, বিজনেস গুলো আস্তে আস্তে বাংলাদেশে যেটা ধরতে পারার কথা সেটা ইন্ডিয়া দিকে চলে আসে বাট পাকিস্তান দিকে চলে আসে। আই থিংক মাহবুব ভাই তো বলতে পারবেন, আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনটা নিয়ে হয়তো আপনি জানবেন যে এখানে মেইনলি সম্ভবত মার্কেটটা সাব কন্টিনেন্ট, যেটা ইউরোপ থেকে কাজগুলো আসে, রাইট? এবং ইন্ডিয়া এখানে যেভাবে আগাইছে বাংলাদেশ সেভাবে পিছাইছে, হয়তো আমি যদি ভুল না জেনে থাকি, আমার অত ইয়ে নাই। তো একটা গভর্নমেন্টের যদি কেয়ার না থাকে, মনে করেন আমি আপনাকে ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে আইটি বা এই জিনিসটাতে যে পরিমাণ টেক কেয়ার করে গভর্নমেন্ট, ইন্টারনেটের দামটা কম, আইটি প্রচুর ট্রেনিং সার্ভিস আছে, সামথিং লাইক দিস, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে আইটিতে তারা হচ্ছে আই থিঙ্ক সবাই নিজে নিজে শিখে বা বড় ভাই থেকে শিখে হবে করে, তাই না? ওরকম কিন্তু ইনস্টিটিউশনাল ইয়েটা নাই, যে ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন এটাতে আপনি আসলে এরপরেও আপনি কেন পজিটিভ মনে করেন, নাকি আসলে জাস্ট স্কোপ আছে বাট আমাদের আরো আগে যাওয়ার আসলে স্কোপ আছে কিনা আপনি মনে করেন কিনা? আমাদের কনজিউমার আছে সব ফাইন, কিন্তু গভর্নমেন্টের পলিসির কারণে এটা কি সম্ভব কিনা আসলে?
পলিসিগত সমস্যা তো আছে, এটা নিয়ে এটা তো ডিনাই করার কিছু নাই, কিন্তু যেটা হচ্ছে যে দেখো ইন্ডিয়াতে ইন্ডিয়া আমাদের আমাদের থেকে ধরো মানে মানে তুমি যদি প্রফেশনাল জেনারেশন জেনারেশন হিসেবে চিন্তা করো, ওরা আমাদের থেকে দুইটা জেনারেশন আগে আছে, মানে ওদের দেখো তুমি মানে সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার আগে সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করার আগে ম্যানুফ্যাকচারিংটা ডেভেলপ করতে হয়। যেরকম দেখো মনে করো এই যেরকম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে মোটামুটি এখন যত রকম ম্যানুফ্যাকচার আছে মিডল ধরো একটু মডারেট সাইজের উপর থেকে তারা ইয়ার পিস করে, বাংলাদেশে এখনো ম্যানুফ্যাকচার গুলো ওই লেভেলে স্ট্রং হয় না। তো এখন যদি বাংলাদেশে ধরো হাজার হাজার ফ্যাক্টরি তারা সবাই ইয়ার পি ইউজ করতে চায়, তাহলে লোকাল লোকাল ইয়ারপি যারা বানায় তারা তাদের একটা মার্কেট পাবে। যেরকম ইন্ডিয়ানরা যেটা পাচ্ছে, ইন্ডিয়া থেকে একটা ইয়ারপি বানালে তার ওইখানে লোকালি কেনার অনেক লোক আমাদের ছেলেমেয়েরা অথবা তার ছেলেমেয়েরা হয়তো ইন্ডিয়ার দিকে বিট করবে, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখন মানে বাংলাদেশকে যদি ভালো করতে চায়, আমি যেটা বলবো যে সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে নজর না দিয়ে ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচার এইসব দিকে নজর দেওয়া উচিত। কারণ এখন হচ্ছে যে দেখো তুমি যে ফিল্ডে ভালো করতে চাও, হ্যাঁ বাংলাদেশে তুমি যদি ওষুধ বানানোর মনে করো, ধরো তুমি তুমি বাংলাদেশে যদি মানে ধরো কেউ যদি মনে করো ওষুধ বানানোর ল্যাবরেটরি বসানোর চিন্তা করে, মানে ওষুধ রিসার্চ করার জন্য ধরো সে কিন্তু একটা বোকার মতন কাজ করতেছে। কেন? কারণ ধরো ল্যাবরেটরি বানাবা, কিন্তু ল্যাবরেটরি রিসার্চ করার জন্য তোমার যে ধরনের এই ডক্টরেট করা যে ধরনের সায়েন্টিস্ট দরকার সেটা বাংলাদেশে ইউনিভার্সিটি প্রডিউস করছে না, সেটার জন্য তোমাকে আইদার ক্যালিফোর্নিয়া যেতে হবে অথবা আমেরিকা এসব দেশে যেসব দেশে রিসার্চ সেখানে যেতে হবে, যেখানে তুমি এটাকে যেখানে তোমার বুঝতে পারবে যে তুমি কোন রিসার্চটাকে ইউটিলাইজ করবা। তুমি আমেরিকাতে লক্ষ লক্ষ ইউনিভার্সিটি আছে, হাজার হাজার এই ডক্টরেট বের হচ্ছে, তুমি ওইখানে বসে রিসার্চ ল্যাবটা এসব বাইর করতে পারো, নতুন ধরনের ইনোভেটিভ প্রোডাক্ট যেত। এখন বাংলাদেশে বসে তুমি যদি তোমার আশা ভরসা থাকতে পারে, বাংলাদেশে তুমি যদি ওই ধরনের কাজ করতে তুমি লস খাবে, এটা নিয়ে এটা নিয়ে মানে সত্যি যদি নামে সে বোকার মতো নামবে। বাংলাদেশে বাংলাদেশে বসে যদি তুমি ব্যবসা করতে চাও, তোমাকে দেখতে হবে বাংলাদেশের গ্রোথ সেক্টর কোনগুলো। যেরকম দেখো বাংলাদেশের গ্রোথ সেক্টর কোনটা, যেরকম দেখো মনে করো 90 দশকে ঢাকাতে রিয়েল এস্টেট ছিল একটা গ্রোয়িং সেক্টর। 90 দশকে যারা ঢাকাতে রিয়েল এস্টেট বানানো শুরু করেছে তারা বড় লোক হয়েছে, তারা ভালো করছে, কারণ তারা জিনিসটা বুঝছে ব্যাপারটা। দেখো এখন মনে করো এখন কোথায় আসবে নেক্সট ফেজে রিয়েল এস্টেট গুলো যাবে ঢাকার আশেপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, কি হবে এই যে এই রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করা শুরু করবে, যেহেতু লোকজন থাকার জায়গা পাচ্ছে না। তো কি হবে এখন ধরো মনে করো দেখবে যে গ্রামে গঞ্জে মফস্বল শহরে যারা গ্রুপ গ্রুপ করে করে যারা ওই ল্যান্ড ডেভেলপ করবে তারা দেখবে বড় লোক আছে। বসুন্ধরা মধ্যে অনেক বড় লোক বাইরে হবে, এখন মনে করো বসুন্ধরা একটা আছে, এরকম ধরো অনেকজন করবে। তারপরে নেক্সট ফেজে কি হবে, এরপর ধরো মনে করো যখন রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ব্যাপারগুলো হবে, তারপর ধরো একসময় ধরো নেক্সট ফেজে বাংলাদেশে যদি মনে করে দেখেন যারা ইম্পোর্ট করছে, যারা একসময় যারা ইম্পোর্ট করছে তারা পরবর্তীতে ম্যানুফ্যাকচার হয়েছে, তখন ধরো এই ম্যানুফ্যাকচারিং এর জন্য তোমার যেসব জিনিসপত্র আছে, তারপর ধরো আমাদের মেটাল ইন্ডাস্ট্রি গুলো ডেভেলপ করবে, তোমাকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে একটা জাতির গ্রোয়িং পাথের জন্য তোমার যখন যে এটা রিকোয়ারমেন্ট জাতির, তখন তোমাকে সেটা দিতে হবে, সেটাতে যদি তুমি ঢুকতে পারো এই তখন তখন তুমি সেটাতে ভালো করতে পারবা। এখন মনে করো কিন্তু যেটাতে এখন তুমি জাপানের ইন্ডাস্ট্রির সাথে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সাথে আমাদেরকে কম্পেয়ার করলে আসলে সেটা বোকামি। তুমি আমার পয়েন্টটা কি বুঝতে পারছো?
এখানে একটা জিনিস মনে হয় খুবই ভাইটাল, যেমন জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইন্ডিয়া যেগুলি বলেন, এদের কিন্তু একটা বিষয় ছিল যে দে হ্যাড গুড লিডারশিপস। বাংলাদেশ মানে এই জিনিসগুলো প্যাম্পার করার জন্য তো অবশ্যই একটা মানে কান্ট্রি ওয়াইড একটা স্ট্রাকচার মানে অবকাঠামো দরকার, বা এটলিস্ট যেগুলি ফ্যাসিলিটেট করে। হ্যাঁ, কেউ গেলে হতাশ হয়ে ফিরে আসে না, মানে আরো ই দেখে আর কি, যে ইজিলি বিজনেস করতে হবে। বাংলাদেশে কিন্তু ওই এরকম লিডারশিপ বা অবকাঠামো কিন্তু ওভাবে ই না, ফ্রেন্ডলি না, যে কারণে বিজনেস গুলো করা যায় না। কারণ একটা ধরেন একটা স্টার্ট আপ কেউ খুলবে, ওর কাছে ধরেন সে ফর এক্সাম্পল 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকাতে কি স্টার্ট আপ করবে, কার কাছে যাবে, ইনকর্পোরেশনে কি, এইগুলি কিন্তু দেয়ার আর লটস অফ বাবলস যদি আপনি মানে ঠিক মতো ই করতে চান। এই নাম কি জুবাইয়ের ওরা সিওয়াক দিছে, এগুলি ওয়ান অফ দ্য ফিউ সাকসেসফুল স্টার্ট আপস। কিন্তু আপনি যদি ই দেখেন মানে আপনার আশেপাশে মানুষ খোঁজ নেন কত মানুষ ধরলো আর ই করলো, সঠিক দিক নির্দেশনা এবং অবকাঠামোর অভাবে। আমার কাছে মনে হয় লিডারশিপ এবং এই যে লিডারশিপের কন্ট্রিবিউশন, এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট যেটা উই আর মিসিং হেভিলি।
এখানে আমি আরেকটা এক্সাম্পল আনি, সেটা হচ্ছে মনে করেন আমরা এটা এক্সপেক্ট ডেফিনেটলি করা উচিত না যে চায়নার সাথে আমরা পেরে উঠবো না, ডেফিনেটলি সেটা এক্সপেক্ট করি না, কিন্তু আপনি দেখেন অনেকগুলো দেশ কিন্তু অ্যাকচুয়ালি এই যে ক্যাপিটালিজমের যে একটা কম্পিটিশন বা গ্লোবালাইজেশনের এই টাইমটাতে এসে কিন্তু ধরা খেয়ে এমন ভাবে ধরা খাচ্ছে যে উঠার কোনো চান্স আসলে ফিউচার নাই। আমি বুঝলাম যে প্রত্যেকটা দেশ আসলে এটা রিয়েলিটি, সবাই সমানভাবে উঠবে না, কিছু দেশ থাকবে গরিব, কিছু দেশ থাকবে হয়তো একটু ধনী, ফাইন, কিছু মান একটা সোসাইটির মধ্যে সবাই কিন্তু ধনী গরিব মিলেমিশে থাকে, ফাইন। বাট আমরা অ্যাকচুয়ালি জাস্ট ফরগেট অ্যাবাউট ইসলাম, হিউম্যানিস্টিক পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি যে আসলে আমরা কি এক্সপেক্ট করি যে একটা ব্যালেন্স থাকবে সবকিছু, না খেয়ে মানুষ মরবে না, রাইট? এখন মনে করেন যে ভেনেজুয়েলা একটা ছবি খুব ভাইরাল হয়েছে ফেসবুকে, একটা মুরগি কিনতে কত টাকা লাগে, ওদের বিশাল বান্ডিল। হ্যাঁ, জিম্বাবুয়েতে এটা কিন্তু একটা স্যান্ডউইচ কিনতে 25,000 লাখ সামথিং, আমি জানি অনেক ডলার লাগতো, জিম্বাবুয়ে ডলার লাগতো, ওই যে এটা কি বলে ইনফ্লেশন, না ইনফ্লেশন বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এখন আপনার এই যে এগুলো কিন্তু বিয়ন্ড রিপেয়ার হয়ে আছে কতগুলো দেশ, বাংলাদেশ নিয়ে কনসার্নটা এই জায়গাটাতে যে বাংলাদেশ কি বিয়ন্ড রিপেয়ার হয়ে যাচ্ছে কিনা। আমি বুঝলাম যে মানুষ পিছিয়ে আছে, পিছিয়ে সময় লাগবে, বাংলাদেশে প্রফেশনালিজম কম, জেনারেলি স্পিকিং বাংলাদেশের প্রফেশনালিজম খুব কম, ঠিক আছে, কিন্তু এই যে এটাকে যে উঠে নিয়ে আসবেন এটার জন্য ওই লিডারশিপ কি আপনি কি দেখেন কিনা, লিডারশিপ আছে কিনা? কারণ একটা পর্যায়ে গেলে কিন্তু ইটস লাইক এ স্লেভ, দেশগুলো কিন্তু স্লেভ হয়ে যাচ্ছে। এখন মডার্ন স্লেভারিটা কিন্তু এরকম, একটা সময় ছিল কি কালার আর রেসের বেসে বেসিস ভিত্তি করে হচ্ছে আপনার একটা জাতিকে স্লেভ বানানো হতো, রাইট? এখন কিন্তু মনে করেন সবই আছে, একটা পতাকাও আছে, একটা এভরিথিং মানচিত্র, একটা ম্যাপও আছে, কিন্তু সে এত গরিব, সে অন্যদের উপর এত ডিপেন্ডেন্ট, লাইক ইজ লাইফ, রাইট? তো আমি একটা এক্সাম্পল একটা এক্সপ্লেন বলি, মনে করেন আপনি বিভিন্ন গ্রুপের কথা বললেন, বসুন্ধরা গ্রুপ, এরা উঠে আসছে আস্তে আস্তে, কিন্তু ক্যাপিটালিজমে কিন্তু এটা কি প্রবলেম না যে সার্টেন কয়েকটা গ্রুপই উপরে উঠে আসে এবং বাকিটা পিছনে পড়ে থাকে? আপনি মনে করেন যে স্টার্ট আপের কথা যেটা মাহবুব ভাই বললো, আপনি মনে করেন যে আমেরিকার সিলিকন ভ্যালি বা লন্ডনের শোরিজ এইসব জায়গাগুলো হচ্ছে আপনার ইয়ের জন্য বিখ্যাত, স্টার্ট আপের জন্য বিখ্যাত, এখানে গিয়ে মনে করেন যে একটা মানুষ সেফলি অ্যান্ড সিকিউরলি যে একটা স্টার্ট আপ শুরু করতে পারে এবং তার ক্যাপিটাল লস হলো সে ম্যানেজ করতে সামথিং, এখানে বিষয়টা এতটা ইয়ে না। বাংলাদেশে শুরু করাটাই সাধারণ মানুষের সেন্টিমেন্ট থেকে আমি বলতেছি, আমি জানি না আপনি বিজনেস করবেন সেটা আর্টটা এক্সপেক্ট থেকে বলতে পারবেন, যে টাকা থাকলে করতে পারতেছে না, কি করবে জানে না, এবং করলো যেটা হচ্ছে আসলে ধরা খেয়ে যাচ্ছে। তো এই জন্য বলতেছি এটা আসলে মানে কোনো প্রোগ্রেস যদি না থাকে তাহলে আমি আসলে কিসের বেশি আশা করবো, যে ওকে ফাইন আমি সেকেন্ড জেনারেশন ওরা ফোর্থ জেনারেশন বলে আমি একসময় পারবো, আসলে কি আমি একসময় উঠতে পারবো?
আচ্ছা, এখানে তোমার প্রথমে যে লিডারশিপের যেটা কথা বললাম, হ্যাঁ ডেফিনেটলি আমাদের লিডারশিপের তো সমস্যা আছে। আমাদের লিডারশিপ ঠিক থাকলে আমাদের এখানে এখন ইউনিভার্সিটি, আমি যদি আজকে সত্যি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইতাম তাহলে আমি মানে এবারে আমাদের বর্তমানে যে ফোর ইয়ার ডিগ্রি যেটা আছে সেটাকে আমি বাদ দিয়ে জার্মানিতে যেরকম এইসব টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি করে ফেলছে, আমাদের কাজের লোক দরকার আমাদের দেশটাকে মানে বানানোর জন্য। আমাদের সত্যি কথা আমাদের সুই বানানোর লোক দরকার, কাপ বানানোর লোক দরকার, মেশিনারিজ এর স্পেয়ার পার্টস বানানোর লোক দরকার, ফোনের স্ক্রিন বানানোর লোক দরকার, এই ধরনের লোকজনদেরকে এই ম্যানুফ্যাকচারিং এর ট্রেন করার জন্য এরকম হাজার হাজার, যেরকম জার্মানিতে জানো খুব কম লোকই কিন্তু হায়ার স্টাডিজে যায়, ওরা ওদের সমস্ত ইনস্টিটিউশন, এবং এই কারণে কিন্তু ওদের মানে পার ক্যাপিটা ইন্ডাস্ট্রিয়াল আউটপুট সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে। এখন বাংলাদেশের সত্যি করে এই জিনিসটা দরকার, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের প্রচুর ম্যানুফ্যাকচারিং হওয়া দরকার, প্রচুর ম্যানুফ্যাকচারিং হওয়া দরকার, কারণ না এত লোক কই যাবে, এত রিক্সাওয়ালা, এত কোটি কোটি লোকজন, এত লক্ষ লক্ষ বেকার, এরা কই যাবে, এদেরকে জব দিতে হবে। লিডারশিপের এই জিনিসটা নাই, এটা তো একটা বড় সমস্যা। এটা নিয়ে সত্যি থেকে এই এবং এটা এই লিডারশিপ এটা হতে পারলে ভালো, যদি ভালো লোক আসে তাহলে আমাদের দেশ থেকে খুব তাড়াতাড়ি মালয়েশিয়া, কেন অলরেডি আমাদের মধ্যে পার ক্যাপিটা মালয়েশিয়ার কাছাকাছি চলে গেছে, মানে জিডিপি নমিনাল জিডিপি যেটা, যেকোনো স্টেটের থেকে আমাদের জিডিপি বেশি, খালি মহারাষ্ট্র বাদে। তো যাই হোক, পয়েন্ট হচ্ছে যে আমাদের এখানে দেশের লোকজনের আমাদের দেশ লোকজন লোকজনের বুদ্ধি আছে, আমাদের রিসোর্স আছে, ল্যান্ড আছে, এবং আমাদের এখানে প্রপার লিডারশিপ আসলে আমাদের দেশ তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে, মানে ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে, এর নিয়ে কোনো কোনো ডাউটই নাই আমাদের, মানে অ্যাবসলিউটলি নো ডাউট।
এখন
আসলে আমরা যেটা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম ভাইয়া, যেটা বলতে যাচ্ছিল তানভীর ভাই, মানে বিজনেস করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা আপনার বিজনেস ফ্রেন্ডলি ইকোসিস্টেম যেটা বিল্ড আপ করা দরকার বা গভর্নমেন্ট থেকে থাকা দরকার ছিল, যেটা ইন্ডিয়াতে বা চাইনাতে যেটা হয়েছে, মানে এই জিনিসটা বাংলাদেশে আসলে খুবই মিসিং। মানে ধরেন যে একটা নির্দিষ্ট ইনফ্রাস্ট্রাকচার থাকবে বা একটা গভর্নমেন্ট থেকে কিছু পলিসি থাকবে বা বাংলাদেশ থেকে বাইরে টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে, যেমন আমরা একটা নিউজ দেখলাম খুব ভাইরাল হয়েছিল যে বাংলাদেশ থেকে মোস্ট প্রবলি 10 বিলিয়ন রেমিটেন্স গেছে ইন্ডিয়াতে। তো এই জিনিসগুলো যে যাচ্ছে, বাংলাদেশ এমনিতে খুব বেশি ডেভেলপ না, ওই জায়গায় 10 বিলিয়ন হিউজ, মানে বাংলাদেশি টাকা হিসাব করলে মনে হয় এটা 85,000 কোটি টাকা বা এরকম কিছু একটা ফিগার দাঁড়ায়। এই জিনিসগুলোর দিকে নজর দেওয়ার মতো কি আসল মানে কেউ কি মানে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে কিনা, এই জিনিসগুলো তো আসলে ভাবা
দরকার। এটা হচ্ছে বাংলাদেশের কপাল, যে দেখো ব্রিটিশরা সেই দেশ থেকে টাকা নিয়ে গেছে, পাকিস্তানিরা টাকা নিয়ে গেছে, যারা এই দেশে ক্ষমতা থাকে তারাও টাকা নিয়ে যাচ্ছে বিদেশে, মানে এই দেশ মানে ক্যাপিটাল ফ্লাইট যেটা, এটা বাংলাদেশের জন্য একটা মানে শত বছরের দুঃখ এটা, যে এই ক্যাপিটালটা দেশ থাকলে খেয়েছে, এই ক্যাপিটাল দিয়ে লোকজন রাস্তাঘাট বিল্ডিং ইন্ডাস্ট্রি এসব হয়েছে, এখন এটা হচ্ছে না, আমাদের দেশের লোকজন চাকরি পাচ্ছে না, কারণ
দেখেন এটা এটা শুধু বাংলাদেশ না, আফ্রিকা কিন্তু যথেষ্ট ধনী ছিল, রাইট? এবং এখান থেকে নিয়ে 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 এনেই কিন্তু সব অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে গেছে, ওটা আর যাই না, ওটাকে অন্য কোনোভাবে রিপেয়ার করা পসিবল কিনা, অ্যাট লিস্ট মডার্ন ইকোনমিক যে স্ট্রাকচার গ্লোবালাইজেশন এবং ক্যাপিটালিজম যেভাবে করে সব জায়গায় জেঁকে বসছে, যেমন একটু আরেকটু অ্যাড করে নিই, আপনার মনে করেন আমি যেটা আমি ইকোনমিক্স কাপড় যেরকম বুঝি, যে আসলে এখানে ক্যাপিটালিজম গ্লোবালাইজেশনটা যখন আমেরিকা বাইরে করছে এরা কিন্তু, এবং সরি গ্লোবালাইজেশনের সরি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যারা করছে তারা কিন্তু গ্লোবালাইজেশনকে হোল্ড হার্টেডলি একসেপ্ট করার আগে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে পুরো প্রপারলি। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজড হওয়ার আগে পুরোপুরি রেডি হওয়ার আগে মাঠে নামে পড়ছি গ্লোবালাইজেশনের দরজা খুলে দিয়ে, রাইট? মনে করেন আমি তাই অনেক কথা শুনছিলাম মেবি, যে তারা যেরকম ইম্পোর্ট গুড, যে ইম্পোর্ট গুডের উপরে তারা অনেক হাই ট্যাক্স রাখতো এবং এক্সপোর্টের উপর কম রাখছে, সিম্পল বিষয়টা, খুবই সিম্পল, এটা বুঝুন ইকোনমিক্স বোঝার দরকার নেই, যে তাদের নিজস্ব বিজনেস কে ফ্যাসিলিটেট করার জন্য। আমাদের এখানে তো উল্টে হচ্ছে, আমরা চাইনিজ চায়না থেকে সমানের জিনিস আনতেছি, আমরা ইন্ডাস্ট্রি দ্বারা করাবো কোথায়? এবং গ্লোবালাইজেশনে কিন্তু আমরা রেডি হওয়ার আগেই আমাদের সামনে মার্কেট খুলে গেছে, আমরা কিনতেছি কম দামে, বেচতেছি হচ্ছে বেশি দামে, বা বেচাটাও বন্ধ হয়ে
যাচ্ছে। ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি যে রেজর নিয়ে একটা খুব সম্ভবত একটা ঘটনা ঘটছিল, ওরা রেজর ইম্পোর্ট করা বন্ধ করে দিছিল, পরে
বলছিল যে যাদের যারা মন চায় মানে যাদের ইচ্ছা হয়েছে দেশের বাইরে থেকে ইয়া করবে না, তারা দরকার হলে দাঁড়িয়ে রেখে দিই, ইয়া করার দরকার নাই, এরকম কিছু কিছু ঘটনা আছে আসলে বাংলাদেশে, এটা নিয়ে আসলে মানে খুব বেশি কেউ চিন্তা ভাবনা করে না আর কি। আর ম্যানেজমেন্টের বিষয়ে যদি বলি, হ্যাঁ ম্যানেজমেন্টের বিষয়ে যেমন আমার রিসেন্টলি বেশ কিছু ই কমার্স প্ল্যাটফর্মের সাথে কাজ করা হয়েছে, দেখা যায় যে আসলেই ইন্ডিয়ান ম্যানেজমেন্ট গুলা মানে ইন্ডিয়ান যে ম্যানেজমেন্ট গুলার কোম্পানি গুলা এদের চাইতে বাংলাদেশি যে ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গুলা ওদের রেসপন্স এবং রেভিনিউ আসলেই ভালো। তারপরও কেন কিছু কোম্পানি ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে দিয়ে মানে জিনিসটা মানে ওটা কি ব্র্যান্ডিং পারপাস নাকি ওদের প্রতি আলাদা একটা ভালোবাসা, মানে এই জিনিসটার ব্যাপারে কি মানে মুয়াজ আবু মুয়াজ ভাই কিছু বলবেন নাকি? মানে এটা
অ্যাকচুয়ালি কি ওরা, আমি যে একটু শুরু করছিলাম বাট মুয়াজ ভাই একটু বলবেন।
বাংলাদেশি ম্যানেজমেন্ট দিয়ে চলতেছে এবং আগের চেয়ে ভালোই করতেছে, রিসেন্টলি আলিবাবা কিনে নিছে, ধরেন আরো পিকাবো আছে আপনার, তারপর আরো বেশ কিছু ই কমার্স আছে যেগুলো বাংলাদেশিরাই কিন্তু অলমোস্ট অপারেট করতেছে। সেই জায়গায় আপনার দেখা যায় যে কিকশা কিকশা আপনার প্রত্যেকটা ক্যাটাগরি ম্যানেজারই দেখা যায় যে আপনার ইন্ডিয়ান, তো সেই মানে এমন না যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলা কিকশার চাইতে খুব বেশি পিছাই আছে, এদের অনেক ক্ষেত্রে ভালো করতেছে, মানে জিনিসটা কিন্তু মানে আমি আমার প্রশ্ন হলো মানে এদের প্রতি যে ধরুন আলাদা অন্যভাবে তাকানো বা মানে এদেরকে ফেসিলিটেট করা বা প্রায়োরিটি দেয়া, এটা কি আসলে তারা মানে যতটুক ডিজার্ভ করে অতটুকুই করা হচ্ছে নাকি বেশি করা হচ্ছে, নাকি আসলে আমাদের পলিসিগত কোনো সমস্যা বা বাইরের পলিসি বা বাইরে থেকে কোনো প্রেশার এই ধরনের কোনো ইস্যু আছে?
না লোক হায়ার করার ব্যাপারে তো কি আসলে কোনো দেশ কোনো দেশকে প্রেশার দিবে না, এটা তো বোকামি, এবং একটা একটা গভর্নমেন্ট যতই কর্রাপ্টেড হোক এই এই কাজ করবে না। তবে এখানে কয়েকটা আমি তোমাকে গার্মেন্টস এক্সাম্পল দিয়ে বলি, গার্মেন্টস এবং টেক্সটাইলে, যেরকম দেখো গার্মেন্টস এ বাংলাদেশি একজন এক্সপিরিয়েন্সড মার্চেন্টাইজে রাখতে গেলে তোমাকে 3-4 লাখ টাকা স্যালারি দিতে হবে, এটা দিয়ে পাবে না তোমার, কারণ এখন লোকজন 8-10 লাখ টাকা স্যালারি ডিমান্ড করছে। কিন্তু দেখো কাছাকাছি একজন কোয়ালিটির এই মার্চেন্টাইজার যদি তুমি ইন্ডিয়া থেকে নিয়ে আসতে পারো, এবং আমি সত্যি রেখে আমার যে ফ্রেন্ড তোমরা নামও জানো ওই নামটা বলতে পারছেন এখানে, যাই হোক বাংলাদেশের বড় একটা গ্রুপের, তো ওরা প্রচুর ইন্ডিয়া থেকে মার্চেন্ডাইজ আনে, ওরা যেটা বললো এবারে যে 1.5 লাখ টাকা স্যালারি দিলে ওরা মহা খুশিতে থাকে, এটা একটা দিক। আর আসলে এরা ফ্যামিলি ট্যামিলি আনে না, দিন সারাদিন ফ্যাক্টরির মধ্যে থাকে, এইটা একটা কারণ, এইসব একটা ব্যাপার আছে। আর এরপরে গার্মেন্টসদের মানে এই গার্মেন্টসের একটা মেজর কারণ যে বিদেশি লোকজন হায়ার করে সেটা হচ্ছে যে এই মানে এটা হচ্ছে বিজনেসের কারণে, যে বাংলাদেশের যদিও এই গার্মেন্টস এবং গার্মেন্ট এর বাইরে কিন্তু গার্মেন্টস হাজার হাজার আইটেম আছে যেগুলো আমাদের দেশে করা হয় না। তো এটাতে সমস্যা যেটা হয় যে ইন্ডিয়াতে আবার ধরো অনেক আইটেম করে, চায়নাতে আরো আরো বেশি করে। তো এখন দেখো এই বিদেশি যেসব বড় বড় বায়ার যারা আছে তারা কি করে, মূলত তো তারা 2-3 আইটেমের জন্য বাংলাদেশে লোক পাঠায়, তাদের লাভ হবে না, তো এই কারণে তারা কি করে ইন্ডিয়াতে অথবা চায়নাতে অফিস রাখে, মানে হংকং এ অফিস রাখে, এবং ওই মূল ধরো তারা 200 আইটেম কিনে এর মধ্যে ধরো 100 কিনে চায়না থেকে, 90 কিনে এই ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে ধরো 10 আইটেম কিনে। তো এখন ধরো এই 10 আইটেমের জন্য তারা বাংলাদেশ থেকে কিনতে সুবিধা হয় না। তো এখন ধরো এই জন্য তারা কি করে ওই ইন্ডিয়ান কোন একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি বাংলাদেশ থেকে কিনো, এই কারণে বাংলাদেশ ইন্ডিয়ান বাইং হাউসের দাপটা এখন মনে করো তুমি যদি ইন্ডিয়ান মার্চেন্টাইজার রাখো, সে কি হয় যদি ইন্ডিয়া থেকে কাজ করে আসি সেই সব বাইং হাউস দেখে চিনে যাদের সাথে যারা বিদেশি বড় ধরো ইউরোপিয়ান অথবা এই আমেরিকান বাইরে থেকে সাপ্লাই করছে এইসব বাইং হাউস গুলোকে চিনে, এই জন্য দেখো এখন মনে করো বাংলাদেশি একজন লোক তাদেরকে চিনে সে আগে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানি ধরো বিদেশের এবিসিডি কোম্পানি, আমেরিকার এবিসিডি কোম্পানির সাথে কাজ করে, এবিসিডি কোম্পানি ইন্ডিয়া থেকে 500 আইটেম কিনে বাংলাদেশ থেকে 20 আইটেম কিনবে, এই 20 আইটেমের জন্য সে কি করছে মার্চেন্ডাইজারের মাধ্যমে ইন্ডিয়ার অফিস হয়ে ওর সাথে তাদের লিঙ্ক হচ্ছে, তাদের ভালো এসে পড়ছে, এইসব কারণে এই মানে অ্যাপারেল সেক্টর গুলোতে প্রচুর ইন্ডিয়ান ঢুকে যাচ্ছে। মূলত এটাই হচ্ছে মেইন কারণ, আর কোনো কারণ নেই। এমন না যে ওদের আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ যে মনে করো ধরো কেউ যদি নতুন আইটেম শুরু করতে চায়, যে ধরো মনে করো লেস এর, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো লেস দিয়ে টি শার্ট বানানো, যেটা বাংলাদেশে কেউ বানায় না, কিন্তু ইন্ডিয়াতে ধরো এরকম শত শত ফ্যাক্টরি আছে। তো এই ক্ষেত্রে কিছু কিছু আসে, তবে সেটা হচ্ছে যে এই ধরনের টেকনিক্যাল টেকনিক্যাল নলেজ খুব কম সময়ে ট্রান্সফার হয়ে যায়। এবার ধরো বাংলাদেশে ধরো ইন্ডিয়ান ইন্ডিয়ান অপারেটর দিয়ে একটা মেশিন চালালে দেখা যাবে ওই এক বছরের মধ্যে বাংলাদেশের অপারেটর শিখে হলো, ইন্ডিয়ান অপারেটরের দাম নাই, অপারেটর চলে গেছে। এই কারণে লোকজন কিন্তু মানে ওই মানে ইন্ডিয়ানরা যে জব দখল করে ফেলছে ব্যাপারটা ঠিক ওরকম নেই। এটা আসলে বিজনেস এর এইসব ক্ষেত্রে মানে অন্তত গার্মেন্টস এবং এই যে আচ্ছা ERP ব্যাপারটা দেখি, যেখানে তো আচ্ছা নাম বলি না, যে একটা বড় ধরো টেক্সটাইল গ্রুপ, তারা ERP ইমপ্লিমেন্ট করলো লোকালি, তারা ওই যে তারা ওই যে PwC প্রাইস ওয়াটার হাউস কুপার থেকে তারা ওরাকল কিনছে, পুরো ওরাকল দিয়ে তারা কত 200-300 কোটি টাকা খরচ করে ওরাকল পুরো তাদের গ্রুপে সেট আপ করছে। এখন যেটা হচ্ছে বাংলাদেশের থেকে লোক মানে এই ধরো ওরাকল এগুলো অপারেট করে এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু বাংলাদেশে নাই, হবে মনে করো এখন এরা করছে, আবুল খায়ের করছে, আরো তিন চারটা বড় বড় গ্রুপ করছে কয়েকশো কোটি টাকা খরচ করে। এখানে দেখো এখন এরা কি হচ্ছে, PwC কি করছে, ওই যে ইন্ডিয়া এবং PwC বাংলাদেশ অফিসই করে ফেলছে, তারা ইন্ডিয়া পাকিস্তান থেকে লোকজন এনে এইসব তাদের এই পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচার গুলো চালাচ্ছে তারা ইন্ডিয়ান লোকরা। এখন ধরো কি জন্য চালাচ্ছে, এমন না যে তারা ইচ্ছা করে যে বাইরে থেকে আনছে, তা না, যে বাংলাদেশের লোকটা নাই। এবার যেটা হচ্ছে যে এই হয়ে যাবে এটা, কারণ অলরেডি দেখো আমি নিজে এখানে কয়েকবার গিয়ে দেখতেছি, দেখলাম যে বাংলাদেশের লোকজন হায়ার করছে বুয়েট থেকে, ইনফ্যাক্ট কয়েকটা ছেলেপেলে ঢুকলো যারা ওই যে বিদেশিদের আন্ডারে জব করছে, তখন ধরো বিদেশিটা একসময় চলে যাবে, এই ছেলেটা তখন আইটি হেড হয়ে যাবে। তো এইভাবে আসলে এই জিনিসটা হয়ে যাবে। এটা নিয়ে অন্যান্য সেক্টরের ব্যাপারগুলো যায় না, তবে কোনো না কোনো বিজনেস থাকলে শুধু 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 কেউ বিদেশি এনে রাখবে না, এটা ফ্যাক্ট। বাংলাদেশে একসময় দেখো এই অন্যান্য ছোটখাটো ইম্পোর্ট ব্যবসা একসময় বিদেশিরা করতো, বাংলাদেশে একসময় কয়লা টয়লা এসব ভাবি যাবে যে সব ইম্পোর্ট হতো, যেমন তুলা, যেমন বাংলাদেশে একসময় প্রচুর পাকিস্তানি ছিল, যে তুলার ইন্ডিয়ান টিমগুলো করতেই পাকিস্তানিরা বাংলাদেশে, বাংলাদেশি লোকালরা করতো, কারণ বাংলাদেশি লোকালরা আমাদের বাপমারা তো, কারণ পাকিস্তানিরা ধরো 1900 সাল থেকে তারা এই টেক্সটাইল মিল চালাচ্ছে, তারা জানে রাশিয়ার উজবেকিস্তান কোথায় কোথায় বাইরে আছে, তারা বাইরে ছিল, আমাদের বাঙালিরা তো এটা জানতো না, এই জন্য বাঙালিরা তো পাকিস্তানিদের উপর ডিপেন্ড করতো। তো যেটা হচ্ছে কয়েক বছর 5-10 20-30 বছর পাকিস্তানিরা করছে, বাংলাদেশে শিখে বলছে কোথায় কোথায় কেমনে কেমনে কোন দিকে গিয়ে কি ইম্পোর্ট করতে হয়, কারণ এরা না, এরা চলে গেছে আস্তে আস্তে। এটা আসলে এটা একটা ন্যাচারাল প্রসেসের মধ্যে এগুলো দিয়ে যেতে হয়। তো যেটা হচ্ছে আমাদের যদি সত্যি থেকে মানে একটা দেশপ্রেমিক যদি একটা ভালো, যদি যেমন সিঙ্গাপুরের মতন যদি একটা লিডারশিপ থাকতো, অথবা মাহাথিরের মতন যদি একটা লিডারশিপ থাকতো, অথবা চায়নার মতন ওয়ান পার্টি একটা মানে।
আচ্ছা, এখন এই সিনারিওতে যেহেতু আমরা আসলে লিডারশিপের কাছ থেকে খুব একটা আসলে আশা করতেছি না, বা খুব সুন একটা ক্যারিশমেটিক লিডারশিপ চলে আসবে যারা দেশকে তুলে নিবে এরকম আশা করতেছি না, এই কনটেক্সটে আমি খুব ব্রিফলি মাহবুব ভাই আর আবুমাস ভাই দুজনকে জানতে চাই যে গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া, লিডারশিপের কোনো ধরনের আপনার ইয়ে ছাড়া, কেয়ার ছাড়া, সে আমরা কোন জায়গাটাতে আমরা নিজেরা কিছু যদি করার থাকে, অ্যাটলিস্ট সে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য হলেও, কোন দুটা সেক্টরে বিজনেসের কোন দুটা সেক্টর, দুইটা না সরি, কোন কোন সেক্টর গুলাতে বিজনেসের ক্ষেত্রে আমাদের কাজ করার জায়গা থাক আছে, যেটা আসলে আমরা অ্যাটলিস্ট কম্পিটিশন দেওয়ার মতো স্কোপ এখনো আছে, বা আমাদের স্কিলের যে শর্টেজ গুলো আছে কোন জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করলে, খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে আসলে এই জায়গাগুলো তাহলে আমাদের যারা শুনতেছে আমাদের লিসেনার, তারা হয়তো এন্টারপ্রেনারশিপ করলো বা হোয়াট এভার বিজনেস শুরু করলো, যেন অ্যাটলিস্ট একটা মানুষের নলেজটা বাড়ে যে ওকে ফাইন এই সেক্টরে আমরা কাজ করতে পারি এখনো আমাদের নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিজেদের দিয়ে আর কি। আপনার কাছে কি মনে হয় মাহবুব ভাই, আগে মাহবুব ভাই তারপরে মাহবুব ভাই?
আচ্ছা, আমার একটা মানে বেসিক প্রিন্সিপাল, আমার প্রিন্সিপাল না মানে যেটা শিখলাম অনেকদিন ধরে, এটা হলো বিজনেসের ডিপেন্ডেন্সিটা মিনিমাল নিয়ে আসা। বাংলাদেশে বিজনেস করতে হলে এমন বিজনেস করতে হবে যেটা ডিপেন্ডেন্সি আমাদের লোকাল ব্যুরোক্রেটিক ইয়ের মধ্যে প্রসেসে খুব বেশি না ঢোকে। সেই ক্ষেত্রে আমার ফিল্ড আর কি আইটি ফিল্ডে কিন্তু মানে ওই রকম দেশের ব্যুরোক্রেটিক ঝামেলার মধ্যে না ঢুকেও অনেক কিছু করা যায়, বা সরাসরি আউটসোর্সিং না, ইনফ্যাক্ট এখান থেকেও প্রোডাক্ট ডেভেলপ করে ইন্টারন্যাশনাল মার্কেটে চালানো যায়, কেউ অফশোর আউটসোর্সিং করতে পারে, ফরেন ইনকাম মানে রেমিটেন্স জেনারেট করা এখানে বসে বসে, এটা খুব ইজি আর কি আইটি ফিল্ডে। সো আমার সাজেশন মাত্র একটাই, আমি অন্যান্যগুলোতে আমি এর আগে 3-4টা বিজনেস করার চেষ্টা করছি, সবগুলো ধরা হয়েছে ইনফ্যাক্ট, কারণ এই বিভিন্ন জটিলতা, যেমন পরিবেশ মন্ত্রণালয় যে ই হয় ক্লিয়ারেন্সটা নিতে হয়, এটা কিন্তু খুবই প্রবলেমেটিক একটা জিনিস, একে তো অনেক টাকা পয়সা লাগে, অনেক ঘোরাঘুরি করতে হয়, আমরা লাস্ট পর্যন্ত একটা বিজনেস এটা ভালোই ছেড়ে দিয়েছিলাম, সেরকম অনেক ঘটনা আছে যেগুলি এত বলা এখন পসিবল না। সো আমার কাছে আমার নিজের ফিল্ডের কনক্লুশন এটাই যে ফরেন রেমিটেন্স ইনকাম জেনারেট করা আইটি তে, এবং বাংলাদেশে যেহেতু অনেক ছেলে পেলে আছে এই মোটামুটি ইংলিশ ইংলিশ জানে বা প্রোগ্রামিং ইন্টারেস্ট আছে এই ফিল্ডটাতে, এই যারা মোটামুটি শহরে ইনফ্যাক্ট মোটামুটি এডুকেটেড ছেলে পেলে এই ফিল্ডটাতে এখন অনেক বেশ ভালো স্কোপ আছে টাকা পয়সা ইনকাম করার এখন।
আচ্ছা
হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এই ক্ষেত্রে যে আমিও যেহেতু আইটি তে আছি এবং আমাদের এই আমার এক্সপিরিয়েন্স পার্সপিরিয়েন্স বলে আমাদের জিটেক এর একটা অ্যানালিটিক্স প্রোডাক্ট মানে বেশ কিছু বড় বড় এনজিও অলরেডি কিনে ফেলছে এবং তাদেরকে আমরা মান্থলি বেসিসে বিল করছি। তো এরকম যদি কিছু প্রোডাক্ট নিয়ে আসা যায় যেখানে মনে করো ইন্ডিয়ারও বড় বড় যে এখন যেসব সফটওয়্যার ফার্ম গুলো আছে এরকম কিন্তু একসময় মানুষের কাজ করতো, মানুষের কাজ করতে করতে নিজের প্রোডাক্ট বানানো শিখছে, তারপরে আস্তে আস্তে এই প্রোডাক্ট গুলো সেল করছে। এখন দেখো সবচেয়ে বেশি মানি জেনারেটিং অ্যাপ্লিকেশন হচ্ছে গেম, তারপরে গেমের পর আসতেছে তাই না, গেমস গেমস থেকে বোধহয় সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মানে সরি রেভিনিউ আসে। এখন ধরো অনেক রকম সুন্দর সুন্দর গেম আসতে পারে, তারপরে এডুকেশনাল যে এডুকেশনাল সফটওয়্যার যেগুলো আছে। তো আমি যেটা বলবো যে এই যেসব সফটওয়্যার ফার্ম গুলা মানে প্রত্যেকটা ফার্মকে মানে মানুষের কাজ করে তো টাকা ইনকাম করা সম্ভবই, তবে ওইটাতে আসলে খুব এই বেশি দিন করা সম্ভব না, মানে ব্যাক অফিস হিসেবে কাজ করে সবাই যদি একটু মানে চেষ্টা করে নিজস্ব কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারে আইটি তে যদি থাকে, ছোট হোক ভালো হোক, মানে প্রোডাক্ট তো শুরুতে প্রথম প্রোডাক্টে ক্লিক করবে না, এরকম 3-4-10-12 প্রোডাক্ট গিয়ে তারপরে দেখা যায় একটা দুইটাতে ভালো করতেছে। তো এরকম যদি কোনো মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে যে গেম হোক, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে, অনেক কিছু হতে পারে, তো এরকম এই লোকজন যদি প্রোডাক্ট ডেভেলপমেন্টের দিকে নজর দেয় যদি আইটি থাকে তাহলে এটাতে একসময় বাংলাদেশ গুলোতে ভালো করে যে করো। এবার একটা প্রোডাক্ট যেরকম দেখো যে আমাদের শিবলি ভাই ওনাদের যে ট্যাক্স ট্যাক্সের যে সফটওয়্যারটা আছে সেদিন কথা ছিল প্রচুর সেল হচ্ছে ওদের, জাস্ট এই ট্যাক্স ক্যালকুলেশন। এরকম ব্যবহার করে এরকম বিজনেসের ছোট 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 অনেক টুল আছে, আর এখানে মার্কেট গুলো তো প্রত্যেকটা মার্কেট হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলার, এর মধ্যে ধরো তুমি বছরে বছরে তোমার 1-2 কোটি টাকা ইনকাম যদি টার্গেট থাকে কোনো ফ্যাক্টরি না, তোমার সামান্য কিছু সাবস্ক্রিপশন পেলেই অথবা যদি মানে যদি সাবস্ক্রিপশন মডেল সাস মডেলে গেলে যদি সাবস্ক্রিপশন পেলে তাহলে হয়ে যাবে। যদি সেই গেমের মতন যদি অ্যাপ স্টোর গুলো আছে আমাদের জন্য অ্যাপ স্টোর গুলো এখন ওপেন হয়ে আছে, এর জন্য মনে করো কেউ যদি খুব সিম্পল একটা গেম আমার যেটা মনে হয় জাস্ট এই মাল্টিপ্লেয়ার গেম লোকজন এটা এটা দেখেন কত মানে ফিনল্যান্ডের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হয়েছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার রেভিনিউ আসছে, তেমন কিছুই না, এটা বাংলাদেশের ইচ্ছা করলেই বানাতে পারে মানে গ্রাফিক্স কিছু না। অনেক প্রোডাক্ট আছে যে চিন্তা করলে এই যেমন অ্যানালিটিক্স প্রোডাক্ট গুলা, এই যেরকম আমি আমার একটা একটা ছোট প্রোডাক্ট আছে যেটা প্রায় অনেকজন অনেকগুলো বাইরের অর্গানাইজেশন ইউজ করতেছে যে SMS থেকে ডাটা মানে অ্যানালাইসিস তৈরি করা, মানে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে তারা সোশ্যাল সোশ্যাল মানে মার্কেটিং সার্ভে টার্ভে যেসব হয় যে লোকের SMS করে SMS থেকে তারা কত অ্যানালিটিক্স তৈরি করে দেয়। এরকম একটা প্রোডাক্ট বানাইছিলাম একজনের জন্য, সেটা কয়েকজন অনেকজন কিনছে, এখন যেহেতু লোকজন চিনে ফেলছে একজন একজন করে কিনছে, এখন অলরেডি বোধ হয় 20টার মতন অর্গানাইজেশন ইউজ করছে, আমাকে ছোট ছোট একটা মান্থলি একটা সাবস্ক্রিপশন দেয়। এখন যেটা হচ্ছে পয়েন্ট হচ্ছে যে এটা বানানো করার ব্যাপার না, এটা আমরা হয়তো 1 মাসের মধ্যে বানাইছিলাম এটা, এখন কিন্তু যেটা আচ্ছা একবার ঢুকে গেলে যে প্রত্যেকটা যে কোনো প্রোডাক্টের একটা মার্কেটের একটা এই যে সেগমেন্ট দখল করে, আর মনে করো সবাই চায় যে নতুন এইগুলা নন প্রোডাক্ট ইউজ করতে, যে নতুন করে বানায় নিব ডেভেলপ করবে না, যেরকম দেখো বাংলাদেশে অ্যাকাউন্টিং সফটওয়্যার ট্যালি, কারণ ট্যালি কি জন্য তুমি ট্যালি বাংলাদেশের লোকজন বানাইতেই পারে কিন্তু ট্যালি আগে আসছে অনেক লোকজন এটাতে ট্রেন্ড হয়ে গেছে সেই জন্য লোকজন ট্যালি ইউজ করে, এরকম একবার যখন রোল করা শুরু করে একটা রোলিং একটা এফেক্ট এটা সহজে বন্ধ হয় না। এখন এই আইটি তে যদি থাকে এটা একটা, আর এর বাইরে আমি যেটা মনে করছি যে লোকালি বাংলাদেশ বাংলাদেশে নেক্সট এই এখন যেরকম দেখো বাংলাদেশ এখন ম্যানুফ্যাকচারিং এর দিকে যেরকম গার্মেন্টস গার্মেন্টস আসলে ঠিক ম্যানুফ্যাকচারিং বলা যায় না, গার্মেন্টস আসলে শুধু অ্যাসেম্বলি, তো এখন আমাদের নেক্সট বাংলাদেশে যারা বড় হবে তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং এর দিকে বড় হবে, যেরকম চায়নাতে যেটা হয়েছিল যে মানে ধরো অথবা 60-70 মানে 40-এর দশকে আমেরিকাতে যেটা হয়েছিল যে এখন যারা ছোটখাটো যেরকম দেখো আমার আব্বারা আমার আব্বাদের তো ক্যাপিটাল কি করছে লোকজনের থেকে 2 লাখ টাকা 20,000 টাকা 10,000 টাকা ভাড়া করে এই 5টা মেশিন ঘরে একটা ভাড়া করে সেটা আমাদের গার্মেন্টস চালাইছে, সেটা 2 জন কাজ করতো 5 জন কাজ করতো, সেগুলো আস্তে 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 একটা অর্ডার পাইছে এলসি দেখায় লোকজন থেকে টাকা পয়সা ধরো ব্যাংকও সাপোর্ট করতেন ওই সময়। এখন মনে করো ধরো এই যে ম্যানুফ্যাকচারিং যেসব আছে, ম্যানুফ্যাকচারিং এ ঢুকলে ম্যানুফ্যাকচারিং এ চিন্তা করে দেখতে হবে যে কোনটা আমি ম্যানুফ্যাকচারিং করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং মধ্যে অনেক কিছু থাকবে, এটা নিয়ে চিন্তা করে দেখতে পারে, কারণ ম্যানুফ্যাকচারিং থেকে আমাদের নেক্সট জেনারেশন মানে আজ থেকে ধরো 30 বছর পর যারা বিলিয়নিয়ার হবে মানে বাংলাদেশ থেকে 1000 কোটিপতি যারা হবে তারা ম্যানুফ্যাকচারারদের থেকে আসবে। থার্ড হচ্ছে যে এই আর গ্রোয়িং সেক্টর যেটা হবে বাংলাদেশের থেকে, বাংলাদেশে যে বিজনেসটা করা ইজি সেটা হচ্ছে এই সেটা হচ্ছে যে এগ্রি বিজনেস, কারণ আমাদের আমাদের দেশটা এটার জন্য স্পেশালাইজড সারা দুনিয়াতে, বাংলাদেশের মধ্যে ল্যান্ড কিন্তু খুব কম জায়গাতে আছে এখন। আর প্লাস গ্লোবালি অর্গানিক ফুডের ডিমান্ড প্রচুর বাড়তেছে বাংলা, আর প্লাস এগুলো অনলাইনে তুমি যদি সার্চ করে দেখো যে অর্গানিক এরকম খাস ফুড বোধহয় এগুলো করতে পারে। জুবাই তুমি কি খাস ফুডের সাথে আছো না? হ্যালো,
না আমরা খাস ফুডের সাথে নাই,
অর্গানিক ফুডে এটা 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 আমি
বাংলাদেশে ভালো একটা মার্কেট এখন
বাংলাদেশের
ল্যান্ড যেহেতু অর্গানিক ফুডের জন্য মানে তুমি ন্যাচারালি এখানে যেহেতু মানে বেশি সারটার না দিয়ে যেহেতু মানে প্রোডাক্ট ডেভেলপ বানানো যাচ্ছে এবং বাংলাদেশের মাটি কাটলে ওটা মাছ বড় হচ্ছে অনেকের সাথে এটা করা সম্ভব না। হ্যাঁ বাংলাদেশে যেটা করা যাচ্ছে এই দিকে কনসেন্ট্রেট করলে এটা একটা তুমি আমি ইনফ্যাক্ট যে অনেক মার্কেট প্লেস তারপরে সারা দুনিয়াতে ফেয়ার টেয়ার হচ্ছে এইসব দিকে এইটার দিকে যেতে পারে, কারণ এটাতে কম ইনভেস্টমেন্টে এবং কম ঝামেলাতে এই বিজনেস আমার মনে করা সম্ভব। আমি নিজে ওষুধ থেকে এটা নিয়ে স্টাডি করার চিন্তা করছিলাম, তবে এটা আগাতে আগাতে আমি পরে ফার্নিচারের মধ্যে ঢুকে গেছি, কারণ আমার কাছে আচ্ছা ফার্নিচারের ব্যাপারটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এটাতে মানে আমি যেহেতু এই বিজনেসে ঢুকছি আমার একটা 1 বছর মতন হয়ে গেল, আমি দেখছি এই জিনিসটা মানে মানে বেশ এই মানে গ্রোথ বেশ ভালো। এই এটা হচ্ছে আমার সাজেস্ট, এই এই তিনটা সেক্টরে আমার মনে হয় কনসেন্ট্রেট করলে ভালো করবে লোকজন।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা আজকে আই থিঙ্ক শেষ করতে পারি, আর নেক্সট আমার মনে হয় এই ইস্যুগুলো থেকে আসলে আরো আরো ডিটেইল ডিসকাশনে যাওয়ার বিষয় আছে, কারণ বাংলাদেশের মানুষের এমনি জেনারেলি আউট নলেজ সম্পর্কে একটা ইয়ে কাজ করে আর কি, খুব একটা কেউ জানতে চায় না বাইরে। আই থিঙ্ক আমরা যদি পডকাস্টটা বেশি বেশি ডিসকাস করি হয়তো আরো অনেকগুলো সেক্টর সম্পর্কে জানতে পারবো, তার এক্সপিরিয়েন্স বা রিয়েলিটি সম্পর্কে জানলে হয়তো ইনশাল্লাহ বেটার আউটকাম আসতে পারে। আবুস ভাই
অনেক মানে শেয়ার করি শেষের দিকে, ইন্ডিয়ানদের মধ্যে যে জিনিসটা দেখা যায় আসলে ধরেন কেউ একজন গুগলে চাকরি করলে ইন্ডিয়া গুগলের সিও তো এখন ইন্ডিয়ান, তারপর আপনার মাইক্রোসফটের এখন যে সিও সেও খুব সম্ভবত ইন্ডিয়ান বংশোদ্ভূত। তো এরকম বড় বড় জায়গায় যারা চাকরি করে এরা দেখা যায় যে এদের ব্র্যান্ডিং গুলা করে বা এই জিনিসগুলো নিয়ে ইন্ডিয়ানদের যে কারেন্ট জেনারেশন গুলো আরো উজ্জীবিত হয় এই ধরনের জিনিসগুলো কাজ করে। আর বাংলাদেশে যেটা হয় যে আসলে সেলফ ব্র্যান্ডিংটার ওরকম প্র্যাকটিস নাই, তারপরও মোটামুটি বাইরেও যারা মোটামুটি ভালো ভালো জায়গায় কাজ টাজ করতেছে এরা দেশের মানুষের ব্যাপারে অত বেশি একটা চিন্তাও করে না, এরকম একটা বিষয় কাজ করে আর কি। তো মানে এবং ছেলেপেলেরা দেখা যায় যে সস্তা কিছু ইউটিউবার যারা এগুলো এগুলো নিয়ে পড়ে থাকে মানে খুব বেশি মানে বড় করে যে স্বপ্ন দেখবে বিষয়টা ওদের মধ্যে মানে ছোটবেলা থেকেই জিনিসটা আসে না আর কি। এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করার আছে যারা মোটামুটি প্রতিষ্ঠিত, তারাও যদি এইগুলো নিয়ে ছোট ছোট মানে লিডারশিপ তো ধরেন মানে রাতারাতি হয়ে যাবে না লিডার।
তুমি কি মোটিভেশনাল স্পিচের কথা বলতেছো?
না মোটিভেশনাল স্পিচ স্পিচ এগেইনস্ট বলতেছি
एक्चुअली কাজ করে বাংলা না আমি তোমাকে বলি জাস্ট বাংলাদেশের রিয়েলিটি হচ্ছে খুব দুঃখজনক যে আসলে মোটিভেশনের যে জায়গাটা থাকা উচিত ছিল সেখানে নাই, উল্টা আসছে কিছু মোটিভেশন স্পিকার মানে কি বলবো মানে মনের উপর খারাপ আর কি।
আমি মানে রিভার্স সিনারিওটা আছে বাংলাদেশে মানে অ্যাকচুয়ালি মানে কাজ করে কেউ মোটিভেশনের জায়গাটা নিবে এই জায়গাটা এই প্র্যাকটিসটা চর্চাটাও নাই এবং লোকজন ওই ড্রিমটাও দেখে না যে না কাজ করে এই জায়গাটা যাওয়া যায়, মানে এই জায়গাটা মানে যথেষ্ট ঘাটতি আছে এবং উল্টে রিভার্স কাজটা হচ্ছে যারা কথা মানে কিছু সস্তা ভিডিও বানাচ্ছে অথবা টুকটাক ইয়া করতেছে ফানি মানে এইসব জিনিস নিয়ে
জিনিসটা কম
আপনি যেটা বলছেন মানে এটা আপনি পশ্চিমবঙ্গের লেখক বা বাংলাদেশের যারা সাহিত্যিক ওনাদের বিভিন্ন সাহিত্য থেকে কিন্তু জিনিসটা ফুটে আসে মানে বাংলাদেশে মানে আবহমান কাল থেকে
একটু কিছু ঐতিহাসিক কারণ আছে। কারণ দেখো এই আরবরা আরবরা টাকা মানে আরবদের প্রফেশন ছিল কি ট্রেডিং, তারা এই এই পারে মাল ওই পারে তারা মরুভূমির মধ্যে সিজন ওয়াইজ অনেক ক্যালকুলেশন করে ইনভেস্ট করে তারা বিজনেস করতো, কষ্ট করতে হইতো। যেরকম ইউরোপে যারা ছিল তারা সমুদ্রে যেতে হয়তো, তারপরে এই যে অনেক প্ল্যানিং প্রোগ্রাম এসব করে বিজনেস করতে হতো, তাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য তখন অনেক কষ্ট করতে হতো। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে তুমি মাটির মধ্যে দিচ্ছ, খালি সিজন সিজনের জন্য ওয়েট করতে, চাষাবাদ করে রেখে দিচ্ছ, এরপর বছর ছয় মাস বসে থাকছে। এই কারণে যেটা হয়েছে বাংলাদেশিরা ওই সবকিছু করে হালকা একটু পরিশ্রম করে শুরুতে মানে ন্যাচারালি যেটা হয়েছে, দেখো তুমি তুমি যখন চাষাবাদ করতেছো তোমার কষ্টটা কিন্তু প্রথম কয়েকদিনে, তাই না? প্রথম কয়েকদিন যে মাটিটাকে টিল করা, তারপরে বীজ বপন করা, এরপর কিন্তু হচ্ছে যে বসে থাকা। তো বাংলাদেশ এই মানে জেনারেশন আফটার জেনারেশন এই কাজ করতে করতে যে প্রথম কয়েকদিন বিশাল উৎসাহ এটা দরকার, প্রথম কয়েকদিন যে কষ্ট করে প্রথমে দুই মাস এক দুই মাস ধরে রাখতে পারবে, এরপর ঝিমা যাবো, এটা কিন্তু আমাদের জেনেটিক্যালি আমাদের মধ্যে ঢুকে গেছে ব্যাপারটা, এই জিনিসটা থেকে বেরোয়
আমি এই জিনিসটা এই জিনিস চিন্তা করতেছিলাম তখন বলা হয়নি আর যে আমি আমি একটা রিজনই শুনছি, আমি জানি না এটা কতটুকু ট্রু বা কর্পোরেট সেক্টরে একজন ছিল আমাকে বলছে যে বাঙালি বাদ দিয়ে ইন্ডিয়ান আর এটা একটা কারণ যে বাঙালি একটা পজিশনে গিয়ে কাজ করতে চায় না, সে শুধু বসে বসে অর্ডার দিবে, সে আর কোনো প্রোডাক্টিভিটি দেখায় না। মেবি এটা নাকি একটা রিজন যে ইন্ডিয়ান হায়ার করলে ওরা কাজ করে, কাজ করা ওরা পয়সা বেশি দিলেও নাকি ওরা মালিক খুশি থাকে কারণ সে কাজ করে দিচ্ছে। আর বাঙালি হচ্ছে
প্রচুর পরিশ্রম করে, তুমি আমি তো ইন্ডিয়ান সঙ্গে ডিল করি ইন্ডিয়া, মানে এটা একটা কারণ আছে, মানে ওইখান থেকে আমরা ধরো যারা ইন্ডিয়াতে ভালো করতেছে তারা তো বাংলাদেশে আসতেছে না, বাংলাদেশে আসতেছে কারণ ওখানে ভালো করতেছে না, তাই না? এখন ওদের টাকা কাউন্টার একটা কারণ, ওরা জানে ইন্ডিয়াতে গেলে এখানে যে স্যালারি পাচ্ছে ওরা ইন্ডিয়াতে গেলে পারবে না, আর ইন্ডিয়া থেকে যারা আসে সাধারণত বেশিরভাগই ফ্যামিলি নিয়ে আসে না, তো দেখা যায় ওদের কাজ করা ছাড়া তেমন কিছু করা থাকে না, এটা বেশি ওরা আর বাংলাদেশে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে মানে এখানে ক্লোজ করি, ইনশাল্লাহ আবার কথা হবে আমার ভাইয়ের সাথে। বাঙালির মধ্যে অডিও শোনার প্রবণতা বাড়তেছে ইনশাল্লাহ। আচ্ছা আওয়াজ ভাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের আমাদের সাথে থাকার জন্য, ইনশাল্লাহ হয়তো আবার আমরা ইনভাইট করবো বিজনেস আলোচনায়। তাহলে আমরা আজকে এখানে র‍্যাপ আপ করতেছি, আমাদের লিসেনারদেরকে রিকোয়েস্ট আমাদের পডকাস্ট শেয়ার করবেন, আমাদের ওয়েবসাইট www.dimuslimglass.com, ফেসবুক পেজ facebook.com/dimuslimglass। সবাইকে আবার আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ, জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।